exclusively on FusionBD.com.
Bhalobasha with Guru Edisham.
Welcome, welcome. বাটি যখন বৃহস্পতিবার এবং ঘড়ির সময় যখন ঠিক রাত 11টা তখন কিন্তু বলতে হয় অ্যানিকে চলে আসতে হয় ওয়েলকাম জানাতে আমার বন্ধুদের যারা এতক্ষণ ধরে ওয়েট করছেন কিসের জন্য ভালোবাসা উইথ গুরু এতেশাম এই শোটির জন্য অনেক পপুলার আপনাদের ভালোবাসার জায়গা আমাদের ভালোবাসার জায়গা আমার আর আপনার ভালোবাসার জায়গা এনিওয়ে আপনাদেরকে ওয়েলকাম করছি আপনি এই মুহূর্তে টিউন করে আছেন ক্যাপিটাল FM 94.8 অ্যানি রয়েছে আপনাদের সাথে এবং সময়ের সাথে সাথে কিন্তু শুরু হয়ে গেল কি ভালোবাসা উইথ গুরু এতেশাম আর কিছুক্ষণের মাঝেই বরাবরের মতো কিন্তু আমরা এবারও খুব পজিটিভ একটা গল্প শুনব পজিটিভ ভালোবাসার গল্প এবং খুব চমৎকার একটা গল্প আর এটাই বলতে চাই যে আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য আপনি কি করতে পারেন SMS পাঠাতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন আমাদের অনেক বন্ধুরা আছে যারা অন্তত ঢাকার বাইরে দেশের বাইরে থেকে আমাদের সাথে কানেক্টেড থাকেন তাদের সুবিধার জন্য বলছি তারা যেহেতু FM রিচ করতে পারছেন না তখন কিন্তু আপনি চাইলেই আমাদের যে ওয়েব পেজটি রয়েছে radiocapital.fm সেখানে গিয়ে কিন্তু আমাদেরকে একদম সরাসরি কানেক্টেড হতে পারেন এবং আপনার যাবতীয় কথাবার্তা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন থ্রু দ্য কমেন্টস আর আমাদের ফেসবুক পেজটি facebook.com/capitalfm94.8 সেখানে গিয়ে কিন্তু আপনি খুব ইজিলি আমাদের যে পোস্টটি রয়েছে ভালোবাসা উইথ গুরু এতেশাম সেখানে গিয়েই সুন্দর করে আপনার কমেন্টের আকারে জানিয়ে দিতে পারেন আপনার কথাবার্তা আর প্রতি সপ্তাহে কিন্তু বন্ধুদের সাথে আমার একটা অন্য ধরনের একটা চুক্তি থাকে চুক্তিটা এরকম সেটা হচ্ছে যে আমাদের যে পোস্টটি দেওয়া হয় সেই পোস্টটি যদি বেশি বেশি করে আপনি শেয়ার এবং ট্যাগ করে থাকেন আপনার এমন বন্ধুদেরকে ট্যাগ করবেন যারা আসলে এরকম ভালোবাসার গল্পগুলো শুনতে চায় একদম সত্যিকারের ভালোবাসার গল্প যাকে বলে সত্যিকার ভালোবাসার গল্প এতটাই আস্থা নিয়ে বলছি তার কারণ হচ্ছে এই ধরনের প্রোগ্রামগুলো কিন্তু কম বেশি সব FM হয়ে থাকে বাট অন্তত এই যে আমাদের ক্যাপিটাল FM আমরা যে করছি ভালোবাসা উইথ গুরু এতেশাম সেটা কিন্তু একেবারেই ইউনিক কজ এখানে মিথ্যাচার একেবারেই হয় না একদম সত্যিকার ভালোবাসার গল্পগুলোই আমরা শুনি এবং সেই ভালোবাসা থেকে ভালো থাকা এবং ভালো হয়ে ওঠা আরো বেশি ভালো থাকার প্রচেষ্টা সবকিছুই কিন্তু অনেক বেশি করেই আমাদের সবার মাঝে তুলে ধরা হয় যেন এ থেকে আমরা নিজেরাও শিখতে পারি বন্ধুদের ভালোবাসার কথাগুলো আরো বেশি ভালো করে মনে করে দিতে পারি এনিওয়ে আর চুক্তিটার কথা বলতে বলতে হঠাৎ করে সরে গেলাম সেখানে চুক্তিটা হচ্ছে এরকম আমাদের বেশি বেশি করে যদি আপনি আমাদের পোস্টার ট্যাগ এবং শেয়ার করে থাকেন তার মধ্যে থেকে সর্বোচ্চ শেয়ার করেছেন যিনি কিংবা ট্যাগ করেছেন যিনি তাকে কিন্তু আমি পার্সোনালি আমি কথা দিচ্ছি কথা বলিয়ে দিব গুরুর সাথে অবশ্যই আগামী পর্বে এই সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার করবেন যিনি তার সাথেই কিন্তু আগামী পর্বে আমি অবশ্যই গুরুর সাথে কথা বলিয়ে দিব আর বেশি বেশি করে শেয়ার ট্যাগের কথা তো হয়ে গেল কেন আপনি করবেন কেন আমি চাই যে কারণ আমি জানি আপনারা মুখিয়ে থাকেন একটু গুরুর সাথে যদি কথা বলা যায় আমিও চাই আপনারা কথা বলুন তাই তো এত বেশি ইন্সপায়ার করি আর ফেসবুকে বেশি বেশি করে কমেন্ট করে আপনার কথাবার্তাগুলো জানাবেন আর SMS কিভাবে করবেন CFM স্পেস নেম স্পেস লোকেশন স্পেস যাবতীয় কথাবার্তা লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটিতে এই মুহূর্তে কিন্তু চলছে ভালোবাসা উইথ গুরু এতেশাম বরাবরের মতো আমি চলে এসেছি আপনাদের মাঝে আর গুরু কিছুক্ষণের মাঝেই আমাদের মাঝে চলে আসবে আর আপনি টিউন করে আছেন ক্যাপিটাল FM 94.8 আর এখন বলতে চাই একটা গান শুনবো আর আপনার কথাবার্তাগুলো কোথায় পাঠাচ্ছেন আপনি ফেসবুকে ফেসবুক পেজটি বলবো তো না facebook.com/capitalfm94.8 ফিরছি আবারও আপনাদেরকে নিয়ে ঠিক এই জায়গাতেই কোথায় ক্যাপিটাল FM 94.8 দ্য বিট গোজ অন
ভালোবাসা উইথ গুরু এতেশাম
Capital. Hello everyone, I'm John Kubir from Indalo and you're listening to Capital FM 94.8. The beat goes on.
Capital FM 94.8.
পায়ল মস্তি মে তো কঙ্গন ডর ইস বাত বস কী না রাত নিকল যায় মে ইতনি ভি পাস দুয়া মত কে মে হাতো সে না বাত নিকল যায় সচ মে যো দে তু ইজাজত সবর ভি আফ করনে লাগা বকাবত সুনতে হ্যায় জালিম অর আঁকে হ্যায় আফত চলতা হ্যায় হোনে ওয়ালি হ্যায় কিয়ামত মত তড়পা এসে তু নগর না ইনসাফি ইন সরফি করনে ওয়ালা হুম উসকে লিয়ে পহলে সে হি মাঙ্গতা হুম মাফি
বাবার জুতার বাক্স দিয়ে প্রজেক্টর বানিয়েছি।
আমি ইন্টারনেট থেকে হিয়াল ডু শিখেছি, ওই 19 রকম গালি দেওয়া শিখছে।
ইন্টারনেটে ভালো খারাপ দুটোই আছে, নিশ্চিত করুন আপনার সন্তান যেন শুধু ভালোটাই শেখে। বাংলাদেশে এই প্রথম রবি নিয়ে এলো সেফনেট, ভিজিট করুন www.robisafenet.com এবং সিলেক্ট করুন শুধুমাত্র নিরাপদ সাইটগুলো। রবি ক্যাপিটাল
ইন্টারনেটে
ভালো খারাপ দুটোই আছে, নিশ্চিত করুন আপনার সন্তান যেন শুধু ভালোটাই শেখে। বাংলাদেশে এই প্রথম রবি নিয়ে এলো সেফনেট, ভিজিট করুন www.robisafenet.com এবং সিলেক্ট করুন শুধুমাত্র নিরাপদ সাইটগুলো। রবি
ওয়েলকাম ব্যাক, আপনি টিউন করে আছেন ক্যাপিটাল এফএম 94.8, দ্য বিট গোজ অন। ভালোবাসা উইথ গুরু এতেশাম ঠিক এই মুহূর্তে চলছে। অ্যানি রয়েছে আপনারই সাথে এবং আপনাদের ভালোবাসা রয়েছে অ্যানির সাথে। তার কারণ আমি অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার অনেক বন্ধুরা রয়েছে, যেমন সাব্বির আলম রনি রয়েছেন, তটিনি জাহান রয়েছেন, পলি সরকার তুলি রয়েছেন, রনি মিয়া রয়েছেন, বাহ ভালোবাসার ফেরিয়ালাও আছেন আমাদের সঙ্গে। মোবারককে দেখতে পাচ্ছি, সেও কিন্তু আমাদের সাথে কানেক্টেড আছেন। মোহাম্মদ জাবেদের কথা বলতেই হয়। সাখাওয়াত ইসলাম সাগর রয়েছেন, রনি আহমেদ রয়েছেন, নীলান্তিকা নীলা রয়েছেন, অর্ণব চৌধুরী, মোহাম্মদ সাইফ রয়েছেন, এছাড়া হচ্ছে আবদুল্লাহকে দেখতে পাচ্ছি, নুসরাত নিশাত আছেন, শামীম খান রয়েছেন আমাদের সাথে, আর হচ্ছে তৌহিদুল ইসলাম রয়েছেন। ওয়েল, আপনিও যদি চান যে আপনার কথাবার্তাগুলো আমার কাছে পৌঁছাক, তাহলে কি করতে পারেন, আমাদের ফেসবুক যে পেজটি রয়েছে আপনার ফেসবুকে সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে ক্যাপিটাল এফএম 94.8, তাহলেই কিন্তু আমাদের অরিজিনাল পেজটি পেয়ে যাবেন। সেখানে গিয়ে কিন্তু আমাদের যে পোস্টটি রয়েছে সেই পোস্টের নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কথাবার্তা। আর পোস্টটি অনেক বেশি যদি আপনি শেয়ার করতে পারেন এবং আপনাদের যে বন্ধুরা আসলে ভালোবাসার গল্প শুনতে ভালোবাসেন তাদেরকে একটু বেশি বেশি করে ট্যাগ করে দিবেন, তাদেরকেও সুযোগ করে দিবেন আমাদের সাথে কানেক্টেড হওয়ার, তারাও গল্পটা শুনলো তাহলে তারাও ইন্সপায়ার্ড হবে। এবং যে কথাটা খুব স্পেশালি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে মোটোটা, এই যে ভালোবাসা উইথ গুরু এতেশাম, আমাদের যে শোটা আমরা করছি, এখানে কিন্তু আমরা চাইছি যে খুব পজিটিভ গল্পগুলো উঠে আসুক, তা থেকে আমরা খুব ইন্সপায়ার্ড হই যে সত্যিকারের ভালোবাসা, ভালো ভালোবাসা যেটা, সেটাই যেন আমাদের মাঝে বিরাজ করুক, এর মাঝখানে যেন কোনো ধরনের বাজে কিছু না চলে আসে। ভালোবাসা প্রচণ্ড ভালো লাগার একটা জিনিস, তাই নয় কি? সেই পজিটিভ লাভ স্টোরিগুলোই কিন্তু আপনাদের কাছে তুলে আনি ইন্সপায়ারেশনের জন্য, কিন্তু পাশাপাশি কিন্তু অবশ্যই যে আর্লি স্টেজে স্কুল লাইফের প্রেম কিংবা সেই হয়তো পাশের বাড়ির আন্ডার এজ লাভ, নো 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 সাপোর্ট, আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ভালোবাসার গল্পের সাথে সাথে, এই যে জীবনে ভালোবাসায় জড়িয়ে পড়ার সাথে সাথে, সেখানে অবশ্যই থাকতে হবে গুড ক্যারিয়ার। তাহলেই কিন্তু বলতে পারি আপনি একজন সফল মানুষ। একজন সফল মানুষ হওয়ার জন্য আবার ভালোবাসাটা ভীষণ জরুরি। তার কারণ হচ্ছে ভালোবাসার মতো করে ইন্সপায়ারেশন আর কেউ দিতে পারে না। সেই ভালোবাসা হতে পারে আমার প্যারেন্টসের সাথে আমার, কিংবা আমার সন্তানের সাথে আমার, আবার পাশাপাশি হতে পারে আমার বন্ধুর সাথে ভালোবাসা, আমার ভালো লাগার সঙ্গী কিংবা আমার সারা জীবনের সঙ্গী যে তার সঙ্গে ভালোবাসা, কত ধরনের ভাই বোনের ভালোবাসা, তাই নয় কি? এই ভালোবাসা নিয়েই কিন্তু আমাদের কাজ কারবার এবং ভালোবাসার গল্পগুলো আপনার আমার সবার মাঝে ছড়িয়ে দিয়ে অনেক বেশি ইন্সপায়ার করাটাই হচ্ছে আমাদের কাজ। তাই আমাদের সাথে কানেক্টেড হতেই হবে আপনাকে। আপনার ভালোবাসার গল্পটিও আমাকে জানান না, কোথায় জানাবেন? ফেসবুকে জানাবেন, ক্যাপিটাল FM 94.8 এই পেজটিতে গিয়ে কিন্তু আপনি জানাতে পারেন আপনার ভালোবাসার কথাবার্তাগুলো। আর এখন হচ্ছে যে বলতে চাই যে আপনি আমাকে SMS-ও করতে পারেন, সেটা হচ্ছে 6969 নাম্বারটাতে। কিন্তু অবশ্যই কিন্তু আপনার SMS-এর শুরুতে লিখবেন CFM স্পেস নেম স্পেস লোকেশন স্পেস স্টোরিজ। এবং পাশাপাশি আরো একটা কথা বলতে চাই, শুনতে থাকুন, সাথেই থাকুন। ফির চাইনি আবারও চলে যাচ্ছে একটা সুন্দর গানে, শুনতে থাকুন গান, সাথেই থাকুন। ভালোবাসা উইথ গুরু এতেশাম।
ইন্টারনেট থেকে তুমি কি শিখেছ?
আমরা তিনজন মিলে বাবার জুতার বাক্স দিয়ে প্রজেক্টর বানিয়েছি।
আমি ইন্টারনেট থেকে হিয়ালডু শিখেছি।
ওই 19 রকম গালি দেওয়া শিখছে।
ইন্টারনেটে ভালো খারাপ দুটোই আছে। নিশ্চিত করুন আপনার সন্তান যেন শুধু ভালোটাই শেখে। বাংলাদেশে এই প্রথম রবি নিয়ে এলো সেফনেট। ভিজিট করুন www.robisafenet.com এবং সিলেক্ট করুন শুধুমাত্র নিরাপদ সাইটগুলো। রবি
ভাই ভাই ভাই, একটা খারাপ কথা বল।
ছেড়ে দিলাম।
আমার বউ বউ না বেটা, খালি মানে টাকা খাওয়ার মেশিন। কালকে চোখের মধ্যে বালু পড়ছে, ডাক্তার কাছে নিয়ে গেছি 10,000 টাকা। নেই এইটা তো কোনো ব্যাপার না। আমার বউ যে কি জিনিসে ভাই খেয়েছে, ওর চোখে একটা শাড়ি পড়ছে 50,000 টাকা। নেই
ক্লাসে পরীক্ষা হচ্ছে, ম্যাডামের খুব পরিচিত একটা মেয়ে, এখন বাচ্চাটা একটা কোয়েশ্চেন লিখতে পারতেছে না, ম্যাডামকে জিজ্ঞেস করতে পারতেছে না, আশেপাশে স্টুডেন্ট পরীক্ষা দিতেছে। তো বাচ্চাটার সামনে গিয়ে ম্যাডাম বোঝানোর চেষ্টা করতেছে, এটার উত্তরটা হচ্ছে এরকম, যেমন বলতেছে যে ও তুমি এটা লিখতে পারতেছ না, পৃথিবী দেখতে কেমন? না ম্যাডাম জানি না। বলে এটা কি বলো, তুমি তো পারো? আমি জানি। বলে তুমি কানে কি কি রকমের দুল করো? বলে লম্বা। ও আচ্ছা, সবসময় লম্বা পড়ো? বলে না ম্যাডাম, শুক্রবারে গোল পড়ি। বলে ও তাহলে এবার বলো পৃথিবীর আকার কেমন? ও বুঝছি, 6 দিন লম্বা একদিন গোল।
মহিলা খুব টাইট ফিটিং, একদম স্কিন জামা পরে রাত একটার দিকে রাস্তা দাঁড়িয়ে, তেমন সময় রাতের সামনে একটা গাড়ি থামাইলো, দেখালো মানে আমাকে লিফট দেওয়ার যে চিহ্নটা থামস আপ করে দেখালো, তো একটা গাড়ি থামলো। তো বলতেছে এক্সকিউজ মি, আপনি কি আমার বাড়িতে নামিয়ে দিবেন? তো বলতেছে আপনার বাড়িতে যাবে না আমার বাড়িতে? না দেখেন, এরকম করতে করতে 3 দিন পার হয়ে গেছে, আজকে বাড়িতে যাই দিই। ফুটবল খেলে না
বলে দিব?
হ্যাঁ বল দেন।
হ্যাঁ যে পাই না,
পারেন না?
হ্যাঁ পাই
না। ফুটবল নে
কেন
না এলে কি 22টা ফুল হাফ প্যান্টের পিছে দৌড়ায়?
এক পত্রিকায় একটা কোন কোম্পানির এক লোক বিজ্ঞাপন দিচ্ছে যে আমরা আমাদের কোম্পানির জন্য ড্রাইভার চাই, গাড়ি চালাবে আমাদের কোম্পানির, তো ড্রাইভারের মিনিমাম এক্সপিরিয়েন্স হতে হবে 30 বছরের। একজন ফোন করছে, ভাই এক্সপিরিয়েন্স 30 বছর চাইছেন আপনারা? বলে জি। বলে বয়স কত? বলে বয়স অনূর্ধ্ব 25।
শোন, এটার ভিতরে নাকি সন্ত্রাসী আড্ডা? বলে হ্যাঁ। তুই বাইরে দাঁড়া, আমি তো এটা যাই, একটা একটা করে মায়ের বাইরে ভালো মতো গুনবি, এক দুই করে, ঠিক আছে? ঢুকছে, অনেক মায়ের শব্দ, একটা উড়ে এয়া পড়ছে পায়ের সামনে, শালা এক না আমি আইছি।
কখনো আমার কখনো আমার
আবার অপরিচিত কেউ আপরে তুমি কি বলতো এখনই আমার এখনই আবার তুমি অন্য কারো তুমি কি বলতো তোমার দু চোখ দেখে ভুল যাই আমি পৃথিবী হঠাৎ দেখি তুমি নেই পৃথিবী তো ঠিকই আছে আছে স্বাভাবিক তোমারই কারণে পৃথিবীতে ঘটে গেছে সৃষ্টি তোমারই কারণে পৃথিবীতে হয়ে গেছে কত অপরূপ সৃষ্টি আছে তুমি কি বলতো কখনো আমার কখনো আবার অপরিচিত কেউ তুমি কি বলতো
আমি আর আপনাকে ধৈর্য ধরে রাখতে বলবো না যে গুরুর কথা শুনতে চাই। তার আগে ছোট্ট একটু করে বলে নিতে চাই যে আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য যেটা করতে হবে, আপনার ফেসবুকে সার্চ বারে গিয়ে ক্যাপিটাল FM 94.8 লিখে দিন না, তাহলে কিন্তু পেয়ে যাবেন কি আমাদের একদম অরিজিনাল যে পেজটি ফেসবুক ফ্যান পেজ, সেখানে যে অন্তত আমাদের পোস্টের নিচে অলরেডি আমি দেখেছি অনেকগুলো লাইক কমেন্ট চলে এসেছে, সেখানে কিন্তু কমেন্টের মাধ্যমে জানতে পারেন আপনার কথাবার্তা। এবং গুরুর সামনেই আমি আবারও আপনাকে মনে করিয়ে দিতে চাই যে সেটা হচ্ছে আপনার সাথে কিন্তু আমার একটা চুক্তি রয়েছে, আমাদের পোস্টটি আপনি যত বেশি শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করবেন যিনি, ট্যাগ করবেন যিনি, তার সাথে কিন্তু আমি নেক্সট উইকে গুরুর সাথে কথা বলিয়ে দিব, দ্যাটস আ প্রমিস। অলরাইট, সো আর কথা হারাচ্ছি না, শুনছেন আপনি এখন এই মুহূর্তে টিউন করে আছেন ক্যাপিটাল এফএম 94.8 এবং চলছে ভালোবাসা উইথ গুরু এতেশাম, অ্যান্ড হিয়ার ইজ ইয়ার গুরু।
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলে যা আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর মাধুরহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। যারা বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, দারুণ ভালো লাগার সাথে স্বাগত জানাচ্ছি ক্যাপিটাল এফএম 94.8 এর আমাদের আজকের এই আয়োজনে। আমরা এক্স্যাক্টলি এনি মুখিয়েছিলাম যে খুব শীঘ্রই ভ্যালেন্টাইন ডেতে আমরা সবাইকে সাথে নিয়ে ভালোবাসার এই দারুণ সম্মেলন ক্ষেত্র চমৎকার এই আয়োজন উদযাপন করব। সো আনফর্চুনেটলি বুধবার হচ্ছে, ফেব্রুয়ারি, সো আমরা কিন্তু ভ্যালেন্টাইন ডের সেই এসেন্স এবং সেই ভালো লাগার গল্প, ভালো লাগা ভালোবাসার সেই উপাখ্যান এখন থেকে আমরা শুরু করে দিয়েছি। আমরা এখন থেকে সেলিব্রেশন মুডে আছি যাতে করে ভালোবাসার এই কথাগুলো, ভালোবাসার এই গল্পগুলো আমরা এখন থেকেই আপনাদের কাছে সেই ভালোবাসার কথা পৌঁছে দিতে পারি। এবং সেই সাথে জানিয়ে রাখি যে আমাদের প্রত্যেকটি আয়োজনে খুব চমৎকারভাবেই কিন্তু বন্ধু তোমরা আমাদের সাথে থেকেছ, সমস্ত কিছুর সাথেই তোমাদেরকে আমরা খুব চমৎকারভাবেই পেয়েছি। এনে একটা দারুণ গান বাজিয়ে তুললা আজ, যেন কেন জানি কথা এবং শব্দ সবকিছু ঠিকঠাকভাবে মুখে আসছে না, ব্রেনেও কাজ করছে না, কেন জানি মনে হচ্ছে শুধুই প্রেমে পড়ি, শুধুই ভালোবাসি, প্রেম ভালোবাসার অতি পার্থিব এই রূপটাকে খুব কাছ থেকে অবগাহন করি, ভালোবাসার চমৎকার এই সম্মেলন কেন্দ্রে নিজেও ভাসিয়ে দিই নিজেকে। একটা অদ্ভুত সুন্দর গান যেখানে রোমান্টিক ভালোবাসা, প্রেমময় সম্পর্ক একদম উথাল পাথাল ঢেউ তুলে এমন কোনো কিছু, এমন একটা গানের জন্য মুখিয়ে আছি।
চেষ্টা করছি এমন একটা গান দেওয়ার জন্য উইচ ইজ রিয়েলি ওল্ড, বাট এমন একটা গোল্ড একটা সং,
এমন কিছু গোল্ড দি যাতে করে এই কথাগুলো ঠিক প্রাণবন্ত হয়ে ওঠে, যে তুমি কি আমার তুমি হবে, যে তোমার মধ্যে পুরো সত্তা জুড়ে থাকবো শুধুই আমি, তুমি কি আমার সকাল হবে, যে সকালের শিশির হব আমি, আচ্ছা তুমি কি আমার সন্ধ্যা হবে, যে সন্ধ্যার কোথুলে হব আমি, আচ্ছা আবার আমি হব সেই একুশ এবং তুমি অষ্টাদশী, যেভাবে তোমার প্রেমে আমি পড়েছিলাম এমন করে কি আবার আমার প্রেমে পড়বে, যে প্রেম মাধ হব আমি, আচ্ছা তুমি কি আমার পথিক হবে, যে পথের ডেস্টিনি হব আমি, তুমি কি আমাকে ভালোবাসবে, যে ভালোবাসের চমৎকার উপাখ্যান হবে এই প্রেমিক আমি। প্রেম ভালোবাসার এই গান আমি অ্যানির কাছ থেকে শুনতে চেয়েছি, সেই গান শুনবো, তার আগে কিছু কমেন্টস নিয়ে নি যারা আমাদের এই অনুষ্ঠানের সাথে অলরেডি যুক্ত আছো। অলরেডি ফেসবুক যেখানে তোমরা ক্যাপিটাল এফএম 94.8 দিয়ে সার্চ দিলেই কিন্তু পেজটা পেয়ে যাচ্ছ, যেখানে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত আছো। তোমরা অলরেডি জানো যে আমাদের আজকের অতিথি যে হটসিট অলঙ্কৃত করতে যাচ্ছে তামিম ও নাজিয়া, তারা বলবে তাদের জীবনের কথা, সে কথা আমরা শুনব।
এই মুহূর্তে গুরু আমার প্লেলিস্টে কিন্তু গানটা চলে এসেছে, আমার মনে হয় তাহলে আমরা গানটাতে চলে যাই, ফিরে এসে আবার নিচ্ছি বন্ধুদের কমেন্ট।
ইনফ্যাক্ট গান শুনতে শুনতে হয়তো কথা হবে, বাট গানটা শুনতে খুব মজা আছে।
ভেসে ভেসে যায়, জানি না যে কোন স্বপ্নের সীমা।
তোকে খুশি করার জন্য সত্যি ভালো লাগছে, কারণ ওভারঅল সাউন্ডের যে ডেলিভারি আমি এক্সপেক্ট করছিলাম, নাও ইট সাউন্ডস রিয়েলি প্রিটি গুড। শব্দ আসা যাওয়া করছে, কথাগুলো যেন টানা মেলা শুরু করেছে। আমার কেন মনে হয় আমি জানিস, তুই আমাকে হয়তো আরো প্রপারলি গাইড করতে পারবি। আমার তো বারবারই মনে হয় যে মানুষ অনেক বড় বিজনেস ম্যাগনেট হোক, অনেক তার প্রফেশনের জায়গাগুলোতে অনেক বড় কিছু হয়ে যাক, আর আমার কাছে শুধু মনে হয় যে আমি একজন প্রেমিক মানুষ হয়ে থাকি, শুধুই ভালোবাসি, শুধুই প্রেম ভালোবাসায় নিজেকে মাতোয়ারা করে রাখি এবং দারুণ অদ্ভুত এক ভালো লাগা নিয়ে বারংবার বলতে থাকি, তোমার আমার অস্থির পৃথিবী, তোমার আমার অস্থির পৃথিবী, যা হবার হবে হো, চলো দুজনে মিলে ইতুদণ্ড থামি, চলো দুজনে মিলে অজানা কোনো এক পথে নামি, চলো দুজনে মিলে একান্তে বসে জীবনের কাছে কিছুক্ষণ কথা শুনি। আচ্ছা জান, তোমার ঠোঁটের বাম পাশে রয়ে দিলটা আগের চাইতে অনেক বেশি স্পষ্ট, তুমি এত চমৎকার করে খেয়াল করবি তো আগে। আমাদের প্রিয় সন্তান এগারোর পর এখনো বারো বলতে পারে না, বলে ব্যাগারো, কি অদ্ভুত মিষ্টি শোনা। আমার মায়ের হাতের আঙ্গুলগুলো হুবহু আমার মতো, এত বছর লাগলো এই জিনিসটা ফাইন্ড আউট করতে। আচ্ছা বর্ষ সম্মুখে রাতের পরবর্তী সকাল যে এত বেশি সুন্দর হয়, এত মনোযোগ দিয়ে দেখে নিত আগে, শীতের সকাল যে এত বেশি উদ্ভাসিত করে মানুষের মন, কই লক্ষ্য করবি তো আগে, শিউলি ফুলের গন্ধ, ধূপের গন্ধ, ঢাকের আওয়াজ মানুষকে যে অন্য পৃথিবীতে নিয়ে যায়, এই ব্যাপারগুলো এভাবে চিন্তা করে নিত আগে। সবাই শুধু বলে ছুটে যাও, এগিয়ে চলো, উর্ধ্বশ্বাসে ছুটতে থাকো। আমি এতে সামনে এভাবেই ছুটতে ছুটতে আর জীবনের মাঝপথে এসে মনে হয় শুধুই উর্ধ্বশ্বাসে ছুটে চলো না, বরং মাঝে মাঝে দুদণ্ড থেমে থাকার নামই বোধ হয় জীবন। স্বামী হাতেশাম সত্যি একজন প্রেমিক কাঙ্গাল, প্রেমিক পুরুষ যে সবসময় ভালোবাসতে চায়, ভালোবাসার মধ্যে মাখামাখি থাকতে চায়। ভালোবাসার বিভিন্ন রূপ রং আর বৈচিত্র্য আছে, প্রত্যেকটি বৈচিত্র্যে নিজেকে উদ্ভাসীভূত করতে চায়। কি রোমান্টিক ভালোবাসা, কি পারিবারিক বন্ধনের ভালোবাসা, কি পৃথিবীতে এসে তৈরি করে নেওয়া বন্ধুত্বের হাত ধরে সেই বন্ধুত্বের ভালোবাসা, ভালোবাসার সমস্ত রং সমস্ত রূপ ক্যানভাসে যেন বিমূর্ত হয়ে ওঠে। এই ভালোবাসার কাঙ্গাল আমি, জীবনে কিছু পায় আর না পায়, তোমাদের ভালোবাসা, প্রেমের ভালোবাসা, বন্ধুত্বের ভালোবাসা আমাকে ভরিয়ে রাখো সে প্রত্যাশায় আজকের এই আয়োজনে ক্যাপিটাল এফএম 94.8 এর সবচেয়ে সন্ধিক্ষণ, এই কারণে যার জন্য অপেক্ষায় থাকি পুরো লিসনার্স কমিউনিটি, যার জন্য অপেক্ষায় থাকি তোমরা, সেই মানুষটি অলরেডি আমাদের হট সিট অলঙ্কৃত করেছে। তামিমকে আমি দারুণ ভালো লাগার সাথে স্বাগত জানাচ্ছি। প্রয়োজনে চাইতে আমি একটু চুলটুল পরিপাটি করে আসবার চেষ্টা করেছি, মনে করে ফ্রেশ হয়ে গেছিলাম চুলটাকে একটু ঠিক করতে, কারণ ফেসবুকে যে ধামাকাদার ছবি আমি দেখেছি, মানে একদম কুল অ্যাটিটিউড, আউটস্ট্যান্ডিং লুক, সবকিছু মিলিয়ে অ্যাপিয়ারেন্সগত দিক দিয়ে বা গ্রুমিং এর দিক দিয়ে একদম কি বলবো।
আমার কাছে কিন্তু ফার্স্ট যখন তামিম ভাইয়ের ছবিটা দেখলাম তখন মনে হচ্ছে ওয়াও,
এক্স্যাক্টলি ওয়াও শব্দটাই তার সাথে খুব পারফেক্ট ভাবে যায়। তখন মনে হলো যে এই ওয়াও এর মধ্যে মিনিমাম একটু গুড বা নর্মাল চলে বা ঠিক আছে ঠিকঠাক এরকম একটু অ্যাটিটিউড নিয়ে না গেলে কেমন দেখায়, তাই মনে করে আসার সময় বাথরুমে ঢুকে ফ্রেশ রুমে একটু আয়নাটা দিয়ে নিজের চুলটাকে একটু গুলিয়ে নিয়েছি, তার পাশাপাশি থেকে নিজেকে একটু ঠিকঠাক ভাবে উপস্থাপন করার চেষ্টা। তো তামিম, দারুণ ভালো লাগার সাথে স্বাগত জানাচ্ছি আমাদের দারুণ ভালোবাসার এই আয়োজনে হট সিট অলঙ্কৃত করার জন্য, এবং সবকিছু মিলিয়ে অনুভূতি কেমন?
বেশ ভালো, নিজেকেও সৌভাগ্যবান মনে হচ্ছে যে আপনার সাথে দেখা করার সুযোগ পেয়েছি। এটা আসলে সবার সৌভাগ্য হয় না, আসলে আমরা যারা এফএম শুনি অনেকের স্বপ্ন থাকে যে আপনার সাথে কোনো একদিন মিট করব, বা কিভাবে করবো আসলে সেই প্রসেসটা জানি না, তো হঠাৎ করেই মানে অফারটা চলে আসলো। ইফতেজা ভাই আমার বহুদিন ধরেই পরিচিত, উনি অনেকদিন ধরে আমার ফেসবুক পেজ ফলো করে, বা আসলে আমার পার্সোনাল লাইফ নিয়ে উনি খুব একটা জানে না, তো আমাদের দুজনের ছবি সবসময় দেখেন, দেখে একদিন বললেন যে তাইম ভাই একদিন আসেন আমাদের এইখানে। আমি তো অবাক, আমি নিজেই বলতেছি ভাই কখন আসবো কখন আসবো। আসলে আমাদের সবার জীবনেই অনেক ঘটনা থাকে, কারো জীবনে হয়তো, আমার জীবনে ঘটনাগুলো একটু ব্যতিক্রম আর কি, যেটা শুনলে হয়তো সবাই মানে ফিল করবে যে না আসলে এর মধ্যে অন্য কিছু আছে। মানে ছোটবেলা থেকে লাইফটা আমার মানে অ্যাডভেঞ্চার টাইপ আমি নিজেকে মনে করি আর কি। এইরকমই অনেক ঘটনা আমার ছোটবেলা থেকে, আমার লাভ স্টোরি সবকিছু মিলে একটু ডিফারেন্স আছে, যেটা সবার আসলে সাদা মাটা ভাবে হয়, আমারটা আসলে সাদা মাটা না, একটু মনে হয় যে আমার একটু সামান্য ডিফারেন্ট কিছু একটা আছে।
ওকে, তাহলে আমরা সময় নানি আমিও বরং কালক্ষেপ না করি, শুনি আপনার জীবনের কথা একদম প্রথম থেকে শুনতে চাইব, কোথায় বেড়ে ওঠা, ছোটবেলা, এবং সরাসরি তারপর যেতে চাইব আপনার জীবনের কথায়, আপনার ভালোবাসার কথা।
আসলে আমার জন্ম তো বর্ন অ্যান্ড ব্রড আপ বরিশালে, আমি বরিশাল উদয়ন স্কুল থেকে এসএসসি কমপ্লিট করলাম 2003, তারপর এইচএসসি ও বরিশাল থেকে 2005। তো এর মাঝে হচ্ছে আমি যখন ছোট ছিলাম মানে আমি এজ লেভেলে ক্রিকেট খেলতাম, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 ক্রিকেট, না আমি অলরাউন্ডার ছিলাম, অলরাউন্ডার ছিলাম, আমি স্ট্রাইক বোলার ছিলাম, মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলাম, টিমে আসলে ভাইটাল রোল প্লে করতাম আমি। তো আন্ডার 15 যখন খেলি তখন ডিস্ট্রিক্ট লেভেলে খুব ভালো খেলি, তারপরে যখন ডিভিশনাল লেভেল টিম সিলেক্ট হয় তো এখানে ভাইস ক্যাপ্টেন ছিলাম, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট মানে ডিভিশনাল লেভেলে খুব ভালো খেলার কারণে ন্যাশনাল পুলে চান্স পাই, তখন সবার সাথে পরিচয় হয়। এখন আমাদের জাতীয় দলে যারা খেলছেন আমি আমাদের তখন ব্যাটসম্যান ছিল। তো তারপরে আন্ডার 15 ন্যাশনাল পুলে ছিলাম, আন্ডার 17 এইভাবে খেললাম। তো এরই মাঝে যেটা হলো মানে আমরা যখন আন্ডার 15 প্রথমবার খেললাম, পরের বার দেখা গেল যে মানে 15 এজেস থাকাকালেই মানে যখন এসএসসি পরীক্ষা তখনই আবার সেকেন্ড অপশনে মানে আন্ডার 15 ন্যাশনাল পুলের খেলা। মেট্রিক পরীক্ষা ফ্যামিলি আসলে তখনকার ওইভাবে সাপোর্ট করতো না ফ্যামিলিতে যে খেলাধুলা করে কি হবে, এখনকার পরিস্থিতি কিন্তু যেমন তখন কিন্তু তেমনটা ছিল না, তখন মানে খেলাধুলা করা ছিল মানে ও বকে যাচ্ছে, ওকে পড়তে বসাও এরকম। তো যার কারণে ওই মেট্রিক পরীক্ষা দিলাম, ওইবার খেলা হলো না, পরের বারও ঠিক এইভাবে করতে করতে না খেলাটা থেকে আস্তে আস্তে দূরে সরে গেলাম। তারপরে এভাবে করে ইন্টার পরীক্ষা দিলাম, ইন্টার পরীক্ষার পরে সবাই মানে ইয়ে করে যে আসলে মানে আমার স্বপ্ন ছিল যে আমি ঢাকা ভার্সিটি বা ভার্সিটিতে পড়ব, আসলে ফ্যামিলি থেকেও সবার ছোট ছেলে অনেক আদরের ছেলে, তো ফ্যামিলি থেকে বলছে না না তোমার তো দূরে যাওয়ার দরকার নেই তুমি বরিশালেই থাকো। তারপর বরিশাল বিএম কলেজে অ্যাকাউন্টিং অনার্স করলাম, এই হচ্ছে আমার বেড়ে ওঠা। এবং এর মাঝে অনেক মজার ঘটনা আছে আমি যেটা আপনি চাইলে আমি শেয়ার করতে পারি।
আমার মনে হয় কি মজার ঘটনা তামিম ভাই অবশ্যই শুনবো, কিন্তু আমার তো মনে হয় যে গুরু আমি তো আপনাকে বলেছি যে আমার অনেক বন্ধুরা কিন্তু চায় আপনার সাথে কথা বলতে, তো তাদের সাথে আমার প্রতি সপ্তাহে একটা লিংক থাকে, সেটা হচ্ছে বন্ধুরা আমাদের যে পোস্টটি থাকে সেই পোস্টটি এই সপ্তাহে যে সবচেয়ে বেশি শেয়ার এবং ট্যাগ করবে তার সাথে আপনার কথা বলিয়ে দিব। তো আমার একজন বন্ধু যিনি হচ্ছে গত সপ্তাহে আমাদের সবচেয়ে বেশি শেয়ার করেছে সে কিন্তু অলরেডি ফোনে আছে, তার সাথে একটু আমি চাইব গুরু আমার রিকোয়েস্টে কথা বলবেন।
হ্যালো, হ্যালো,
হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছো, কোথেকে বলছো?
আমি হাফিজ বলছি, ওমান থেকে।
ওমান থেকে হাফিজ, হাফিজ ভালো আছে এখন? অসম্ভব বেশি ভালো, কারণ হাফিজ আজকের পৃথিবীতে যে পৃথিবী এত বেশি অস্থির, এই পৃথিবীতে তোমার মতো ভালোবাসার মানুষ পাওয়া যে কোনো একজন এন্টারটেইনারের জন্য বা যে কোনো একজন পারফর্মারের জন্য অনেক বড় একটা পাওয়া। শুধু ওমান থেকে যেভাবে তুমি ফেসবুকে কানেক্টেড থেকেছো, আমাদের ভালোবাসার বারোটা বহু মানুষের কাছে পৌঁছে দিয়েছো, আমি রিয়েলি রিয়েলি অনেক বেশি কৃতজ্ঞ। থ্যাংক ইউ হাফিজ এভাবে আমাকে ভালোবাসার জন্য।
জি গুরু, আপনাকে আমি দীর্ঘ 2008-2009 সাল থেকে শুনে আজকে প্রায় 8-9 বছর হয়ে গেছে, 7-8 বছর, তো প্রতিটা প্রোগ্রামই শুনি। আর এখানে আসার পরে মানে আপনি যখন ঢাকা এফএম থেকে আসছেন, আসার পরে তো আপনি যখন একটা লাইভে একটা পোস্ট করছেন মানে আপনার যে নতুন কোনো কিছু করতে চাইতেছেন বা নতুন একটা উদ্যোগ নিতে চাইতেছেন, তখনই হয়তো আমার মন থেকে ফিল হয়েছে যে আপনি আর ঢাকা এফএম হয়তো বা প্রোগ্রাম করবেন না বা যে কোনো কারণে নতুন কোনো প্রোগ্রাম করতে চাইতেছেন, মানে তখনই আমি বুঝছি। আর বিশেষ করে আপনাকে খুবই মন থেকে খুবই ফিল করি গুরু, আপনার প্রোগ্রাম হয়তো অনেক সময় 1 ইয়ারে বা লাইভে শুনতে পারি না, প্রতিটা প্রোগ্রাম ডাউনলোড করে শুনি, ঠিক আছে, এবং খুবই লাইক করে গুরু আসলে আপনারে বুঝাইতে পারবো না। আর আপনার সাথে কথা বলতেছি, হয়তো আমার নিজের কাছে অবাক লাগে যে আমি আপনার সাথে কথা বলতে পারতেছি। কালকে আপনি বাংলা মিশনের যে প্রোগ্রামটা করছেন ওইটা আমি লাইভে দেখছি, ঠিক আছে, মানে খুবই ভালো লাগছে। আমি নাম্বার গুলো ট্রাই করছি বাট আমি কল দিতে পারি নাই বা কল যায় নাই কোনো কারণে, এটা আর কি।
ওকে হাফিজ, আমি তোমার এই কথার প্রেক্ষিতে বলি
যার ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস।
ওকে,
আর ক্যাপিটাল এফএম এর সবাইকে থ্যাঙ্কস, ঠিক আছে, যে তোমারে আমি আপনার সাথে কথা বলতে পারতেছি, আমার সৌভাগ্য হয়েছে। আর গুরু, বিশেষ করে আমিও চাই যে আপনার সাথে আমি লাইভ এসে একটা প্রোগ্রাম করি, আর আমার যে ভালোবাসার মানুষ নাম রুমা, ওই পুলিশে জব করে, করে খুবই মিস করি, খুবই ফিল করি গুরু, আসলে বুঝাইতে পারবো না প্রতিটা, মানে প্রতিটা মুহূর্তে ওরে খুব ফিল করি। ও অবশ্য পুলিশে জব করে, পাসপোর্ট ডিউটি ছিল ওর, ফোন
বন্ধুত্ব, তাহলে খুব ব্যস্ত সময় যাচ্ছে,
শেষই বিষাক্ত হয়ে গেছে, মানে ওরে এতটা ফিল করি। ওই অবশ্য জজ আদালতেই ওর ডিউটি ছিল।
হাফিজ, হাফিজ, আমি তোমার কথা প্রেক্ষিতে একটা কথা বলে রাখি, এটা নিয়ে ভাবছিলাম, আজ ফাইনালি ডিসক্লোজ করেই দিই। প্রতি শুক্রবার আমি চেষ্টা করব রাত্রি 9টার সময় ফেসবুক লাইভে আসতে, এটা আমার পক্ষ থেকে ওয়াদাও বলতে পারো, কিছু প্রমিসও বলতে পারো, কারণ অনেকেই খুব ডেসপারেটলি মিস করছো, যেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি চেষ্টা করব প্রতি ফ্রাইডে তোমাদের সাথে 9টায় ফেসবুকে লাইভে কানেক্টেড থাকতে, এবং যদি তোমরা কিছু বলতে চাও আমার সাথে সেটাও আমি সুযোগ করে দেব ওই সময়, এবং তোমাদের যা যা কোয়েশ্চেন, যা যা কোয়ারিজ আছে সেগুলোর উত্তর আমি দিব। হাফিজ, আমি তোমাকে অনেক বেশি, হ্যাঁ কি বলছিলে, তুমি কি দেখতে পাচ্ছ এখানে কি কি হচ্ছে, কেউ কেউ বলতেছে টাইম যাচ্ছে, বাট তুমি বুঝে ফেলছো এখান থেকে, প্লিজ বলো হাফিজ, প্লিজ বলো।
যখন যখন আপনার রুমার যখন ফোনটা যখন বন্ধ পাইছি সকালবেলা ঘুম থেকে উঠে, তো তখন থেকেই মনে হইতেছে আমার ভিতরে একটা অস্থিরতা শুরু হয়ে গেছে। আসলে ভালোবাসাটাই এরকমই, ঠিক আছে, ওর ফোনটা যতক্ষণ পর্যন্ত অফ পাইছি ততক্ষণ আমি ট্রাই করছি, আমি এখানে বিজনেস করি,
একদমই তাই। হাফিজ ভালো থেকো, অনেক 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 শুভকামনা, অনেক ভালো লাগা তোমার জন্য, পৃথিবীতে সত্যি কোন পুণ্যের কাজ করেছে হয়তো স্রষ্টা, তোমার মতো মানুষজনকে আমার ভালোবাসার কারণ বানিয়ে দিয়েছেন দেশে এবং দেশের বাইরে, এভাবে চমৎকার এক কমিউনিটি তৈরি হয়েছে যারা আমাকে ফিল করে, যারা আমাকে ভালোবেসে আমাকে রেসপন্স করার জন্য এরকম ভাবে মুখিয়ে থাকে, এবং বেশি বেশি শেয়ার করার জন্যই কিন্তু এই সুযোগটা তৈরি হচ্ছে। যত বেশি শেয়ার করবে এটার মধ্যে কিন্তু দারুণ একটা কানেক্টিভিটিও আছে, কারণ আমাদের ভালোবাসার বারোটা বহু মানুষের কাছে পৌঁছে দিবে, বিদায় তোমাদের সাথে কথা বলার সুযোগ আমার তৈরি হবে। সো প্লিজ ক্যাপিটাল এফএম 94.8 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের পেজটা পাচ্ছ, যেখানে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকো, আর বেশি শেয়ার করলেই তো ফাইনালি পাচ্ছ আমাদের সাথে কমিউনিকেট করার বা কথা বলার সুযোগ। আমরা একটু কথা বলি আমাদের প্রোগ্রাম প্রডিউসার ইন্তেজারের সাথে, একটু কথা বলি।
হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম, ডিস্টার্ব করবো না, একটা মিনিট জাস্ট খালি বলে নিই যে আমরা বেসিক্যালি আমাদের তো সারা বাংলাদেশ, বিশ্বের অনেক জায়গা থেকে গুরু হিতেশামকে বা আমাদের প্রোগ্রামটা সবসময় মানুষ শুনত, তো খুব বেশি কষ্ট হয় আপনারা যারা আপাতত পাচ্ছেন না, এই জন্য আপাতত আমরা যে ব্যবস্থাটা করেছি, আর যে অ্যানি আছে ও বলে দিবে, প্রত্যেক শুক্রবার রাত 9টার সময়, ওইটা গুরু সময় পাক না পাক ওটা আমি দেখে নিচ্ছি, তোমাদের জন্য, শুধুমাত্র যারা গুরুকে ভালোবাসো তাদের জন্য অন্তত 30-40 মিনিট লাইভে থাকবে, এবং সেই সময় গুরু বিভিন্ন জায়গা থেকে একজন একজন করে লাইনে নিবে। তোমরা তো জানো ফেসবুকের মাধ্যমে এখন সম্ভব হয় আরেকজনকে নিয়ে এসে তার সাথে কথা বলা, আড্ডা দেওয়া, এই ব্যাপারগুলো তোমাদের জন্যই, তোমরা যেন অন্তত টাচে থাকতে পারো যতদিন এই ক্যাপিটাল এফএম এর মাধ্যমে শুনতে না পাচ্ছ। তো সবাইকে ধন্যবাদ,
থ্যাংক ইউ ইন্তেজার ভাই। আর ঠিক এই মুহূর্তে আমি গুরুর কাছে বলতে চাই যে আমাদের অনেকগুলো কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট চলে এসেছে, যেমন রাশেদ নীল রয়েছেন, যেমন করে ছিলাম পাশে তেমন করেই আছি, গুরু সারা জীবন থাকবো পাশে এই কথাই দিচ্ছি, ভীষণ চমৎকার করে বলেছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে ফয়সাল হোসেন রয়েছেন, তিনি কিন্তু বলছেন তিনি হচ্ছে প্রেমের পাগল, আর হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় গুরুর সঙ্গেই থাকবেন সেই কথাটাই জানিয়েছেন। এছাড়া আরো একজন বন্ধু রয়েছেন, আরো চমৎকার চমৎকার কথা লিখেছে, এবং বন্ধুদেরকে এই মুহূর্তে আমি বলতে চাই, আপনিও যদি চান যে এত সুন্দর করে আপনার কথাবার্তাগুলো আমি গুরুর কাছে পৌঁছে দিই, তাহলে কিভাবে কানেক্টেড হবেন? আমাদের যে ফেসবুক রয়েছে সেই ফেসবুকে পেজটির নাম আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক্যাপিটাল FM 94.8। সেখানে গিয়ে যে আমাদের পোস্টটি রয়েছে, পোস্টের নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার কথাবার্তা। আর অন্তত লাইক দিয়ে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সুমাইয়া, সুমাইয়া সিয়াম রয়েছেন, তারপর হচ্ছে জিয়াফ, এবং সিয়ামের কথা আমার একটু বলতে হয়, সেও কিন্তু বেশ অনেকবার শেয়ার করেছে। থ্যাংক ইউ সিয়াম, পার্সোনালি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি। কিন্তু অল্পের জন্য একটু পিছিয়ে গেলেন, আজকে আপনার সাথে আমার হলো না, বাট আমি চাই নেক্সট উইকে আপনাকে এই ফোন দিতে, ঠিক আছে? সৈকত আহমেদ রয়েছেন, এছাড়া ইশরাত এলসা রয়েছেন আমাদের সঙ্গে, আর হচ্ছে মাদার রিফ খান রয়েছেন। ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকুন, লাইক করুন, শেয়ার করুন, বেশি বেশি করে ট্যাগ করুন যে বন্ধুরা কথা বলতে কথা আমাদের কাছে অন্তত পৌঁছাতে চায়। অলরাইট, আর এই আমি নিজে আর পার্সোনালি কথা বাড়াবো না, শুনছিলাম তামিম ভাইয়ের গল্প, খুব একটা কঠিন মুহূর্তে বোধ হয় আমি থামিয়ে দিয়েছিলাম, মানে একটা খুব মজার গল্প শুরু হচ্ছিল, তাই না গুরু? আমার মনে হচ্ছিল যে সেই গল্পটাতে আমরা আবার পৌঁছে যাই।
একদমই তাই, তামিমের জীবনের কথা শুনছিলাম, শুনছিলাম যে ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার কথা, এবং ক্রিকেটার হিসেবে এত বর্ণাঢ্য যে ক্যারিয়ার ছিল আমি কিন্তু চিন্তা করতে পারিনি। ক্রিকেটের সাথে কিন্তু আমাদের এই প্রোগ্রামের দারুণ একটা সম্পর্ক আছে, যখন যে চ্যানেলে এই প্রোগ্রাম করি না কেন, বিডি ক্রিকেটারের যারা সেলিব্রিটি ক্রিকেটার বলবো, তারা সবাই কিন্তু অলমোস্ট আমাদের সাথে বিভিন্ন ক্যাম্পেইনে আমাদের সাথে এসেছে। তো ওই সুযোগটা হয়তো তামিমের ক্ষেত্রেও হতো যদি তামিমের ট্র্যাক চেঞ্জ না হতো, দেন ফাইনালি
আমি না থাকলেও তামিম ইকবাল আছে,
তামিম ইকবালও আসছে, কিন্তু সে ফাইনালি ও ইয়া দুইবার আসছে তামিম, তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে এসেছে, নিজে ইন্ডিভিজুয়ালি এসেছে, ইনফ্যাক্ট সবাই অলমোস্ট বাংলাদেশ ক্রিকেট টিমের সবাই আমাদের এই ভালোবাসার এই ক্যানভাসে তাদের প্রেজেন্স, তাদের স্বাক্ষর রেখেছে। তামিম, শুনছিলাম তোমার জীবনের কথা, বাকি কথাগুলো একটু শুনি।
তো তো মানে আসলে তারপরে যেটা হলো, পড়াশোনার জন্য ওইভাবে এইচ লেভেলে খেলতে পারিনি, 17-এর পরে আর ন্যাশনাল পুলে খেলা হয়নি, তো এরপরে বরিশাল ডিভিশনাল লিগগুলো খেলতাম, প্রচুর খ্যাত খেলতাম। তো এর পাশাপাশি যেটা করতাম, আমি যখন অনার্স পড়ি তো চিন্তা করলাম ফ্যামিলি থেকে তো আসলে ঢাকা যেহেতু জিতে দিবেই না, এটাকে আমার মেনে নিতেই হবে।
তো তখন কিন্তু একটা ট্রানজিশন টাইম পার হচ্ছিল তামিম, যখন ক্রিকেটার হিসেবে ওই রকম ভাবে স্বপ্ন আমাদের গার্জেনরা ওইভাবে দেখছেন না ওই সময়কার কথা,
এটা অনেক কষ্টের ছিল আসলে,
কষ্টের,
এটা মানে মেনে নেওয়া অনেক কঠিন ছিল
একদম। এখন যে প্রেক্ষাপট অনেকখানি,
তারপর হ্যাঁ, তারপর আরো যেটা ছিল, মানে আমার একটা ড্রিম ছিল যে আমি ঢাকায় পড়বো, হয় ঢাকা ইউনিভার্সিটিতে নয় কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে হতে পারে, সেটা ব্র্যাক নর্থ সাউথ, তো এই দিক থেকেও সাপোর্টটা পাইনি তখন। তারপরে বাধ্য হয়ে বিএম কলেজে ভর্তি হওয়া, তো বিএম কলেজ হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, এখন বোধ হয় সেকেন্ড পজিশনে আছে, এটাও বেশ ভালো অর্গানাইজেশন। বাট যেটা হতো যে মানে হয় না যে আমি একটা জিনিস চাইছি,
সেকেন্ড সেকেন্ড পজিশন নাম্বার 1 মোস্ট প্রবাবলি রাজশাহী কলেজ, সেকেন্ড ওয়ান ইজ বরিশাল বিএম।
হ্যাঁ,
ওকে।
তো এরপরে কি করলাম, তো পড়াশোনা চলছে, ফাঁকে যেটা করলাম, আমি কোচিং এ ক্লাস নিতাম বাচ্চাদের, বাচ্চাদের বলতে হচ্ছে ক্লাস 2 থেকে 5 পর্যন্ত। তো আস্তে আস্তে যেটা হয়ে গেল, বরিশালে বেশ ফেমাস ম্যাথ টিচার হয়ে গেলাম।
বাহ, ওই যে বিভিন্ন নামে যেমন চিনি, হক স্যার, এই স্যার, ওই স্যার, বিভিন্ন ওইরকম টাইপ।
আসলে আমি অন্য এক টিচারের কোচিং, তাকে ওইখানে আমি ক্লাস নিতাম, তো নিতে নিতে যেটা হয়ে গেল ওইটা তামিম স্যারের কোচিং এরকম হয়ে গেল। হ্যাঁ, তো বরিশালে এখনো আমার তো স্টুডেন্টরা যারা এখন ইন্টার পরীক্ষা দিয়েছে, ওরা যখন ছোট ছিল ওই থেকেই পড়া। তো যেটা হলো, এখনো আপনি যদি বরিশাল যে কাউকে জিজ্ঞেস করেন যে তামিম স্যার, হ্যাঁ বলবে যে নাম শুনেছি কিন্তু দেখা হয়নি কখনো। অনেকে হয়তো মনে করতো যে তামিম স্যার নিশ্চয়ই স্যার যেটা হবে গোফ থাকবে, হয়তো ঢিলা ঢালা সাহায্য করবে, কিন্তু আমাকে যখন আমার সামনে বসেই অনেকে জিজ্ঞেস করতো, আচ্ছা তামিম স্যার কই, তাকে তার সাথে একটু মিট হওয়া দরকার, আমাকে আসলে কেউ স্যার মনে করতো না। তো এখানে তো পড়াতে পড়াতে আসলে আমার অনেক পছন্দের স্টুডেন্ট আছে, আর বাচ্চারা আসলে আমাদের সময় আমরা কি পড়তাম জানি না, এখনকার বাচ্চারা আসলেই অনেক পড়াশোনা করে, অনেক বেশি জানে। এরকম অনেক পছন্দের স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্ট ছিল, ওই ব্যাচটাই বলতে পারেন আমার অনেক পছন্দের, ওর মধ্যে শেহরিন নামে একটা স্টুডেন্ট ছিল, এটা আমি জাস্ট আপনাকে একটু নোট করে রাখতে বলছি,
নোট করে রাখলাম
যে শেহরিন,
ওকে শেহরিন।
হ্যাঁ, তো এটা হচ্ছে 2007-এর ঘটনা, তখন মানে মানে 5-6-এর দিক থেকে কিন্তু ফেসবুকের একটা ট্রেন্ড চলে আসে।
বাই দ্য ওয়ে, তুমি কিন্তু অনেক ভালো করে কথা বলো তামিম, তামিম স্যারের কোচিং হওয়ার পিছনে যে রিজন আছে সেটা আমি বুঝতে পারছি। আমি কিন্তু খুব কম ইন্টারাপ্ট করব তোমাকে, কারণ আমি তাদের মধ্যে বেশি ঢুকি যাদেরকে গাইড করার প্রয়োজন পড়ে, তোমাকে গাইড করার প্রয়োজন নাই বলেই মনে হচ্ছে আমার। তো একদম বিন্দাস, তোমার মতো করে শুধু কন্টিনিউ করো।
আচ্ছা, তো এটা হচ্ছে 2007-এর দিকের ঘটনা, তখন মানে ফেসবুক বাংলাদেশে আসে 2005-এর দিক থেকেই মেবি, মানে অনেকটা পপুলার হয়েছে। আমি আসলে একটু লেটই ওপেন করলাম, 2006 এর দিক থেকে ফেসবুক অ্যাকাউন্ট খুললাম। তো অ্যাকাউন্ট খুলে দেখলাম যে কোনো ফ্রেন্ড নেই। তখন কি করতাম, বয়সও তো অল্প, এই মানে চেনা অজানা সবাইকে রিকোয়েস্ট পাঠাতাম। এরকম করতে করতে আর তখন কি নামে আসলে রিকোয়েস্ট পাঠাবো, বয়সটাও ছোট। তখন কি করতাম, আমার যে ওই স্টুডেন্ট ছিল ছোট ছোট বাচ্চারা ক্লাস থ্রিতে পড়তো টুতে পড়তো, তো ওদের নাম দিয়ে সার্চ দিতাম। তো এই যে আমি আপনাকে বললাম যে শেহরিন নামে যে কোট করে রাখতে, আমার একটা খুব ফেভারিট স্টুডেন্ট ছিল শেহরিন, অসাধারণ স্টুডেন্ট, খুব ভালো মেয়ে এবং আমার খুব পছন্দের স্টুডেন্ট। তো শেহরিন দিয়ে একদিন ফেসবুকে সার্চ দিলাম, যেটা মানে ওই বয়সে যেটা করে আর কি, যেহেতু আমার নতুন ফেসবুক অ্যাকাউন্ট, কোন ফ্রেন্ড নাই, আর তখন কিন্তু ইউজার অনেক কম ছিল। তো তখন আমি অনার্স ফার্স্ট ইয়ার শেষ, তো তখন আমি শেহরিন নামে সার্চ,
2006 ইনফ্যাক্ট টেলিঅপারেটর কোম্পানিগুলো সবে 2G লঞ্চ করেছে, এইজ বলতাম আমরা ওই সময়, ইন্টারনেটের সেই রকম
ছিল না, সাইবার ক্যাফে
ছিল না, এক্স্যাক্টলি
সাইবার ক্যাফে যে ইউজ করতাম। তো তখন কি করতাম, শেহরিন নাম দিয়ে সার্চ দিলাম, আমি একদিন অনেকগুলো শেহরিন পেলাম, 7-8টা 10-12টা শেহরিন পেলাম। তো একাধারে সবাইকে যাকে যাকে ভালো লাগতেছে রিকোয়েস্ট পাঠাচ্ছি, তো রিকোয়েস্ট পাঠাতে পাঠাতে এরকম 2-3 জন শেহরিন অ্যাড হয়ে গেল। তো এরকম ফেসবুক ফ্রেন্ড অনেকদিন এরকম কথা হয় না, তার ফেসবুক ফ্রেন্ড, আমি ওদের আপডেট দেখি, মেসেজ দিই। তো কোনো একদিন শেহরিন নাজমিন, যিনি এখন আমার ওয়াইফ, তো তাকে একদিন ফেসবুকে হচ্ছে গিয়ে আপনার ওর স্ট্যাটাসে আমি একটা কমেন্ট দিছিলাম, জাস্ট ওকে স্ট্যাটাসটা মানে ফানি করে আমি একটা কমেন্ট দিছিলাম, এই ঝগড়া লেগে গেল কমেন্টে ঝগড়া অনেক বড় কমেন্ট, দেখা যাচ্ছে একটা স্ট্যাটাসের আন্ডারে প্রায় 200 কমেন্ট হয়ে গেছে, মানে কমেন্টেই আমাদের আর্গুমেন্ট চলতেছে। তো এক পর্যায়ে নাম্বার দেয়া নেয়া, এই ফ্রেন্ডশিপ শুরু। তো ফ্রেন্ডশিপ শুরু বেশ ভালো সম্পর্ক, প্রায় বছর দুয়েক আমরা ফ্রেন্ডই ছিলাম। এবং নাজিয়া মানে শেহরিন নাজমিন নাজিয়া, তো আমি আগে ওকে শেহরিন নামেই ডাকতাম, তো যেটা অনেক কনজারভেটিভ ছিল, আমাদের বন্ধুত্বটা অনেক সুন্দর ছিল। শুধু বন্ধুত্বটা আমার সাথেই শুধু থাকেনি, আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও ছিল, যেমন আমার বয়সী যে কাজিনগুলো আছে, যেমন সুচি চৈতি, ওদের সাথে ওর খুব ভালো রিলেশন ছিল, বিশেষ করে সুচির সাথে। তো দেখা গেল যে আমি ফোন দিলাম, আমার সাথে হয়তো 2 মিনিট কথা হয়েছে, বাট আমার ওই কাজিনদের সাথে ওর অনেকক্ষণ গল্প, ইভেন আমার ভাইগনা ভাগ্নে ওদের সাথেও বেশ ভালো ফ্রেন্ডশিপ। তো এরকম করতে করতে বছর 2 হলো আমাদের ফ্রেন্ডশিপের। তো তখন হয়তো ভাবতাম যে রিলেশনটা বোধ হয় মানে আমাদের ফ্রেন্ডশিপটা বোধ হয় রিলেশনের দিকেই যাচ্ছে,
বাট স্পেশাল কোনো কোনো কমেন্টস বা কোনো কিছু,
হ্যাঁ, বাট আই ওয়াজ টোটালি রং,
মনে হচ্ছিল
না 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 না, তখন আমার মনে হচ্ছে যে
সম্পর্কটা হয়তো ভালোবাসার দিকে
যাচ্ছে, বাট আই ওয়াজ রং,
ভাবনাটা ভুল,
এখানে টুইস্ট।
ওকে,
তো যেটা হচ্ছে আমি তারপরে ওকে প্রপোজ করি, তো প্রপোজ করার পরে যেটা হলো আসলে খুব বাজেভাবে রিয়েক্ট করে, কারণ ও কোনোভাবে মানতেই পারে নাই যে এই রিলেশনটা নষ্ট হবে, কারণ আমি থাকি বরিশাল, আর আমি বলে রাখি শেহরিন হচ্ছে শেহরিন নাজমিন নাজিয়া, যিনি কিনা আমার এখন ওয়াইফ, আচ্ছা, তো ও হচ্ছে চিটাং থাকে,
ও চিটাং,
হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি চিটাংয়ে। তো বরিশাল আর চিটাং এটা আসলে অনেক দূরত্ব, তো ছোটবেলা থেকে অবশ্য আমি চিটাংয়ের সাথে কানেক্টেড ছিলাম, আমার 2 ফুপু চিটাংয়ে থাকতেন, ওইখানেই তাদের বাড়ি, তো বছরে একবার যাওয়া হতোই, কিন্তু পরিচয়টা আমাদের ফেসবুকে। তো 2 বছর ফ্রেন্ডশিপ হওয়ার পরে যখন আমি প্রপোজ করি, হঠাৎ করে একদিন ও খুব বাজেভাবে রিয়েক্ট করে, যেটা কোনোভাবে সম্ভব না, আমি তোমাকে এইভাবে কোনোদিন
মাঝখান থেকে তুমি আমার ফ্রেন্ডশিপটা নষ্ট
করলে, আমি এটা কোনোদিন কল্পনাও করি নাই তোমার আমার এরকম হবে, তো সফটকর্নার ছিল, আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় ফেসবুকে। হঠাৎ করে একদিন দেখি আমি ওকে ফেসবুকে নাই, হ্যাঁ, আমাকে ব্লক করে দিল, ওর নাম্বার চেঞ্জ। তখন ও ছোট, ও হচ্ছে ইন্টার পরীক্ষা দেয় আর কি মাত্র, মানে যখন 2 বছর ফ্রেন্ডশিপ হয়,
বুঝছি,
তো তারপরে আর যোগাযোগ নেই, যোগাযোগ নেই। পরে যেটা হয়েছে, মাঝে জানতে পারি যখন আমার আবার পরবর্তীতে যোগাযোগ হয়, প্রায় হচ্ছে 2009 থেকে 2014 শুরু থেকে মানে পর্যন্ত প্রায় 4 বছর আমার যোগাযোগ ছিল না, বাট যোগাযোগ
আমার ঘটনার প্রেক্ষিতেই কি যোগাযোগটা বন্ধ হলো,
ওই ঘটনার প্রেক্ষিতে
আর যোগাযোগ হয়নি 4 বছর,
4 বছরে যোগাযোগ হয়নি, কিন্তু মজার বিষয় হচ্ছে শুধু আমার সাথেই যোগাযোগ ছিল না, যোগাযোগ তো ছিল না শুধু আমার সাথে, আমার কাজিনদের সাথে যার মানে ভালো পরিচয় ছিল, ফ্রেন্ডশিপ ছিল, ওদের সাথে যোগাযোগ ছিল, এবং ওদের অনেক শর্ত জুড়ে দিল যে আমি তোমার সাথে যোগাযোগ রাখবো এক শর্তে, বাট এটা তুমি তামিমকে কখনো বলতে পারবা না, আসলে আমি দোষ দিই না ওকে, এটাই স্বাভাবিক একটা, ওখানে ছোট আমিও ছোট, মানে এটা হয় না আসলে, মানে আমি আমার ফিউচার কি হবে বা ওরা ওই যে ডিসিশনটা নিবে ওরা তখন কিন্তু অনেকভাবে চিন্তা করে যে আমি ছোট আমার বিয়ে হবে কিনা, আব্বু মানবে কিনা, চিটাং থেকে বরিশাল আমার ফিউচার কি হবে। তো এভাবে করে আসলে ওর সাথে মানে আমার যোগাযোগ ছিল না, কিন্তু আমার সব আপডেটও জানতো। তো এর মাঝে একটা মজার ঘটনা আছে, আমি যখন মানে দুই বছর ওর সাথে ফ্রেন্ডশিপ, তো ছেলেরা ছিল স্বাভাবিক মানে কিছুদিন হলে তো ফ্রেন্ডদের তোমাকে বলি ওর সাথে আমার রিলেশন, হ্যাঁ আর আমার ওয়াইফ তো অনেক গুড লুকিং, তো ওইভাবে বলতাম যে ওর সাথে আমার মানে রিলেশন হয়ে গেছে। আসলে কিন্তু ফ্রেন্ডই ছিলাম, বাট আমি ফ্রেন্ডদের বলতাম যে আমার রিলেশন হয়ে গেছে।
তবে আলোকে ছড়াবে আমি তো চোখে নিয়ে অন্ধকার, তুমি শুধু পারো যদি ছুঁয়ে দাও আবারও তাতে আলোকিত হব আবার, মন বেদনায় অচেনা ঠিকানায় পেতে চায় তোমারই ছোঁয়া।
এতক্ষণ কিন্তু আমরা গল্প শুনছিলাম তার মধ্যে, এবং চমৎকার একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু আমরা পার করছিলাম। ভাবখানা ছিল এরকম যে প্রেম হয় এরকম একটা ভাব হচ্ছিল, তাই না? আমার ভীষণ ভালো লাগছিল। আমি তখন কিন্তু সেই ভালো লাগা থেকে আপনাদের টেক্সট এবং কমেন্টগুলো পড়ছিলাম। যেমন হচ্ছে আমার যার কথা বলতে হয় সেটা হচ্ছে শাইলীযোগী ইজহার রয়েছেন আমাদের সঙ্গে এবং বলছেন, গুরু আমি আপনার ছোট্ট বন্ধু, ছোট্ট একটা মানুষ, এখন আমার বয়সটা এমন যে কাউকে ভালো লাগাটাই ভালো লাগা ভুল মনে হয়। আচ্ছা, জাস্ট 18, ফ্যান্টাস্টিক। আমি তো খুবই অবাক হলাম বন্ধু, আসলে আপনি এত কম বয়সেই বুঝতে শিখে গেছেন যে কোনটা আসলে প্রপার এইজ, এই এইজটাতে প্রেম করা যাবে কিনা। আধারেই তুমি আলো রয়েছেন, তিনি বলছেন কিন্তু আই লাভ ইউ গুরু। এছাড়া হচ্ছে নির্বাস সাকিব রয়েছেন, বলছেন SSC এক্সাম তবুও শুনছি ভেরি ব্যাড, পড়াশোনাটা আগে তারপর সবকিছু। আর গুরু তো রয়েছেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ঠিক রাত 11টায় কিন্তু আপনার আমার আমাদের সবার মাঝে হাজির হয়ে যান। অলরাইট, সো আর এই মুহূর্তে আরো একটা কথা বলতে চাই যে আমার বন্ধুদেরকে, আপনারা আপনাদের কথাবার্তা ভালোবাসাগুলো আমাকে কোথায় সেন্ড করবেন? স্পেশালি ফেসবুকে সার্চ বারে গিয়ে যখন ক্যাপিটাল FM 94.8 আপনি লিখবেন, সেখানে কিন্তু পেয়ে যাবেন আমাদের অরিজিনাল ফেসবুক পেজটি, এবং সেখান থেকেই কিন্তু আমাদের যে পোস্টটি রয়েছে ভালোবাসা উইথ গুরু এতেশাম, সেইখানে তার নিচে আপনি কমেন্ট করবেন। এবং গুরুর সাথে যদি কথা বলার একটা ক্ষীণ ইচ্ছাও আপনার জেগে থাকে, তাহলে আমি কথা দিচ্ছি যে গুরুর সাথে আপনার কথা বলিয়ে দিব, কিন্তু তার জন্য আমার হয়ে আপনার একটা কাজ করতে হবে। আমার তো জানতে হবে আপনি সেই বন্ধুটি যিনি হচ্ছেন সবচেয়ে বেশি ভালোবাসা পাঠাচ্ছেন আমাদেরকে। তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করে ফেলুন পোস্টটি, যেন আমি এই এতগুলো বন্ধুর মাঝখানে ঠিক আপনাকেই খুঁজে নিতে পারি। অলরাইট, আর পাশাপাশি এটাও বলতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা জানছিলাম যে যেহেতু গুরুর সাথে একটু লাইভে কথা বলা, একটুখানি তার কাছাকাছি যাওয়া, তার দুটো কথা শোনা, সেটা আমাদের খুব ইচ্ছে। তাই তো অন্তত একটা ছোট ইচ্ছে আপনাদের এবং আমাদের সবার পূরণ করার জন্য গুরু প্রতি শুক্রবার রাত 9টায় কিন্তু ফেসবুক পেজে, একদম তার যে ফেসবুক পেজটি রয়েছে আপনারা জানেন হচ্ছে গুরু এতেশামের পেজটি, সেই কিভাবে পাবেন আপনি? ফেসবুকে আপনার সার্চ বারে গিয়ে যদি আপনি লিখেন গুরু এতেশাম, সেই পেজটি পেয়ে যাবেন। সেখানে অবশ্যই উনি লাইভে থাকবেন, কিছুক্ষণের জন্য হলো আপনার সাথে কথা বলবেন। অলরাইট, এবং এই পেজটি কিন্তু ট্যাগ করা আছে আমাদের ক্যাপিটাল এফএম এর যে পেজটি, সেটা হচ্ছে ক্যাপিটাল এফএম 94.8, সেই পেজের সাথেই ট্যাগ করা আছে। সো আপনি চাইলে এনি হাউ এনি ওয়ে তার সাথে কিন্তু কানেক্টেড হতে পারছেন। দ্যাটস এ গুড নিউজ। সো গুড নিউজ তো দিয়ে ফেলেছি, আমার মনে হয় সময়টা এই ঘন্টাটা একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি, চলে যাচ্ছে একটা কমার্শিয়াল ব্রেকে, আবারও ফিরে আসছি আপনাকে ওয়েলকাম জানাতে নতুন একটা ব্র্যান্ড নিউ আওয়ারে। অলরাইট, স্টে টিউনড।
ইন্টারনেট থেকে তুমি কি শিখেছ?
আমরা তিনজন মিলে বাবার জুতার বাক্স দিয়ে প্রজেক্টর বানিয়েছি।
আমি ইন্টারনেট থেকে হিয়ালডু শিখেছি, ওই 19 রকম গালি দেওয়া শিখছে।
ইন্টারনেটে ভালো খারাপ দুটোই আছে, নিশ্চিত করুন আপনার সন্তান যেন শুধু ভালোটাই শেখে। বাংলাদেশে এই প্রথম রবি নিয়ে এলো সেফনেট। ভিজিট করুন www.robisafenet.com এবং সিলেক্ট করুন শুধুমাত্র নিরাপদ সাইটগুলো। রবি।
সাধু বাবা, আমি না আমার ভবিষ্যৎ দেখতে চাই।
ভবিষ্যৎ দেখবি? আয় কাছে আয়।
এই তো বাবা আসলাম।
আরো কাছে আয়।
এই তো আসলাম।
আহা, আরো কাছে, আরো কাছে আয়।
না, আরো কাছে আসলে আপনি আমার সাথে দুষ্টুমি করবেন।
এই তো, এই তো তুই ভবিষ্যৎ দেখতে পাচ্ছিস।
ভান্ডাদের পাল্লায় না পড়ে শুনুন রাশিফল গুড লাক প্রত্যেক দিন সকাল 10টা থেকে 11টা শুধুমাত্র ক্যাপিটাল FM 94.8। ভালো থাকবেন।
Jomuna Future Park. Time check.
It's 12 a.m.
Straight from the center of the city, playing the best mix of music, 94.8 Capital FM. Turn the volume up, feel the magic, the beat goes on with fun.
Capital News Flash.
আমন্ত্রণ ক্যাপিটাল নিউজ ফ্ল্যাশের সাথে আছি তানভীর রহমান। দেশের সংবিধান ও সার্বভৌমত্বের সুরক্ষায় ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ বা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। আজ লেবুখালীতে সেনানিবাস উদ্বোধনকালে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 5 বছরের জেল দিয়েছেন আদালত। এছাড়া তারেক রহমান সহ বাকি 5 আসামির 10 বছরের সশ্রম কারাদণ্ড ও একই সঙ্গে তাদেরকে 2,10,71,000 টাকা জরিমানা করা হয়েছে। এরই মধ্যে ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে দেওয়া রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোহিঙ্গাদের মানবিক সংকট নিয়ে প্রস্তাব গ্রহণের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আবারও প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের হুয়ালিয়েন। 5.7 রিক্টার স্কেলে এ ভূমিকম্পের শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি ছিটমহলে সিরিয়ার সরকারি বিমানবাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত 23 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। এবং ঢাকা টেস্টের প্রথম ইনিংসে রাজ্জাক তাইজুলের স্পিন ঘূর্ণিতে মাত্র 222 রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। এই মুহূর্তে ব্যাটিং করছে বাংলাদেশ, এখন পর্যন্ত সংগ্রহ 4 উইকেটে 56 রান। এতক্ষণ শুনলেন ক্যাপিটাল নিউজ ফ্ল্যাশ, সাথে থাকার জন্য ধন্যবাদ।
ওয়েলকাম ব্যাক, সবাইকে একদম ওয়েলকাম জানাচ্ছি একটি ব্র্যান্ড নিউ আওয়ারে। ডেফিনেটলি নোট, আপনি টিউন করে আছেন ক্যাপিটাল এফএম 94.8, দ্য বিট গোজ অন, আমি রয়েছি সাথে এবং চলছি কিন্তু ভালোবাসা উইথ গুরু এতেশাম। শুনছিলাম তামিম ভাইয়ের গল্প, অনেকগুলো বন্ধু আমাদেরকে টেক্সট কমেন্ট করেছে, ভীষণ ভালো লাগছিল। বন্ধুদের আরো একবার বলতে চাই যে খুব বেশি বেশি করে আপনার কথাবার্তাগুলো আমাদেরকে পাঠিয়ে দিন। কোথায়? আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে ক্যাপিটাল এফএম 94.8, সেখানে যেয়ে কিন্তু আমাদের পোস্টের নিচে আপনার কথাবার্তাগুলো পাঠাবে এবং বেশি বেশি করে পোস্টটা শেয়ার করবেন। আমি চাই গুরুর সাথে আপনাকেই কথা বলিয়ে দিতে। চলে যাচ্ছি সরাসরি তামিম ভাইয়ের গল্পটা শুনতে, আমি খুব এক্সাইটেড শুনতে গুরু। আমার ভীষণ জানতে ইচ্ছে করছে তারপর কি হলো।
এক্স্যাক্টলি, আমরা সবাই জানতে চাচ্ছি যে তারপরে কি হলো। সেই গল্পটা শুনবার জন্য স্ট্রেট ওয়ে টু তামিম।
তো 2008 পর্যন্ত তো আমাদের ফ্রেন্ডশিপ ছিলই, তো ফ্রেন্ডশিপ ছিল, তো ফ্রেন্ডশিপ যখন ছিল না, এখন আমি তো বন্ধুদের তো সব বলে বেরিয়েছি যে ওর সাথে আমার অ্যাফেয়ার অলরেডি হয়ে গেছে। এখন যখন মানে এটা কিভাবে আসলে ঢাকবো বা কি বলবো, বন্ধুরা তো আমাকে অনেক কিছু পচাবে। আমি তো একেবারে শিওর ছিলাম যে এটা তো আমার মানে যেভাবে আমাদের রিলেশনটা যাচ্ছে, এবং আমাদের রিলেশনটা খুব মানে ফ্রেন্ডশিপটা খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল, তো ভাবছি আসলে এই ফ্রেন্ডশিপ মানেই হয়তো রিলেশন বা অ্যাফেয়ারের দিকে আমরা যাচ্ছি, তো এই জন্য বন্ধুদের বলে বেরিয়েছি। এর মাঝে যেটা হলো, যোগাযোগ তো ওর সাথে নেই আমার। 2009 দিকে আমরা সব ফ্রেন্ডরা মিলে রাঙামাটি গেলাম, অক্সিস বাজার গেলাম, সেন্ট মার্টিন গেলাম। তো যখন সব ফ্রেন্ডরা ধরে রাখছে যে তামিম তো চিটাং যখন যাবে, ওকে তো আর পাওয়া যাবে না, ও তো শেরিনের সাথে দেখা করতে যাবেই। এখন তো ফ্রেন্ডদের বলতেও পারি না যে ওর সাথে আমার তো কোন রকম যোগাযোগ নেই, লজ্জা। তো কি করলাম, চিটাং গেলাম, চিটাং যে আমরা হোটেলে স্টে করলাম, তো পরের দিন আমরা রাঙামাটি যাবো। তো বন্ধুদের বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমরা একটু হোটেলে থাকো, আমি একটু শেরিনের সাথে দেখা করে আসি। শেরিনের সাথে কিন্তু আমার যোগাযোগ নেই, নাম্বার নেই। কি করলাম, 2-3 ঘন্টা রিক্সায় ঘুরে আবার হোটেলে চলে আসলাম একা একা। কি করবো এখন, বন্ধুদের তো বলা যায় না, এটা একটা অনেক মজার ঘটনা। এটা হয়তো আমার অনেক ফ্রেন্ডরাই জানে না, যে তখন সাথে যে ফ্রেন্ডরা ছিল ওরা হয়তো জানে না যে আমি এই কাজগুলো করেছি। এই তো মাঝের দিনগুলোতে বেশ মানে ওকে অনেক মিস করতাম, সত্যি কথা মিস করতাম। আমার লাইফে মানে শেরিনের মানে নাজিয়ার যে জিনিসটা হচ্ছে, আমার ফার্স্ট ক্র্যাশ ছিলাম আমি ওর প্রতি। ওর সবকিছু ভালো লাগতো, ওর কথা ভালো লাগতো, ওর পার্সোনালিটি ভালো লাগতো। ও খুব রিজার্ভ টাইপ একটা মেয়ে ছিল আর কি। দেখা যাচ্ছে আমি 20টা কথা বলতাম, ও একটা কথা বলতো, বাট ওই একটা কথাই মনে গেঁথে থাকতো। তো সবসময় ওই যে সময়টা ছিল না, ফিল করতাম যে আসলে ওর সাথে আমার যোগাযোগ হলে ভালো হতো, বা তখন হয়তো চিন্তা করতাম যে আমি আমার আরো যেহেতু ভালো কিছু করতে হবে, নিজের একটা তাগিদ থাকতো যে হ্যাঁ আমি করব। এর মাঝে অনার্স শেষ হয়ে গেল, অনার্স শেষ হয়ে চিন্তা করলাম যে না এখন তো অনেকদিন মানে এরপর আর বরিশালে নোমর, তো ঢাকা আসতে হবে। তো যেটা করলাম, অনার্স করার পরে শেষ করার পরে ঢাকা চলে এসলাম, আমার চাচার কোম্পানিতে জয়েন করলাম, নব কার্গো সার্ভিসেস লিমিটেড। ওইখানে 9 মাস ছিলাম, 9 মাস থাকার পরে এখন আমি যেখানে আছি এক্সপেডাইটার্স বাংলাদেশ লিমিটেড, এটা একটা আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি, গ্লোবাল কোম্পানি। তো ওয়ার্ল্ডে আমাদের 109টা দেশে অপারেশন এবং হচ্ছে 283টা ব্রাঞ্চ, এটা সরাসরি সাবসিডিয়ারি অফিস। তো এখানে সৌভাগ্য হয় আর কি যে আমি এখানে জয়েন করার, এবং এটার মানে জয়েন করার প্রসেসটা আসলে অনেক ব্যাপক ছিল, অনেক ব্যাপক ছিল। যে আমাদের এখান থেকে ইন্টারভিউ হয়, ইন্টারভিউ হওয়ার পরে সবার আবার লিখিত মানে জাস্ট সিগনেচার লাগে, যে সবাই যদি পছন্দ করে দেন। তারপরে হচ্ছে আমাদের যে হাব ছিল তখন, রিজিওনাল হাব ছিল সিঙ্গাপুরের আন্ডারে, ওইখানে আপনার ইন্টারভিউ হবে, ও যদি কনফার্ম করে দেন কনফার্ম। তো লাকিলি এখানে আছি, বেশ ভালোই।
ইন্টারভিউ কি ফিজিক্যাল হইতো নাকি অনলাইনে?
অনলাইনে,
সিঙ্গাপুর থেকে
অনলাইনে হতো। তো তারপরে তো এভাবে করতে করতে 2013 শেষে 14 শুরুতে এখানে একটু মানে নাজিয়ে থাকলে ভালো হতো। এরপর থেকে আবার ওর সাথে আমার পরের ধাপ, কিন্তু এই ধাপে আসলে মানে আসলে অনেকটা কষ্টের। কষ্টের বলতে আমি চেয়েছিলাম যে নাজিয়ে থাকলেও ভালো হতো, পাশে পাশে ওকে বলতাম যে হঠাৎ করে আমি শুরু করি 2013 শেষে 14 শুরুতে একদিন হঠাৎ করে নাজিয়া আমাকে নক করে। আর একটু বলে রাখি, আমার কাজিনদের সাথে যে ওর যোগাযোগ ছিল,
এটাও কি তুমি জানতে না?
না, এটা আমি জানতাম না, এটা আমি জানতাম না।
ওরাও কথা রেখেছে নাজিয়ার
কাছে? হ্যাঁ, কথা রেখেছে, এবং আমার সব আপডেট জানতো, আমি কি করছি কি করছি মানে সব কিছু, আমি কোথায় আছি কেমন কি আছি সব রাখতো, কিন্তু আমি জানতাম না, অন্ধকারেই ছিলাম। তো 2013 শেষে তখন আমি এক্সপেডাইটার্সে জব করি, তো ভালোই আছি, লাইফস্টাইল ভালোই যাচ্ছে। তো যেটা হলো হঠাৎ করে একদিন নাজেই আমাকে ফেসবুকে নক করে, তামিম কি অবস্থা, কেমন,
কত বছর পর?
চার বছর পর, প্রায় চার বছর পরে।
তো এর মধ্যে নাজিয়ার কোন রকমের ট্রেস তুমি পাওনি?
আমি ট্রেস পাইনি, কারণ আসলে চিটাঙ্গে
আমার চেষ্টা করেছো কি?
অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। যেমন চিটাঙ্গে তো যেহেতু বললাম যে আমার দুই ফুপু থাকে চিটাঙ্গে, তো বছরে একবার দুবার যাওয়া হতোই, একবার দুবার যাওয়া হতো, এবং প্রত্যেকবারই ফ্যামিলিকে বলতাম যে ঢাকা যাই, না জানিয়ে যেতাম আর কি, যেহেতু আমি ওকে যখন খুঁজতে যেতাম ফ্যামিলিকে আর জানিয়ে যেতাম না, তো বলতাম যে আমি ঢাকা যাব। তো যেটা করতাম হচ্ছে সকালে রওনা দিতাম, মানে বিকালবেলা, পরের দিন সকালে চিটাং পৌঁছে যেতাম, স্বাভাবিক সন্ধ্যায় তো আমি লঞ্চ উঠলো, পরের দিন ঢাকায় পৌঁছাবো। তো বাসায় ফোন দিতাম, আম্মা আমি ওই ফ্রেন্ডের কাছে আছি, সন্ধ্যার পরে বোনের বাসায় যাবো। আমি সারাদিন খুঁজে উঠেছি, বিকালবেলা
খুঁজতে
নাজিয়াকে
খুঁজতে
এই রিক্সায় ঘুরতাম আমি।
তোমার ধারণা যেভাবে মিলে যাবে একসময়
হয়তো যাবে, এরকম ছয় সাতবার, আরো বেশি, আট নয় বার আমি চার বছরে গিয়েছি, আসলে পাই নাই, তো খুঁজতাম যদি। এবং একটা মজার বিষয়, আমি
আট নয় বার গেছো শুধু এইভাবে বিচ্ছিন্ন ভাবে খুঁজতে,
বিচ্ছিন্ন ভাবে খুঁজতে। এবং মজার একটা জিনিস বলি আপনাকে, আমি যখন চিটাং যেতাম না, আমার নিজের কাছে খুব ভালো লাগতো
যে সত্যি এবার দেখা হবে,
দেখা হোক বা না হোক আমার কাছে ভালো লাগতো যে আমি চিটাঙ্গে আসছি। এই ফিলটা আসলে আমি,
এটা আমার নাজিয়ার চিটাগং, রাইট?
হ্যাঁ, যে মানে আসলে, মানে এই ফিলটা আসলে বোঝানো যাবে না, আমি বলে যে ভাষাই বলি না কেন ওইটার এক্সপ্রেশন আসলে কি সেটা আসলে বোঝানো যাবে না। যে চিটাং যাচ্ছি, একটা রাস্তায় রিক্সা ভাঙা, হ্যাঁ ভাঙা মধ্যে পড়ছি, তাও ভালো লাগতেছে, গরম খুব ভালো লাগতেছে, হ্যাঁ যে ওকে পাই না, তাও ভালো
লাগে, হয় না কেমন যেন একটা ঘুমটা টাইপের ব্যাপার থাকে, তাও ভালো লাগতেছে,
তাও ভালো লাগে, সব ভালো লাগে, মানে চিটাংটাকেই ভালো লাগে।
চিটাংয়ের ভাষা বেশি বোঝাও যাচ্ছে না, তাও ভালো লাগে,
তাও ভালো লাগতেছে। ইভেন আমি এখনো চিটাংয়ের ভাষা বুঝি কিন্তু বলতে পারি না। তো যাই হোক,
সাথে হয় দেখা, বসে বসে ভাবি
ডিটেলে শুনতে চাই, ডিটেলে শুনতে চাই, জমে গেছে ভালোবাসা, থ্যাংক ইউ অ্যানি, ভালোবাসা জমে খির একদম। আমি এরকমই একটা গল্প, এমন একজন মানুষ, চমৎকার এমন গান, এই এনভায়রনমেন্ট এক্সপেক্ট করতেছিলাম আপকামিং 14th February-কে চিন্তা করে। ভালোবাসার রূপরঙ্গগুলো ধরতে চাই আমরা, একদম ছুঁয়ে দেখতে চাই তামিম, কেন এরকম ভালো লাগা কাজ করে, কেন মনে হয় যে আমার নাজিয়ার চিটাগং এত সুন্দর, কেন সমস্ত অড জিনিসগুলোকে গুড মনে হয়, কেন একজন মানুষের ছোঁয়ায় সমস্ত কিছুকে এত বেশি সুন্দরতম লাগে, কেন ও আছে বিধায় পুরো চিটাগং জুড়ে বকুল ফলের গন্ধে চারিপাশে মাতোয়ারা করে রাখে।
তো মানে এরকম তো কয়েকবার যেতাম, তো এই যাওয়ার মাঝেও অনেক মজার ঘটনা আছে। একবার কি হলো, আমি রিক্সায় ঘুরছি, বাসা থেকে তো জানে আমি ঢাকায় পৌঁছেছি, আমার ফ্রেন্ডের বাসায়, আমি সন্ধ্যায় বা রাতে বাসায় যাব। তো রিক্সায় ঘুরছি, হঠাৎ করে দেখি যে অপোজিট থেকে আমার কাজিন আসতেছে, আমার নাসিম ভাইয়া, সে আসার পর আমার দিকে হা করে তাকিয়ে আছে, সে একবার ডাকও দিছে, এই তামিম, না আমি তো তাকে চিনি না, কারণ আমি চিটাং আসি তো শুনলে তো অনেক কিছু হয়ে যাবে, তাই জন্য আমি তাকে চিনি
না।
হ্যাঁ, সেও যতক্ষণ যাচ্ছে আমার দিকে তাকিয়ে যাচ্ছে, আমিও খুব অবাক হয়ে তাকাইছি যে এই লোকটা আমার দিকে তাকায় কেন, আমি তো জানি সে নাসিম ভাইয়া, কিন্তু আমি অ্যাক্টিং করলাম যে তাকে আমি চিনি না। তো এরকম মজার অনেকগুলো ঘটনা আছে। তো এরকম চিটাংটা আসলেই খুব ভালো লাগতো, বিশেষ করে হয়তো নাজিয়ার কারণেই ভালো লাগতো, এবং অনেকবার এরকম গিয়েছি। এবং আমি আসলে জানতাম না, এর মধ্যে তো ইন্টার পরীক্ষা শেষ হয়, ও প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পড়তো, তো ভার্সিটিতেও যেতাম, যেতাম না, তারপর ওর বাসা চিনতাম না আসলে, সত্যি কথা, যেটা
অসম্ভব প্রেমময় জীবন এইটা। ঠিক এখন এই মুহূর্তে যারা অভিমানে আছো, যারা কষ্টে আছো, যারা প্রেম থেকে একটু দূরে আছো, যারা প্রেমিক পুরুষের হাত ধরতে বা প্রেমিক প্রিয়তমায় মানুষটার হাত ধরতে কুণ্ঠাবোধ করছো, সব দ্বিধা সমস্ত দ্বন্দ্ব পেছনে ফেলে দিয়ে তার হাতটাকে শক্ত করে ধরো, বলো আই লাভ ইউ জানি, অনেক ভালোবাসি তোমাকে আমি। ভ্যালেন্টাইনের প্ল্যান করো 14th February সকাল থেকে সন্ধ্যা, আবার পরবর্তী সকাল, কত অদ্ভুত সুন্দর করে কাটানো যায়। বিশ্বাস করো, পৃথিবীতে চাইতে ভালো লাগার মুহূর্ত আর কিছু হতে পারে না। পৃথিবীতে আসলে কোন মদিরা, কোন নেশা, যে নেশায় মানুষ এরকম ব্যাকুল হয়ে থাকে, যে মানুষ জীবন মৃতের মতো থাকে, শুধুই ভালো লাগে, প্রতিদিন ঘুম থেকে উঠলে ঈদের মতো মনে হয়, এ কোন নেশার অদ্ভুত এক মাদকতা।
যে মাদকতায় ভরে আছে আমাদের তামিম, ভরে আছে সেই নাজিয়া, সেই জীবনের কথাই শুনছি। তামিম বলছিলে যে চিয়াং বিনা কারণে ভালো লাগে, রাইট?
হ্যাঁ, তো এটাই আর কি, যে আসলে ভালো লাগতো। তো এরপর যেটা হলো, আসলে ওকে সাথে তো দেখা নেই,
ফেসবুকে নক,
ফেসবুকে
কতদিন পর?
এটা হচ্ছে ফেসবুকে প্রায় চার বছর পরে।
চার বছর পর কোনো মাধ্যমে তো তুমি ছাড়োনি তাকে খোঁজা?
হ্যাঁ,
কি সোশ্যাল মিডিয়ামে কি ফিজিক্যালি সব রকম খুঁজেছো? পাওনি?
পাইনি।
ওকে, দেন ফাইনালি চার বছর পর ফেসবুকে।
চার বছর পরে হঠাৎ একদিন রাতে আমার ফ্রেন্ডের বিয়ে ছিল, তারেক, ওর বিয়ে থেকে গাহালু থেকে আসলাম, তো জ্বর ছিল অনেক সেই রাতে, প্রচুর জ্বর। তো তারপরে এই রাতের মধ্যেই, মানে শরীর খুব খারাপের মধ্যে, দেখি ওর একটা মেসেজ নক করছে যে কি অবস্থা, কেমন আছো তুমি। আমি খুব অভিমানের সুরেই বললাম, আমি তো বেশ ভালো আছি, তোমার কি অবস্থা, তুমি কেন যোগাযোগ করছো? অনেক অভিমান, অনেক রাগ। তারপরে এইভাবে করে সপ্তাহ দুই মেসেঞ্জারে কথা হয়, মেসেঞ্জারে কথা হয়, তারপরে ফোন নাম্বার দেয়া নেওয়া হলো আবার নতুন করে। তখন ওকে আর দ্বিধা করি না, ওকে বলছি যে আসলে তোমার জন্য তো আমি অনেকবার চিটাং জিত গেছি, এইভাবে 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 করছি, আসলে তুমি আমার ফার্স্ট ক্র্যাশ ছিলা, বাট এখন আমি নিজেকে মোটামুটি সামলে নিয়েছি, এখন লাইফ নিয়ে ভালো আছি। তো এই কথায় 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 তারপরে ও বলতেছিল যে, আমি ওকে জিজ্ঞেস করলাম যে এই এতদিনে তুমি কি কি করলা। তারপরে এই কথার প্রসঙ্গে আস্তে আস্তে বলল যে আসলে, মানে এখন আমি যেটাকে বলবো আপনাদের হয়তো মানে শুনে মনে হবে যে আসলে এটা কেমন, এটা কি, মানে এটা তো কোনো মুভিতে দেখছি বা কোনো নাটকে দেখছি, আসলে লাইফ মানে রিয়েল লাইফে এরকম হয় কি না। তো যে নাজিয়াকে আমি, মানে ও এত সুন্দরী ছিল, এত প্রাণবন্ত একটা মেয়ে ছিল, তো সেই নাজিয়াকে তারপর, মানে আসলে যেটা হলো আর কি, তো তারপরে ওর বলল যে এই সময়ে কি কি করল। এর মাঝে যেটা হলো, ওর লাঙে ইনফেকশন হয়েছিল মাঝে, তো লাঙে ইনফেকশন হওয়াতে তো ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলল যে এটা আসলে গ্যাস্ট্রিকের প্রবলেম, কোনো ব্যাপার না, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাও। আবারও দুই মাস পরে গেল, ডাক্তার একই বলল যে গ্যাস্ট্রিকের প্রবলেম। তো এরকম হতে হতে ওর লাংটা পুরো ইনফেকশন হয়ে যায়, যখন একেবারে শরীর খারাপের একেবারে শেষ পর্যায়ে, ডাক্তারের
কাছে প্রপার টাইমে ট্রিটমেন্টটা হলো না,
হলো না, যখন মানে একেবারে লাস্ট স্টেজে ডাক্তারের কাছে আবার নিয়ে যায় যে কি অবস্থা, টেস্ট করে দেখেন, টেস্টেও প্রথমবারে ধরা পড়েনি, তো যখন একেবারে শরীর টরীর ফুলে গেল, তো তখন ডাক্তার বলল যে আপনারা একটা কাজ করেন, আপনারা এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যান ওকে। এটা হচ্ছে আমার সাথে ওর যোগাযোগ ছিল না, মানে 2013 শুরুর ঘটনা এটা, তখনও যোগাযোগ ছিল না। তারপরে ওকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে আসে। তো নিয়ে আসার পরে যখন ও স্কোয়ারে আসে, তখন ওর সেন্স ছিল, ডাক্তার বলছে যে এই রোগী আমরা নিতে পারবো না। তো ওর আমার শ্বশুর বাবা বলছে যে না, আমার মেয়েকে আপনার দেখতেই হবে, আমার মেয়েকে সুস্থ করে যে যা কিছু লাগুক, নো প্রবলেম। তো তারপরে সার্জারি হলো একটা, সার্জারি হওয়ার পরে এখন নাজিয়া কুমায় চলে যায়, জ্ঞান আর ফিরে না, এরকম তিন চার দিন, পাঁচ দিন, ছয় দিন, সাত দিন, আট দিন, দশ দিন হয়ে গেছে। তো একটা পর্যায়ে ডাক্তার হাল ছেড়েই দিছে, বলছে যে আপনারা যদি বলেন, পারমিশন দেন, আমি এটা খুলে নিতে পারি। তো পারমিশন দিলে
কতদিন, কতদিন পর এই ডিসিশনের জন্য?
এটা প্রায় আট নয় দিন পর। তো নয় দিন পরে
নাজিয়া কোমাতে যাওয়ার পর, যেহেতু তার আর সার্ভাইভের কোন সম্ভাবনা নাই, ডক্টর বলছে যে তার এটা খুলে ফেলি, কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র খুলে ফেলি, লাইফ সাপোর্ট খুলে ফেলি।
হ্যাঁ, লাইফ সাপোর্ট। তখন আমার
নয় দিনের মাথায়
ওর আব্বু বলল যে না, আমার মেয়েকে যখন আমি এখানে আনছি তখন ওর জ্ঞান ছিল, আমি ওর জ্ঞান না নিয়ে যাব না, প্রয়োজনে যা কিছু লাগুক।
ডক্টর অলরেডি বলে দিয়েছে যে আমরা লাইফ সাপোর্ট খুলে ফেলি।
হ্যাঁ হ্যাঁ,
ওকে।
তারপর যেটা হলো, এরকম করতে করতে আরো চার পাঁচ দিন, এরকম হচ্ছে আপনার ১৬ দিনের মাথায়
আমরা আসবো তামিমের কাছে। আমরা আসলে এক্সপেক্ট করিনি যে ধরনের সিচুয়েশনে এসে আমাদের অনুষ্ঠানের মূর্তি দাঁড়াবে, আর আমি এটাও এক্সপেক্ট করিনি যে আমার সাথে কমিউনিকেট না হওয়ার জন্য আমার বন্ধুরা যারা আমার লিসনার্স কমিউনিটির সাথে থাকে, যারা সবসময় আমার সাথে যুক্ত থাকে, তারা এই ধরনের এইভাবে ছটপট করবে। তাই আমি বলি, তোমরা চাইলেই কিন্তু আমাদের সাথে কমিউনিকেট করতে পারো, যারা এফএম নেটওয়ার্কের মাধ্যমে শুনতে পাচ্ছ না, তারা www.radiocapital.fm এটা টিউন করলেই কিন্তু আমাদেরকে শুনতে পাচ্ছ, অথবা লাভ গ্রো হেতেশাম যে পেজে তোমরা আমার সাথে কানেক্টেড আছো, অথবা লাইক দিয়ে কানেক্টেড থাকো, সেখানেও কিন্তু লাইভ শুনতে পাচ্ছ আজকের এই অনুষ্ঠানটি।
আমি এখানে একটু যোগ করতে চাই, অন্তত আমাদের লাভ গ্রো হেতেশামের পেজটি 151,000 উপরে লাইক রয়েছে। সো অনেকেই কিন্তু একটু কনফিউজ হয়ে যান যে কিভাবে এই পেজটি খুঁজে পাবো, তো দিস ইজ অনলি ওয়ে, সার্চ বারে গিয়ে লাভ গ্রো হেতেশাম দেখার পর আপনি অন্তত লাইকটা দেখলে বুঝতে পারবেন দিস ইজ অরিজিনাল ওয়ান। আর এই সারা বাংলাদেশ থেকেই বলে শুধু বলে কথা না, সারা বিশ্বের সবাই কিন্তু যে কোনো জায়গা থেকেই শুনতে পাবেন আমাদেরকে। সেটার জন্য যেটা করতে হবে, আমাদের যে ওয়েব পেজটি রয়েছে radiocapital.fm, সেখানে গেলে একদম অনলাইনে স্ট্রিমিং হচ্ছে, সেখান থেকে শুনতে পাবেন, এবং লাভ গুরু হেতেশামের পেজেও কিন্তু আপনি সরাসরি শুনতে পাচ্ছেন।
এক্স্যাক্টলি তাই, এবং সেই সাথে আমিও জানিয়ে রাখি, আমি চাই যে অনেক বেশি বেশি করে আপনার লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকুন। ক্যাপিটাল FM 94.8 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের পেজটা পাচ্ছেন, যেখানে আপনি লাইক দিন এবং যত বেশি সংখ্যক কমেন্ট করুন, কারণ আপনারা যত বেশি শেয়ার করছেন আমার সুযোগ হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে কমিউনিকেট করার ওভার ফোন। এবং আপনারা লাইক এবং কমেন্ট যত বেশি দেন, তখন আমি নিজেকেও আসলে বুঝতে পারি যে আমি সঠিক পথে আছি কিনা, প্রোগ্রাম সঠিক পথে যাচ্ছে কিনা। এবং আপনাদের রেসপন্স লেভেলটা কিন্তু অনেকটা, আমি বারবার বলি, এটা একটা আয়নার মতো যেখানে আমি আমার নিজের মূল্যায়নটা প্রপারলি করতে পারি। সো আমরা
ক্ষেত্রে আমার বন্ধুরা কিন্তু অলরেডি রেসপন্স করছেন এবং অনেকেই আমাদের সাথে কানেক্টেড আছে। কিছু কিছু বন্ধুর নাম আমি একটু প্রাপ্তি স্বীকার করে নিই, যেমন হচ্ছে জয়নাল আবেদিন রয়েছেন, মায়া আক্তার রয়েছেন, রফিকুল ইসলাম রয়েছেন আমাদের সাথে, মুন রয়েছেন, লুনা রহমান দেখতে পাচ্ছি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, মোহাম্মদ সাগর রয়েছেন, মুরাদ আহমেদ আছেন আমাদের সাথে, জুয়েল রয়েছেন, আনিকা হোসেনও কিন্তু আমাদের সাথেই রয়েছেন, বিথি পল। ঠিক এমন করে আমার বন্ধুরা চাইলে আবারও বলছি যে আমাদের ফেসবুক যে পেজটি আছে ক্যাপিটাল FM 94.8, সেখান থেকেই কিন্তু আমাদের পোস্ট নিচ্ছে কমেন্টের মাধ্যমে আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারছেন।
এক্স্যাক্টলি তাই, এবং আমরা শুনছিলাম তামিমের জীবনের কথা। ইনফ্যাক্ট আমি আশা করতে পারিনি, আমি চাচ্ছিলাম যে পিওর পুরোদস্তুর প্রেমের ভালোবাসার কথাই হয়তো আমরা শুনছি বা শুনব। আমি বরাবরই বলি যে আমাদের এই একই ফরম্যাটকে পুঁজি করে অনেক চ্যানেলই এ ধরনের প্রোগ্রাম করে, যেখানে বেশিরভাগ প্রোগ্রামই কিন্তু রেকর্ডেড প্ল্যান ওয়াইজ, কিন্তু আমরা লিটারেলি এই কাজটা করি না। আমরা শুধুই করতে চাই আপনাদের স্বার্থে। আমরা বিশ্বাস করি যে মানুষের অবজারভেশন পাওয়ার খুবই মারাত্মক, তারা কিন্তু বানিয়ে বা রেকর্ডেড কিছু করলে আজ হয়তো বুঝলো না, কালকে কিন্তু ঠিকই ওরা বুঝে ফেলে যে দিজ আর দ্য প্ল্যান অর রেকর্ডেড প্রোগ্রাম। সো এই কারণে আমি ইচ্ছা করেই কিন্তু গেস্টের সাথে দেখা পর্যন্ত করি না, আনটিল আনলেস স্টুডিওতে আসার আগ মুহূর্ত পর্যন্ত, যে কারণে তামিমের সাথে আমার দেখা হয়নি বা কথা হওয়ার সুযোগ তৈরি হয় না। সো আমারও এক্সপেকটেশন এরকমই ছিল যে ভালোবাসার দিবসের আগে একদম পিওর ভালোবাসার কথা শুনব, কিন্তু এরকম পরিস্থিতির জন্য আমি আসলেই আদতেই প্রস্তুত ছিলাম না। যেখানে তামিম আমাকে ঘটনার প্রেক্ষিতে বলছিল যে প্রায় 8 দিনের মাথায় ডক্টরস স্কয়ার হসপিটালের অথরিটিস, তারা যখন বলল আর তো পসিবিলিটি নাই, তার সার্ভাইভের সম্ভাবনা নাই, সেক্ষেত্রে আমরা মনে হয় তাদের কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র খুলে ফেলাই উচিত। কিন্তু বাবার মন, বাবা চেয়েছিলেন যে না, আমি যে অবস্থাতে আমার মেয়েকে, আমার কলিজা ছাড়া ছেড়া এই ধনকে নিয়ে এসেছিলাম, আমি ঠিক সে অবস্থাতেই আমার মেয়েকে নিয়ে এখান থেকে যেতে চাই। তো মানুষের বিশ্বাস, মানুষের অসম্ভব রকমের চাওয়া অনেক সময় যে স্রষ্টা খুব কাছ থেকে সেটিকে অনুভব করতে পারেন, স্রষ্টাও যে প্রাণীধনযোগ্য মনে করে সেই চাওয়াটাকে প্রাধান্য দিয়ে নেন, সেই ব্যাপারগুলো অনেক সময় ঘটে যায়। জানি না নাজিয়ার জীবনে কি হয়েছিল, সেই ব্যাপারগুলো আমরা জানতে চাই, এবং সেই কারণে আমি তামিমের কাছে আবার যাচ্ছি। তামিম, তারপরে 16 days, রাইট? যেহেতু বাবা রাজি হলেন না, তাই 16 দিনের মাথায়,
16 দিনের মাথায় তো তারপরে তোর জ্ঞান ফিরে, মানে এটা একটা মিরাকল ছিল। এটা একটা বলা যেতে পারে যে মানে স্কোয়ারের একটা স্পেশাল কেস বলা যায়। এবং ডাক্তাররা, আমি লাস্ট যখন এই বছর খানেক আগে, এটা তো 13 সালের ঘটনা, তো এক বছর আগেও যখন আমি স্কোয়ারে গিয়েছিলাম, ডাক্তাররা একবারই চিনছে। এবং ওর যে তখনকার চেহারা ছিল আর বর্তমান চেহারা কিন্তু রাতের দিন, মানে তখনকার দেখে মানুষ চিনতে পারার কোনো কারণ নাই, কারণ নাজিয়া মানে মানে যে এত সুন্দর ছিল, এতই ছিল, ও তখন একেবারে শুকিয়ে কা, মানে একেবারে শুকিয়ে গিয়েছিল আপনার, ওর ওয়েট হয়ে গিয়েছিল আপনার 32-30 কেজি এরকম। তো যেটা হয়, তারপরেও ও 6 মাস ওরা ঢাকায় থাকে, ডাক্তারের আন্ডারে ছিল, মানে ওইখান থেকে রিলিজ নেওয়ার পর 6 মাসটা কিন্তু এগুলো আমি কিছুই জানতাম না। ওর যে মানে ওর জীবনে যে এত বড় ঝড় গেল, এগুলো আসলে আমি কিছুই জানতাম না। একই কিন্তু দেখা যাচ্ছে, আমি অফিসের পরে, আমার অফিস তো গুলশানে, আমি আড্ডা দিতাম হচ্ছে ধানমন্ডিতে, আমি ওই স্কোয়ারের সামনে থেকেই প্রতিদিন যেতাম আসতাম, কিন্তু আমি কিন্তু জানতাম না যে না যে এইখানে
বা ওরা এইভাবে ছয় মাস, প্রায় এক বছর ও ঢাকায় ছিল, কিন্তু ওই এক বছর আমি জানতামই না যে নাজিয়া ঢাকায় বা ওর সাথে আসলে এইভাবে এতটা কিছু হয়েছে। তো এগুলো যখন আমি পরে শুনি, আমি আসলে নিজেকে আর ধরে রাখতে পারিনি। কারণ ওই যে শুরুতে বললাম যে ওর প্রতি আসলে আমার যে এত পরিমাণ সফট কর্নার ছিল, এত ভালো লাগা ছিল, এটা একটা মানুষের সাথে হয়েছে আর আমি এটা জানলাম না, নিজেকেও মাফ করতে পারছি না। অ্যাটলিস্ট যদি জানতাম, অ্যাটলিস্ট দেখতে তো পারতাম, দেখতে যেতে পারতাম। ওর যখন অনেক ইসের জন্য ব্লাড লাগতে ছিল, কোনো প্রবলেম হয় নাই, সবাই অ্যারেঞ্জ করছে, সবাই হেল্পফুল ছিল, অ্যাটলিস্ট আমি তো আরো দুই তিনজন ডোনার নিয়ে যেতে পারতাম, এরকম আর কি। তো তারপরে যেটা হলো, আমি ও বলতেছে যে আমি ওকে বলছি তুমি আমার তোমার একটা ছবি পাঠাও আমি দেখি। ওর ফেসবুকে তখন কোন ছবি ছিল না, তো বললাম যে একটা ছবি পাঠাও আমি দেখি। বলছে না না না, ছবি পাঠানো যাবে না তুমি। তারপরে আমার অফিসের প্রোগ্রামে আমি চিটাং গেলাম, তখনও ও পুরোপুরি সুস্থ, পুরোপুরি না মানে এখন যে নাজিয়াকে আপনি দেখছেন এটা হচ্ছে যদি বলি 100%, তখন হচ্ছে ও 20%। তো ও আমার সাথে সামনেই আসতে চাচ্ছিল না কোনোভাবে, কোনো অবস্থায়। তারপর আমি মোটামুটি জোর করে যে না তুমি, আমার মনে তো ই হচ্ছে যে একবার হারাই গেছো, এইবার তোমাকে আমি হারাতে দিতে চাই না। ও আচ্ছা। তো তারপর যেটা হলো যে আমি অফিসের কাজে চিটাং গেলাম, মানে এটা আসলে বলা যেতে পারে যে আপনার যে অফিসে আসলে ওইটা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল ওর সাথে দেখা করার। তো ওর বাসায় যাই, বাসায় যে আমি ওকে দেখে মানে রীতিমতো অবাক যে আমি এই নাজিয়া, ওর সাথে এত কিছু হয়েছে, মানে ও শুকিয়ে কালো হয়ে গেছে, ওর ওয়েট তখন হচ্ছে 30 কেজি, হাত একবারে চিকন হয়ে, মানে মানে আমি নাজিয়াকে চিনতে পারি নাই যে এই নাজিয়া। তো দেখার পরে কিন্তু ওর সামনে আমি খুব পজিটিভ ছিলাম, আসলে জীবনে মানে আমার লাইফে আমি খুব পজিটিভ মনে করি, যে আমি চেষ্টা করি খুব সব ব্যাপারে খুব পজিটিভ থাকতে। আমি ওর ব্যাপারে তখন আমি ওর সাথে দেখে যে ওর যে শরীর খারাপ, অসুস্থ, এটা আমি ওকে বুঝতে দিই নাই। আমার কাছে মনে হয়েছে ওকে আমি এইভাবেই বুঝাইছি যে আমি সেই আগের নাজিয়াকেই দেখতেছি। কিন্তু আমার এখনো মনে পড়ে, আমি যখন ওর বাসা থেকে বের হই, আমি যখন লিফটে এখান নামি, আমার চোখ থেকে পানি পড়তেছে, আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না। তখন আমি মানে জাস্ট লাইফে আমার একটাই চ্যালেঞ্জ ছিল যে আমি নাজিয়াকে যে কোনো মূল্যে আমি সুস্থ করব, আমি নাজিয়াকে আমি আর হারাবো না, ওকে ও যে লাইফটা ও ডিজার্ভ করে আমি ওই লাইফে ওই লেভেল আমি ওকে নিয়ে যাব। এই তো এইভাবে করে তারপরে থেকে আমি মানে ওর সাথে, আমার সাথে কিন্তু তখনও ওর সাথে রিলেশন হয় নাই, আমাদের সাথে রিলেশন যেটা হয়েছে ধরেন বলা যেতে পারে আমাদের আত্মের এক মাস আগে থেকে, বাট তখন থেকে আমরা খুব ভালো ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড। আমি ওকে মোটিভেট করতাম, মানে অনেকভাবে মোটিভেট, অনেকভাবে মানে সবকিছু, সব মানে ওর মেন্টালিটি খুব নেগেটিভিটি চলে এসেছিল লাইফ নিয়ে,
খুব স্বাভাবিক।
হ্যাঁ, ও চিন্তা করত যে আমার জন্য আমার বাবা মার প্রায় 20 টাকার কাছাকাছি খরচ হয়ে গেছে, মানে এটা নিয়ে ও গিলটি থাকতো যে আমি একটা মেয়ে, আমার জন্য আমার ফ্যামিলিকে এত বড় সাফার করাইলাম, মানে সব কিছু নিয়েই আর কি নেগেটিভিটি, মানে মনের মধ্যে ভয়, ইভেন বারান্দায় যায় না, বারান্দায় যেতেও ভয়, মনে হয় যে ওইখানে যদি কোনো ইনফেকশন হয়, একটা পানি পর্যন্ত খায় না, ইভেন মানে মিনারেল ওয়াটার খেত সেটাও ভয় খেত যে এটা খেলেও আমার কিছু ইনফেকশন হবে না। তো কারণ আসলে স্বাভাবিক, ও যে লাইফটা দেখে এসছে ওইটা আসলে মানে এটা আমি বলবো যে ওইটার বোনাস লাইফ, হয়তো মনে করে আমার জন্যই বোনাস লাইফ। তো যেটা হলো, তারপরে আস্তে 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 করে আমাদের প্রায় আরো বছর খানেক আমার সাথে যোগাযোগ হয়, এবং ডাক্তার তো বলে দিয়েছে যে আসলে ওর বিয়ে হলেও আরো অনেক পরে, 2-3 বছর 4-5 বছর পরে ও সুস্থ হোক, এত তাড়াতাড়ি ওর রিকভার হবে না। তো আমি ওই থেকে ওকে মোটিভেট করি, মোটিভেট করি সব কিছুতে যে তোমার ভালো থাকতে হবে। ও খাওয়া দাওয়া করে না, তা আমি বলতাম আরে কি তুমি কেমন চৌধুরী বাড়ির মেয়ে,
হ্যাঁ সবকিছুতেই ভয়,
হ্যাঁ চৌধুরী বেড়ে মেয়েরা তো বেশি খায়, তুমি তো চৌধুরী না, মানে এরকম মানে একটা জাস্ট এক্সাম্পল আর কি। এইভাবে করে ওকে পচাতাম বা ওকে মোটিভেট করতাম সবকিছুকে, মানে যেটা এইটা খারাপ না এইটাই ভালো, সবকিছুর মধ্যেই ভালো কিছু দেখাতাম। এইভাবে করে করে ও আমার কথা শুনতো, যেহেতু আমরা আগেও ভালো ফ্রেন্ড ছিলাম, এজ এ ফ্রেন্ড হিসেবেই কথা শুনতো। তো যখন মানে আমার একটা টার্গেট ছিল যে আমি ওকে সুস্থ করব, আমি আগে যে নাজিয়াকে দেখছি আমি ওই নাজিয়াকে আবার নিয়ে আসবো। আল্লাহর রহমতে ও রিকভার করতে থাকে রিকভার করতে থাকে। তো এই আর কি। তো তারপরে তো এইভাবে করে মানে আসলে আস্তে আস্তে সুস্থ হয়। তো তারপরও একটা প্রবলেম যে এখন তো আরো চ্যালেঞ্জ বেড়ে গেল আমার। একে তো ও অসুস্থ, তার মধ্যে ওর বাবা মা তো নিশ্চয়ই এখন মানে ওর জন্য যদি বিয়েও দেয় নিশ্চয়ই চাইবে যে চিটাং এর মধ্যেই কোন ছেলেকে, কারণ মানে ও যেহেতু একটু অসুস্থ ছিল ওর বাবা মা নিশ্চয়ই চাইবে না যে দূরে কোথাও মেকে দিক।
এটা তো আমার সম্ভাবনা খুব ক্ষীণ যে আদৌ আমি আমার নাজিয়াকে পাবো কিনা।
এটা তো আমার জন্য আরো অনেক বড় চ্যালেঞ্জ।
এটা তো নিজের জীবনের সাথেও গ্যাম্বলিং তাহলে তামিম, যে আমি এমন একটা জায়গাতে আমার জীবনটাকে বা আমার নিঃশ্বাসটাকে বেঁধে রেখেছি যে নিঃশ্বাস যখন ঠিকভাবে সক্রিয় হবে সে নিঃশ্বাস আমার বুকেই বাঁধবে, তো সেই কনফিউশন থেকেই যাচ্ছে রাইট। কারণ প্রেমের সিগন্যাল কিন্তু তখনও আসেনি, সিগন্যালের নেটওয়ার্ক কিন্তু খুবই দুর্বল
দুর্বল, মানে আসলে ওর ওইভাবে মানে
একদম অজান মানে অনিশ্চয়তার পথে পথ চলা, অ্যাকচুয়ালি
অনিশ্চয়তার পথে পথ চলা। কিন্তু মানে আমাদের সবাই বলে যে প্রেমের সম্পর্ক, আসলে না, আমার লাইফে নাজিয়ে ছিল আমার বন্ধুর সম্পর্ক। আমি এই বন্ধুত্বটাকেই
পুজি, তাকে পায় আর না পায় সে বাঁচুক, সে ভালো থাকুক,
সে ভালো থাকুক, এবং এই বন্ধুত্বটাকে পুজি করেই আজকে এই পর্যন্ত আসা।
এক্স্যাক্টলি লিসনার্স, আমার কিছু অবজারভেশন, আমার কিছু কথা বলার আছে যে কি দারুণ উপাখ্যান আজ উপস্থাপিত হচ্ছে গুরু এতেশম, ভালোবাসা উইথ গুরু এতেশমের আজকের আয়োজনে ক্যাপিটাল এফএম 94.8। কিছু কিছু ডেমনস্ট্রেশনের জন্য দারুণভাবে কৃতজ্ঞ থাকবে কিছু কিছু গেস্টের কাছে। আজ হট সিট অলঙ্কৃত করেছে তামিম এবং নাজিয়া, তাদের কাছেও কৃতজ্ঞ থাকবে তাদের গ্রেসফুল প্রেজেন্সের জন্য, তাদের সাবজেক্টিভ এই ধরনের ডেমনস্ট্রেশনের জন্য। যারা আমরা ভালোবাসার মানুষের কোন একটা অসম্পূর্ণতার জন্য হাত ছেড়ে দিই মাঝপথে, কোন একটা কষ্ট পেতে দেখলেই পেছনে সরে আসি, তাদের জন্য কিন্তু দারুণ একটা লার্নিং যে একেবারেই একটি মানুষের জীবন প্রদীপ যখন নিভে যাওয়ার মতো উপক্রম, ঠিক সেই জায়গা থেকে কিন্তু একটা মানুষের পথ চলার নতুন দিকে আবার এই গিয়ে যাওয়ার, আবার সম্পর্কটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়, এবং তারা তখনও জানে না যে এটার সত্যিকার অর্থে নিশ্চিত পথ কোথায়। দেন ফাইনালি স্রষ্টায় তাদের পথ দেখিয়ে দেন। তো সবকিছু মিলিয়ে নাজিয়ার সাথে কথা বলার জন্য আমি যেমন মুখিয়ে আছি, মুখে আছে পুরো লিসনার্স কমিউনিটি তাকে জানবার জন্য, তাকে শুনবার জন্য। বাট কথাবার্তার প্রসঙ্গ তো পরে, যা দেখছি আমি আমার সামনে, আমার তো মনে হচ্ছে যে হ্যালোসিনেশনের মতো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে ভালোবাসা উইথ গুরু এতেশমের স্টুডিওতে। মনে হচ্ছে যে কোন প্রতিমা আমার সামনে বসা। এত সুন্দর মানুষ স্রষ্টা, তুমি আসলেই এক্সিস্ট করো। আমাদের দেখলে হয়তো একটু কনফিউজড হতেই হয়, আমাদের লুক মেয়ে ঠেহারা কাঙ্গাল আদমি, কিন্তু এসব লুক দেখলে তখন মনে হয় যে স্রষ্টা তুমি আসলেই অনেক সুন্দর, তুমি খুব সুন্দর করে মানুষকে বানাতে পারো। সৃষ্টির সেরা জীব সত্যি মানুষ, তার সৌন্দর্য এত বেশি চমৎকার। যেমনটা বলছিল তামিম যে আমার ভালোবাসার মানুষ কিন্তু অনেক সুন্দর, এবং আসলেই স্রষ্টা প্রতিমার মতো করে বানিয়েছে তোমাকে। এই কারণেই হয়তো স্রষ্টা অনেক পরীক্ষার ভেতর দিয়ে তোমাকে নিয়ে গেছেন, স্রষ্টা হয়তো অনেকগুলো পরীক্ষার পরে তোমাকে হয়তো খাঁটি সোনার মতো শুদ্ধ করে আমাদের সামনে পাঠিয়েছেন, যাকে দেখলে মানুষের মন পবিত্র হয়ে যায়, যাকে দেখলে সুন্দর কি জিনিস খুব কাছ থেকে অনুভব করা যায়। কিন্তু এই সুন্দর পরিপূর্ণতা পাওয়ার আগের যে উপাখ্যানগুলো, যে ধাপগুলো, যে কষ্টের চিহ্নগুলো, সেটা আমাদের নাজিয়ার মনের মধ্যে কতটুকু ইম্প্যাক্ট ফেলেছে, সেটা আমাদের নাজিয়াকে কত বেশি পুড়িয়েছে, কতটুকু কাঁদিয়েছে, এই অসম্পূর্ণতা কতখানি কষ্টের মধ্যে তাকে ঠেলে দিয়েছে, সেই জিনিসগুলো একটু জানব। এবং একজন মানুষ যখন বেসুমার ভালোবাসা দিয়ে তার সমস্ত রকমের অসম্পূর্ণতাকে ভরিয়ে তুলেছে, একজন বাবা যখন তার সমস্ত কিছুকে তার পেছনে উজাড় করে দিয়েছে যে যত কিছু হোক আমার সন্তানটা বেঁচে থাকুক, একজন প্রেমিক যখন পাগলের মতো সমস্ত কিছু ইনভেস্ট করে দিয়েছে তার পেছনে যে জান তুমি বেঁচে থাকুক, একজন বন্ধু যখন তার সমস্ত কিছুকে বাঁচিয়ে ধরেছে, সব সরে যাক, সব ধ্বংস হয়ে যাক, তুমি বেঁচে থাকো, তুমি সুস্থ থাকো, আমি জানি না তোমার হাত ধরতে পারবো কিনা, আমি জানি না এই রূপসী মেয়েটি রাজকন্যার সত্যিকারের যুবরাজ আমি হতে পারবো কিনা, বাট তাকে তো আমি ভালোবেসেছি, মাই ফার্স্ট ক্র্যাশ, তার প্রেমে তো পাগলের মতো বুধ হয়ে থেকেছি, সে অন্তত ভালো থাকুক, সে সুখে থাকুক, সে পৃথিবীতে এক্সিস্ট করুক, সুন্দর এই পৃথিবীতে এই সুন্দরী পদচারণা সবসময় অবিরত থাকুক। হয়তো অন্য কোনো ঘরে, অন্য কোনো মানুষের দ্বারে, অন্তত সে তো ভালো থাকবে, সে তো সুখে থাকবে। এভাবে মানুষ মানুষকে চাইতে পারে? এভাবে মানুষ মানুষকে এখনো ভালোবাসতে পারে? এ তো শিরি ফরহাদের গল্প দেহি, এ তো দেখি লায়লি মজনুর উপাখ্যান। আমাদের এই একবিংশ শতাব্দীতে এখন এই উপাখ্যান তৈরি হয়, এখন এই ধরনের ডেমনস্ট্রেশন আমরা দেখতে পাই। আমরা তো বলি যেগুলো নাকি সুদূর পরা হতো, অতীত হয়ে গেছে, আবেগের নাকি দাম নাই এখন, ভালোবাসা নাকি সত্যিকারের চর্চা নাই। তাহলে এরা কোন পৃথিবী? যে একজন কর্পোরেট, চমৎকার কর্পোরেট একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং দারুণ প্রতিষ্ঠিত ফ্যামিলি, চৌধুরী ঘরের কন্যা যে আমার সামনে উপস্থিত, তারা তাহলে কোন পৃথিবীর মানুষ? নাজিয়া, স্বাগত জানাচ্ছি।
থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমাদের গল্প শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাকি গল্পটা আমি না হয় বললাম। আমার লাইফটা আসলে ছোট থেকে একটু ওলট পালট ছিল, যেটা হয়তো এখন এসে গুছিয়েছি। আমি ছোট থেকেই অনেক জেদি ছিলাম, যেটার কারণে আমার আব্বু আম্মু অনেক টেনশনে থাকতো, যে আমি সবসময় সবার উপর অনেক রাগ করতাম। সবাই ভয়ে আমার সাথে কথা বলতো না, আমার কোন রকম ক্লোজ ফ্রেন্ড ছিল না ছোট থেকেই, যাকে আমি সবসময় সবকিছু বলতে পারবো। আমার পুরো পৃথিবীটাই ছিল আমার আব্বু আর আমার আম্মু, বিশেষ করে আমার আব্বু। আমি অসুস্থ হই একটা ঝড়ের রাতে, তখন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আগে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আমার পুরো শরীরটা নীল রঙের হয়ে যায়। মধ্যরাতে আমাকে আব্বু কোলে করে আমার এক চাচার গাড়িতে করে হসপিটালে নিয়ে যায়। এরপর আমি যে চোখ বন্ধ করি, আমি প্রায় 22 দিন পরে আমি চোখ খুলি। আমার আব্বু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার জানা মতে। আমি ছোট থেকে আমার বাবার অনেক ক্লোজ ছিলাম, সব কথা আমার বাবাকে এসে বলতাম। কেউ বিরক্ত করলেও বলতাম, কেউ প্রপোজ করলেও বলতাম। তামিমের কথাও বলেছিলাম, হয়তো আব্বুর মনে নেই এখন, বলেছিলাম আব্বুকে যে তামিম নামে একজনের সাথে আমার বন্ধুত্ব। যাই হোক, অসুস্থ হওয়ার পরে যখন আমি লাইফ সাপোর্টে ছিলাম, কথা বলতে পারতাম না, কাউকে চিনতাম না। ডক্টররা আসে আমার রুমে, তো আমি জিজ্ঞেস করলাম আমি কোথায়। ডক্টররা বলল তুমি স্কোয়ার হসপিটালে। আমি একটা স্বপ্নের ঘোরের মধ্যে ছিলাম, নিজেকে মনে হচ্ছিল আমি কোনো সাদা ঘোড়ার মধ্যে খালি চড়ে বেড়াচ্ছি খোলা কোনো মাঠে, কিন্তু কোথায় আমার শেষ আমি জানতাম না। আমি স্মৃতিশক্তি আসার পরে, স্মৃতিশক্তি আসার আগে মোটামুটি আমি কাউকেই চিনতাম না, আমার বাবা মাকেও চিনতাম না, আমার বোনদেরকেও চিনতাম না। আমার যে একটা যমজ বোন আছে সেটাও আমি ভুলে গিয়েছিলাম। স্বভাবগতভাবে হসপিটালে আমাকে সবাই দেখতে আসত, আমি কাউকেই চিনতাম না। কিন্তু সবচেয়ে অঘটনটা ঘটে যেদিন আমি আমার যমজ বোনকে হসপিটালে দেখি। আমি ভেবেছি আমি কিভাবে দাঁড়িয়ে গেলাম, এটা তো আমি, আমি তো অসুস্থ। তারপরে আমার সেন্স আবার চলে যায়, আমি আবার লাইফ সাপোর্টে চলে যাই। যাই হোক, আবার আমি লাইফ সাপোর্ট থেকে ব্যাক করি। ব্যাক করার পরে একদিন লাইফ সাপোর্টের কিছু কাহিনী আমি বলি। আমাকে হসপিটালে প্রতিদিন রাতে ওরা বডি ওয়াশ করত। একটা নার্স এসেছিল, তার কি প্রয়োজন ছিল আমি জানি না, সে আমাকে বলল যে আমি আপনার বডি ক্লিন করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, আপনার কাছে কি আছে যেটা আপনি আমাকে দিতে পারবেন। তখন নিজেকে খুব অসহায় লেগেছিল যে আমার জানটাই তো আমার হাতে নেই, আমি তোমাকে কি দিব? যদি পারো আমার জন্য কিছু করো, হয়তো ভবিষ্যতে সেটা পুষিয়ে দিতে পারবো। ওই দিন নিজেকে খুব অসহায় লেগেছিল যে আজকে কারো কাছে, যেই বাবার কাছে আমি সব নালিশ দিতাম, সেই বাবাকেও আজকে কাছে পাচ্ছি না। অনেক কষ্ট হয়েছিল। অনেক সময় নার্স অনেক বিরক্ত থাকত, অনেকভাবে আমাকে অনেক রকম ব্যবহার করেছিল। আবার অনেক নার্স খুবই ভালো ছিল, যারা রাত দিন পরিশ্রম করে আমাকে এতটা সুস্থ করে। আমি আমার মাকে চিনতে পারিনি। আমার মা প্রথম যেদিন আইসিইউতে ঢুকে, আমি চিনতে পারিনি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি যে এই মহিলাটা আমার দিকে কেন এগিয়ে আসছে। সে শুধু আমাকে হাতটা ধরল, আর তৎক্ষণাৎ আমি চিনে ফেললাম যে এই মানুষটা আমার মা, আর কেউ হতে পারে না। মার সাথে সন্তানের এমনই একটা সম্পর্ক যে বলতে হয়নি আমি তোমার মা, আমি স্পর্শতেই বুঝে গিয়েছিলাম যে সে আমার মা। তারপর দুই মাস পর আমাকে নর্মাল বেডে শিফট করা হয়। তারপর শুরু হয় আমার ফ্যামিলির যুদ্ধ। আমার দুই বোন নাদিয়া রিয়া, আমার আব্বু আম্মু দিন রাত না খেয়ে, নিজেদের কথা চিন্তা না করে তারা আমার সেবা করেছে। মধ্যরাতেও আমার জন্য জেগেছিল। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমি নাজিয়া। আমি যখন লাইফ সাপোর্টে যাই, আমার আব্বু ওষুধ কিনতে গিয়েছিল। ওষুধ কিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে করতে মাটিতে বসে গিয়েছিল। ওই সময় আব্বু বলল, সবাই যখন ধরে বসল আব্বুকে, তখন আব্বু বলল, আমি কিছুই চাই না, শুধু আমার মেয়েটাকে ফিরে নিয়ে যেতে চাই। আমার এই মেয়েটা আমার অনেক আদরের একটা মেয়ে। তারপর এভাবেই দিন যেতে লাগল, আর আমার এই অসুস্থতার কারণে আমার বাবা মার শেষ যে পুঁজিটা থাকে সেটাও চলে গেল। আমি কখনো কল্পনা করিনি যে আমার বিয়ে হবে, আমারও একটা সংসার হবে। আজ সবকিছু স্বপ্নের মতো লাগে। আমাকে জীবন দিয়েছে আমার বাবা, কিন্তু আমাকে নতুন করে পৃথিবী দেখতে শিখিয়েছে আমার হাজবেন্ড তামিম। এই দুটো মানুষকে ছাড়া আমি হয়তো আজকে নাজিয়া হতাম না। তাদেরকে যতই থ্যাংকস দেই সেটা কখনো শেষ হবে না। আমি একসময় আইসিইউতে বসে বসে চিন্তা করতাম আলো কি জিনিস। যেদিন প্রথম আমার চোখে আলো পড়ল, ওই দিন আমাকে ডক্টররা শিখিয়েছে এটাকে আলো বলে। আমার পুরো পৃথিবীটা এত অন্ধকার ছিল। আমাকে যখন ব্যান্ডেড করে রাখা হতো, তখন আমার বডি থেকে এক ধরনের স্মেল আসত, যেটা আমার মোটেই পছন্দ ছিল না। আর এক ধরনের আইসিইউতে একটা আওয়াজ হতো মেশিনের, যেটা আমি এখনো সহ্য করতে পারি না। তারপর সেখান থেকে আমার যাত্রা শুরু হয় নতুনভাবে কিভাবে বেঁচে থাকা যায়। তামিমের সাথে পরিচয় হল হঠাৎ একদিন, আমি ওকে নক করলাম। পরিচয় হওয়ার পরে ও আমাকে ঢাকা থেকে চিটাগাংয়ে দেখতে আসলো। আব্বু কোনোভাবে দেখা করতে দিবে না কোনো ছেলে বন্ধুর সাথে।
নাজিয়া, আমি একটা একটা সময় ছিল, হঠাৎ একই হসপিটাল আমাকে বলা হয়েছিল যে একটা নর্মাল ট্রিটমেন্ট বলা হয়েছিল যে সমস্যা নাই, একটা প্রিজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এটাতে সলিউশন হয়ে যাবে। কিছু না কিছু ক্ষেত্রে হয়তো মিলে যায় বিষয়গুলো, যেমন তোমার অলরেডি লাং ইনফেক্টেড, বাট গ্যাস্ট্রিকের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, দেন
এমন একটা পর্যায়ে গিয়ে সেটার হয়তো ট্রিটমেন্ট শুরু হলো, তখন অলরেডি এটা অনেক বেশি ইনফেক্টেড। তো ওই একই জায়গা থেকেই এরকম একটা কমিউনিকেশন দেওয়া হলো যে প্রিজারভেটিভ ট্রিটমেন্ট এটা ঠিক হয়ে যাবে, বাট দুই দিনের মধ্যে ওই জিনিসটা কিন্তু ব্লাস্ট করল। দেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, মাসখানেক সময় পার করেছি। এজন্য তোমার ওই পরিস্থিতিগুলো না একদম অনেক খুব সম্মুখভাবে অনুধাবন করতে পারছি বা বুঝতে পারছি। তুমি আইসিইউর যে আওয়াজের কথা বলছিলে, পোস্ট অপারেটিভ কেয়ারে আশপাশের যে এনভায়রনমেন্টের কথা বলছিলে, তুমি ভেতরের যে স্মেলের কথা বলছিলে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকলে হঠাৎ করে জীবন যদি হাত ছেড়ে দেয় তাহলে মৃত্যুর যে আহ্বান সেটা কেমন লাগে দেখতে, সেই মুহূর্তের কথা বলছিলে। এই জিনিসগুলো না অন্য কেউ হয়তো অত সম্মুখভাবে বুঝতে পারবে না, বাট এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করা অনেক বেশি জরুরি, যাতে মানুষ অন্তত বুঝতে পারে যে কত বড় ব্লেসিং এর ফসল আমাদের আজকের এই জীবন, আমাদের এই যে শক্ত করে দাঁড়িয়ে থাকা, এই যে নিঃশ্বাস নিচ্ছি, এই যে নিঃশ্বাস ছাড়ছি, এই যে সমস্ত পৃথিবীকে দেখছি, এই যে আমরা সমস্ত কিছুর গন্ধ নিচ্ছি, এটা কত বড় একটা ব্লেসিং। এই জিনিসটা মানুষ হয়তো এটা ইম্পর্টেন্স তখন অনুভব করতে পারে। সো ওই জিনিসটা আরেকটু আমি চাচ্ছি যে তুমি আরেকটু থাকো এই মুহূর্তটা গুলোতে, আর একটু বলো এইসব বিষয়গুলো নিয়ে। এই জিনিসটা আমার লিসেনার্সদের জন্য অনেক ইম্পর্টেন্ট জানো, ওরা কিন্তু আজকের আজকের প্রজন্মের অনেক ভালো দিক আছে, তারা অনেক ক্যারিয়ার ফোকাস, তারা অনেক কিছু বুঝে আমাদের চাইতে অনেক বেশি, বাট তাদের প্রবলেম হচ্ছে যে অনেক অস্থিরতা, সব জায়গাতেই অস্থিরতা, খুব সহজেই যেন জীবনটাকে গ্যাম্বলিং এর মধ্যে ফেলে দিতে পারে, খুব সহজেই যেন জীবনটাকে উচ্ছিষ্টের মতো ফেলে দিতে পারে। কিন্তু এই জীবনের যে কত বড় মহিয়ান, এই জীবনটা কত বড় একটা ব্লেসিং, কত বড় একটা দান স্রষ্টার কাছ থেকে, এটা আমরা অনেকেই কিন্তু অনুভব করতে পারি না। সো এই জিনিসগুলো জানাটাও খুব বেশি জরুরি। সো তুমি বলছিলে আইসিইউ যে কথাগুলো তুমি যেভাবে বলছিলে, তোমার ইনোসেন্স অ্যাপ্রোচ, তোমার ছোট ছোট করে কথা বলার ধরন, যেটা তামিম বলছিল যে খুব স্বল্পভাষী তুমি, তো তোমার মতো করে এইসব ডেলিভারি একদম যেন আমি খুব সম্মুখভাবে, আমি যেহেতু হয়ে এসেছি, এক্সপিরিয়েন্স যেহেতু কাছ থেকে করেছি, সব যেন দেখতে পাচ্ছিলাম দিব্য দৃষ্টিতে, ওই গন্ধটা যেন আবার নাকে এসে লাগলো। এখনো প্রেশারের মেশিন দেখলে আমার ভয় লাগে, আমি প্রেশার মাপাই না কয়েক মাস, যদিও প্রেশারের প্রবলেম আছে, ওই ভয় আমি আর যেতে চাই না ওই ধরনের এনভায়রনমেন্টের ভিতর দিয়ে ওই ভয় থেকে। তো ওই বিষয়গুলো যদি আরেকটু ডিটেলে তুমি বলো
গুরু, এই ক্ষেত্রে আমরা অবশ্যই ডিটেলটা শুনতে চাবো। ঠিক আমরা যতটা মুগ্ধ হয়ে তাকে দেখছি এবং তার কথা মুগ্ধ হয়ে শুনছি, খুব মনোযোগ দিয়ে শুনছি, ঠিক একইভাবে আমার বন্ধুরা কিন্তু চাইছে তাকে দেখতে। এই যে এত সুন্দর একটা জুটি, একটা স্টিল পিকচার আমাদের পোস্টে অলরেডি দেখে ফেলেছে আমাদের লিসেনাররা, বাট আমার মনে হয় যে এই মুহূর্তে আসলে লাইভে দেখতে যাচ্ছে। বন্ধু আপনাদেরকে বলছি, যারা অন্তত লাইভ দেখতে চাচ্ছেন, রিকোয়েস্ট করছিলেন বারবার আপনাদের গ্যাদারতে, বলছি যে আমাদের যে ফেসবুক পেজটি আছে ক্যাপিটাল এফএম 94.8, সেখানে কিন্তু অলরেডি আমরা লাইভে চলে এসেছি। সো আপনি যদি চান এই যে এই চমৎকার জুটি, যাদের এই যে ভালোবাসার কি চমৎকার একটা ভালোবাসা, তারপর এরকম একটা সিচুয়েশন, তারপর সামনে তো আরো অনেকটা মুহূর্ত রয়েছে, সবকিছু গল্পগুলো শুনবো, আমরা অলরেডি লাইভে চলে এসেছি। তো ক্যাপিটালের যে পেজটি রয়েছে আমাদের ক্যাপিটাল এফএম 94.8, সেখানে গেলেই কিন্তু আপনি অলরেডি আমাদেরকে লাইভে দেখতে পাবেন। সো বন্ধুদেরকে আমি আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা ফেসবুকে কানেক্টেড থাকুন, আমাদের পোস্টটিতে দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করতে থাকুন, এবং প্লিজ ডু কানেক্টেড উইথ লাইভ, দেখুন এই চমৎকার জুটিকে। আর এই মুহূর্তে আমার বন্ধুদেরকে বলতে চাচ্ছি যে আপনি কিন্তু টিউন করে আছেন ক্যাপিটাল এফএম 94.8, চলছে ভালোবাসা উইথ গুরু এতসাম, এবং আরও একটা ঘন্টা প্রায় শেষ মুহূর্তে পৌঁছে গেল। বন্ধুদের রিকোয়েস্টের কারণে এই মুহূর্তে আমরা সাধারণত আরেকটু লেট করে লাইভে আসি, কিন্তু আমার বন্ধুরা চাইছিলেন যে সুন্দর করে অন্তত লাইভে কানেক্টেড হতে এবং দেখতে, তাই আমাদের এই লাইভে আসা। তো বন্ধুরা আবারও বলছি, আমাদের যে পেজটি রয়েছে ক্যাপিটাল এফএম 94.8, সেখানে আসলেই কিন্তু আপনি লাইভে দেখতে পারবেন, লাইভে জয়েন করুন এবং আমাদেরকে কমেন্ট করতে থাকুন, সো দ্যাট আপনাদের কথাবার্তাগুলো আমরা জানতে পারি, আপনাদের ফিলিংসটা জানতে পারি যে এই চমৎকার জুটিকে দেখার পর আপনাদের যে ফিলিংসটা হয়েছে সেটা কেমন।
এক্স্যাক্টলি এই দেশেই মনে হয় এই মুহূর্তগুলো তৈরি হয়, এক্স্যাক্টলি এই বাংলাদেশেই মনে হয় এত চমৎকার করে এই রিলেশনশিপগুলোকে মানুষ ধরতে পারে। আমি চাইব স্টুডিওর স্পিকারে এই গানটা বাজানো হোক, যাতে করে ফেসবুক লাইভেও
এই গানের আওয়াজটা যদি পৌঁছানোর সম্ভব হয়। এনিওয়ে, তুমি বলছিলে নাজিয়া তোমার জীবনের কথা, তুমি বলছিলে তোমার বাবার সাথে তোমার চমৎকার এই ভালো লাগা ভালোবাসার সম্পর্কের কথা, যে বাবা লাডলি তুমি, যে বাবার কলিজার টুকরা তুমি, নয়নের মণি তুমি, যে বাবার তোমার সমস্ত রকমের আবদার অভিযোগ অনুযোগের একমাত্র ডেস্টিনি, সেই বাবাই কিন্তু সমস্ত কিছুই তার স্থবির হয়ে যায় যখন হঠাৎ করেই কোনো এক ঝড়ের রাতে সবচাইতে প্রিয়তম মানুষটা যখন অজ্ঞান হয়ে পড়ে প্রায় 21টা দিন, যার চোখ আর খুলে দেখার সুযোগ পায়নি পৃথিবীকে, তারপর তোমাকে বাঁচানোর জন্য নিরঙ্কুশ প্রচেষ্টা। সবচেয়ে বড় একটা বিষয় যে একজন স্রষ্টা একজন বাবার মধ্যে কি পরিমাণ দরদ ঢুকিয়ে দেন, যে কারণে ডক্টরের তার সমস্ত রকমের তার চিকিৎসা বিজ্ঞানও কিন্তু পরাভূত হয়ে যায় ভালোবাসার কাছে, মহব্বতের কাছে, বাবার অতি পার্থিব স্নেহের কাছে। ডক্টর তারা তো প্রফেশনাল, তারা তো খুব ভালো করেই জানে যে এই রোগীকে আর বাঁচানো সম্ভব না, এটা আর সার্ভাইভ করবে না, তাই তারা কৃত্রিম শ্বাসযন্ত্র লাইফ সাপোর্ট খুলে ফেলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু বাবা বলছেন যে সম্ভব না, খুলো না, যে অবস্থাতে আমার মাকে নিয়ে এসেছি ঠিক সেই অবস্থাতে আমার মাকে আমি ফেরত নিয়ে যেতে চাই। বাবার এই যে দুঃখে ভরা অনুভূতিগুলো, এই যে কষ্ট মাখা মুহূর্তগুলো খুব কাছ থেকে তো তুমি দেখেছো, সেই সময়গুলোতে কেমন লাগতো তোমার নাজিয়া?
আমার আমার বাবার জন্য অনেক খারাপ লাগতো, কারণ আমার বাবা বলতো নাজিয়া আমার মেয়ে না, আমার ছেলে। সে সবসময় আমাকে ছেলের মর্যাদা দিয়েছে, সে কখনো আমাকে মেয়ে হিসেবে দেখেনি, যার কারণে আমি সবসময় আমার বাবার খুব ক্লোজ ছিলাম। আমি যা করতে চাইতাম, আমি চাকরি করতে চেয়েছি আমাকে চাকরি করতে দিয়েছে, আমি একটা বুটিক করতে চেয়েছি আমাকে বুটিক করতে দিয়েছে, আমি স্টুডেন্ট পড়াতে চেয়েছি আমাকে স্টুডেন্ট পড়াতে দিয়েছে। আমার সব রকমের বায়না সে হাসি মুখে মেনে নিত, এমন আমার বাবা। এখনো আমি একদিন ফোন না দিলে সে অস্থির হয়ে যায় যে আমার মেয়ে কেমন আছে। আর আমার বাবা পৃথিবীতে, জানি না মেয়েদের সাথে বাবার কেমন সম্পর্ক, কিন্তু আমার আমার বেস্ট ফ্রেন্ড, আমার সবকিছু আমার বাবা। তারপরে অবশ্যই মা, মা তো আছেই, কিন্তু আমার অসুস্থতার সময়,
ওই সময়টাতে যখন প্রায়শই তোমার শরীরের অবনতি হচ্ছে, যে কোনো সময় তুমি হয়তো চলে যেতে পারো না ফেরার দেশে, এবং ইনফ্যাক্ট তোমার চান্সেস অফ সার্ভাইভাল তো খুবই কম ছিল, তখন বাবার অসম্ভব ফ্রাস্ট্রেটিং চেহারা, অসম্ভব কষ্টে থাকা এই মুহূর্তগুলো তো তুমি দেখেছো, কি কি সিচুয়েশনে দেখেছো, কোন কোন মুহূর্তের কথা স্পেশালি তোমার মনে পড়ে এখন?
আমার একটা জিনিস মনে আছে, আমি যখন আইসিইউতে লাইফ সাপোর্টে ফাইট করছিলাম নিজের লাইফের জন্য, আব্বু প্রতিদিন আমাকে মোটিভেট করতে আসতো, চারটা থেকে পাঁচটা ছিল আমার, মানে আমাকে দেখতে আসতে পারত ভিজিটিং আওয়ার, তখন আব্বু এসে আমাকে প্রতিদিন একটা স্যালিউট দিত, জানি না কেন, কিন্তু আমি প্রচুর মোটিভেটেড হতাম।
বাবা এসে স্যালিউট দিতেন
প্রতিদিন, একটা স্যালিউট দিত যে আমি নিজের সাথে ফাইট করছি, এটার জন্যই আমাকে একটা স্যালিউট দিত প্রতিদিন, একদিনও মিস যায়নি। যতদিন আমি আইসিইউতে ছিলাম আব্বু এসে আমাকে স্যালিউট করত।
ব্যাপারটা কিন্তু খুবই হার্ট টাচিং, বাবা এসে বলছে। তো এই মুহূর্তে গুণ আমি ছোট্ট একটা কথা বলতে চাই, আমার বন্ধুরা সবাই নক করছিল, আমি আবারও বলছি এই চমৎকার জুটি, এই যে নাজিয়ার কথা আপনারা শুনছেন, তাদেরকে কিন্তু ফেসবুকে আপনি চাইলে লাইভ দেখতে পাচ্ছেন, এবং আমাদের ফেসবুক পেজটি হচ্ছে, আপনার ফেসবুক সার্চ বারে যাবেন ক্যাপিটাল FM 94.8 লিখলেই সেখানে পেয়ে যাবেন, এবং আমরা কিন্তু এখনো লাইভে রয়েছি বন্ধুরা, সেখানে চলে আসুন এবং আপনাদের কমেন্টগুলো আমাদেরকে জানান।
তুমি বলছিলে যে ভিজিটিং আওয়ার চারটা থেকে পাঁচটা, রাইট? তার সময় আসলেই তখন বাবা ঢুকতেন, ঢুকেই স্যালুট দিতেন,
স্যালুট দিত একটা। আর আম্মু প্রতিদিন আমাকে এক একটা দোয়া পড়ে পড়ে ফু দিত। আমি সবকিছুই ভুলে গিয়েছিলাম যে আমি হিন্দু নাকি মুসলিম নাকি খ্রিস্টিয়ান, আমি কি আমি জানতাম না, আমি কোনো কিছু পড়তেও জানতাম না। আমি যখন লাইফ সাপোর্ট থেকে জেনারেল কেবিনে আমাকে ট্রান্সফার করা হয়।
ওই দৃশ্যটা কি মনে পড়ে না জি? আমারও কিন্তু এরকম হয়েছিল যে আমি যেন কোথায় ছুটে যাচ্ছি। যখন ওই ট্রানজিশনটা সময়টা পার হচ্ছিল তখন মনে হচ্ছে আমি যেন কোথায় চলে যাচ্ছি, মানে এটাকে কি মৃত্যু বলে? আর কেমন অদ্ভুত একটা গন্ধ নাকে এসে লাগছে, যে মনে হচ্ছে যে এটা কি চলে যাওয়া বলে, এটাকে কি মৃত্যু বলে মানুষ? আচ্ছা আমি যেটা এক্সপিরিয়েন্স করতেছি এটা কি মৃত্যু, আমি মরে যাচ্ছি কি? সো এটা কিন্তু আমি বুঝেছি, যেমন তুমি বলছিলে যে সাদা একটা ঘোড়ায় চড়ে আমি যেন কোন এক নিরুদ্দেশে চলে যাচ্ছি। তো এই এই ফিলগুলো কি তোমারও কিরকম রকম কি মনে হয়েছিল কিনা, যে এটাকে কি মৃত্যু বলে, আমি কি মারা যাচ্ছি? দেন তুমি 21 দিন বললে যে কোমায় ছিলে, দেন কোমায় ও সেকেন্ড টাইম আবার কোমায় চলে যাও, স্পেশালি বোনকে দেখার পর যখন তোমার মনে হচ্ছিল যে আমি কি দাঁড়িয়ে গেছি, তাহলে আমি সুস্থভাবে দাঁড়িয়ে আছি, ইনফ্যাক্ট তোমার টুইন সিস্টার ছিল তাই তো, দেন তারপর আরেক দফায় কোমায় যাও, 21 দিন পর যখন তোমার সেন্স ফিরে আসে তখন বাবার প্রথম অনুভূতি কোনটা তুমি রিকল করতে পারো বা মনে পড়ে তোমার?
আমার প্রথম অনুভূতি ছিল, আমাকে একটা ফানি অনুভূতি ছিল আমার, আমি যখন সেকেন্ড টাইম লাইফ সাপোর্ট থেকে আসি আমার মনে হচ্ছিল আমাকে কেউ পাচার করে দিচ্ছে কোথাও, নয়তো আমার হাফ বডি নেই কেন, আমার হাফ বডি আমাকে দেখতে দিত না, আমাকে কোনো মিরর দেখার সুযোগ দেয়নি, কারণ আমি তখন দেখতে এতটা বিচ্ছিরি হয়ে গেছিলাম যে আমার সব আয়না সরিয়ে দিয়েছিল আমার রুম থেকে। প্রতিদিন আমাকে একটা ইঞ্জেকশন দেয়া হতো যেটা আমার বডি বার্ন করত, প্রচুর কষ্ট হতো আমার সেই ইঞ্জেকশনটা নিতে। আমি যখন লাইফ সাপোর্ট থেকে ব্যাক করি তখন আমার আব্বু আম্মু আমার সামনে ছিল, আমি আব্বু আম্মুকে খুব রিকোয়েস্ট করে কথা বলতে পারতাম না কারণ আমার লাইফ সাপোর্ট আমার গলা দিয়ে গিয়েছিল,
যার কারণে আমার সেন্স কি কাজ করছিল এই সময়?
সেন্স কাজ করছিল।
প্লিজ বলো তো এই মুহূর্তটার সময় একদম ডিটেইলে।
তখন আমি শুধু কাগজের মধ্যে আঁকাবাঁকা হাতে লিখে দিয়েছিলাম, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমাকে শুধু তোমরা এখান থেকে নিয়ে যাও তোমাদের কাছে, আমি একবারের জন্য হলেও আব্বুর কোলে মাথা রাখতে চাই, আমি বেঁচে থাকি আর না থাকি এর পরের বার, বাট আমি শুধু একবারের জন্য আমার বাবার কোলে আমি মাথা রাখব, আর কিছুই চাই না। আম্মু বাইরে থেকে বারবার আমাকে বলছিল তুমি একটু শান্ত হও, আমরা তোমাকে নিয়ে যাব, আমরা তোমাকে নিয়ে যাব। তখন তো আমার বুঝার কোনো সেন্স ছিল না, আমি শুধু আব্বুকে চাইতাম, ডক্টরদেরকে বলতাম যে আমার আব্বুকে একটু ডেকে দাও, আমি কিচ্ছু চাই না, আমার আব্বু আমার সামনে বসে থাকলে আমি এমনি সুস্থ হয়ে যাব। যদিও ডেকে দিত না, ওরা বলতো যে কালকে আসবে। তারপর আমার আব্বু এমন কোনো দিন যায়নি যেদিন আমাকে দেখতে আসেনি, শরীরে অনেক জ্বর তারপরও আমাকে দেখতে এসেছে। বাইরে কি হচ্ছে আমি কিছুই জানি না, ওদের থাকার কোনো ব্যবস্থা নাই, ওদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমার বোন দুইটা সারা দিন রাত ঢাকায় সবার কাছে আমার ব্লাডের জন্য দৌড়াচ্ছে, কিন্তু আমি কিছুই জানতাম না। আমি শুধু হসপিটালে বসে বসে আমার বাবা মা ছাড়া আর কাউকেই চিনতাম না, আমার বোনদেরকে তো আমি চিনতেই পারিনি অনেক মাস। যাই হোক, তারপরে যখন আমাকে জেনারেল কেবিনে ট্রান্সফার করা হলো, আমাকে আমি ABCD পর্যন্ত ভুলে গিয়েছিলাম, 1 2 3 ছাড়ও পারতাম না। আমার আব্বু প্রতিদিন পাশে বসে বসে আমাকে পড়াশোনা শেখাত, আবার আমাকে হাঁটা শিখিয়েছে আমার বাবা। আমি যখন প্রথম পা রাখি মাটিতে, আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি মাটিতে পা রেখেছি, এটা মাটি, মাটি কেমন হয় আমি ভুলে গিয়েছিলাম। আমার মাটিতে পা পড়ার সাথে সাথে আমার ব্লাড পা দিয়ে অনেক ব্লাড বের হয়, আমি হেঁটে হেঁটে যতদূর যাচ্ছিলাম আমার ব্লাড পড়ছিল, আমার পায়ের ছাপটা মাটিতে পড়ছিল। তো তখন ডক্টররা বলল তুমি তো দুর্গা মার রূপ নিয়েছ, যে তোমার পা দিয়ে রক্ত বের হচ্ছে। তো যাই হোক, এভাবে অনেক অনেক চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমার আব্বু আম্মু আমার বোনরা অনেক কষ্টের বিনিময়ে আমাকে সুস্থ করে তুলেছেন, অনেক আত্মীয় স্বজন তখন মুখ ফিরিয়ে নিয়েছিল।
যারা অনেকে এফএম নেটওয়ার্কের মধ্যে নাই তারা কিন্তু চাইলেই ক্যাপিটাল এফএম 94.8 দিয়ে সার্চ দিলেই আমাদের পেজটা পাচ্ছ, যেখানে ভিডিও স্ট্রিমিং এর মাধ্যমে লাইভ দেখতে পাচ্ছ আমাদের আয়োজন। আসলে এমন পৃথিবীর এমন দেশ কোথাও কি আছে যেখানে রাজ্যের ট্রাফিক জ্যাম বাট পাগল পড়া ভালোবাসা? এমন দেশ কি কোথাও আছে যেখানে অনেক দুর্নীতির ছোঁয়া কিন্তু অসম্ভব রকমের মহব্বত? এমন দেশ কি বিশ্বের কোথাও আছে যেখানে কোনো কিছু হাইজিন ফ্যাক্টর কম্প্রোমাইজ করছে প্রতি মুহূর্ত, হয়তো বিশ্বের বিচারে সর্বলোয়েস্ট ফ্যাসিলিটিস এনশিওর করছে কিন্তু মহব্বতের বিচারে সবচেয়ে বেশি মহব্বত নিয়ে এদেশের প্রত্যেকটি মানুষ বেঁচে থাকছে? অদ্ভুত চমৎকার এক কাপুলকে সাথে নিয়েই আজকে ভালোবাসা উইথ গুরু হতেশমের আয়োজন, ক্যাপিটাল এফএম 94.8 এর আয়োজন।
এক্স্যাক্টলি, একদম আরো একটি ঘন্টার কিন্তু শেষ মুহূর্তে পৌঁছে গেছি, ভীষণ ভাবে শুনতে ইচ্ছে করছে তারপর কি হলো, তারপরও সময় আসলে আমাদেরকে বাধা দিয়েই ফেলে। তো এই মুহূর্তে আমি বন্ধুদেরকে বলতে চাই যে অনেকগুলো কমেন্ট এবং লাইক শেয়ার অনেক কিছুই পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। তারপরও ফেসবুক পেজ যদি খুঁজে পেতে আপনার কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে আমি বলতে চাই আমাদের ফেসবুক পেজটি হচ্ছে ক্যাপিটাল এফএম 94.8। রাইট, চলে যাচ্ছে একটা ছোট্ট ব্রেকে, ফিরে আসছি আবারও জাস্ট একটু পরেই, সাথেই থাকুন।
Future Park. Time check.
It's 1 a.m.
সবাইকে ওয়েলকাম করছি আরো একটি ব্র্যান্ড নিউ আওয়ারে। ডেফিনেটলি এই মুহূর্তে আপনি টিউন করে আছেন ক্যাপিটাল এফএম 94.8, চলছে ভালোবাসা উইথ গুরু হতেশম, অ্যানি রয়েছে আপনাদের সাথে এবং আমাদের সাথে রয়েছে চমৎকার একটা জুটি, তামিম এবং নাজিয়া। খুব চমৎকার গল্প শুনছিলাম, তার আগে অন্তত সেই গল্পগুলো শোনার মাঝখানে আমি বলতে চাই যে আমার বন্ধুরা সবাই কানেক্টেড হতে চাচ্ছেন, তাই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে ক্যাপিটাল এফএম 94.8, সেখানে গেলেই কিন্তু আপনি সরাসরি আমাদের সাথে কথা বলতে পারছেন, কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন আপনার কথাবার্তাগুলো। অনেকগুলো লাইক অলরেডি চলে এসেছে, আমার বন্ধুরা প্রায় সবাই বেশ কিছুক্ষণ ধরে আমরা এতক্ষণ যে লাইভে ছিলাম সেটাও এনজয় করছিল, থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাদের সাথে থাকার জন্য। এবং আরো বেশি করে অন্তত নিজের কথাবার্তাগুলো আমাদেরকে জানান। আর এদিকে বলতে চাই যে আরফিন সাজ্জাদ রয়েছেন আমাদের সঙ্গে, আর হচ্ছে এদিকে রাশিদ নীল, তিনিও কিন্তু আমাদেরকে লিখে পাঠাচ্ছেন তার মনের কথাবার্তাগুলো। এবং আমাদের পেজটি খুঁজে পাওয়ার জন্য আমি বন্ধুরা যারা একটু কনফিউজড হয়ে আছেন কোনটি অরিজিনাল পেজ, তাদেরকে বলছি যে এটা খুবই ইজি, আপনার ফেসবুকের সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে ক্যাপিটাল এফ এম 94.8, তাহলেই পেয়ে যাবেন পেজটি, এবং সেই পেজের লাইক আছে 91,000 ওভার। Alright, so আমার মনে হয় না যে সেখানে আপনার খুব একটা প্রবলেম হবে খুঁজে পেতে। এদিকে মাসুম রানা রয়েছেন আমাদের সাথে, আর সবাই কিন্তু এখনো উদ্গ্রীব হয়ে আছেন যে শুনতে চান নাজিয়ার পরবর্তী ঘটনাগুলো। তারপরও এর মাঝখানে আমি বলতে চাই নীলহারা পাখি রয়েছে, বলছে আমি 3 বছর যাবৎ শুনছি বাট আজ ফার্স্ট কমেন্ট করলাম, গুরু তাই খুব প্রাউড ফিল করছি, রিয়েলি গুরু, লাভ করি তোমায়, লাভ ইউ গুরু।
আর হ্যাপি প্রপোজড এর উইশটাও কিন্তু গুরুকে জানিয়ে দিয়েছেন। এদিকে হচ্ছে সুমাইয়া নাওরিন রয়েছে, গুরু অনেকদিন পর পেলাম আপনাকে, তাছাড়া থার্সডে নাইট শূন্য, অনেক ভালোবাসি আপনাকে, বাহ চমৎকার। এরকম করে বলতে যাচ্ছি যারা অন্তত মিস করে যাচ্ছেন, আপনারা যেন মিস না করেন সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অন্তত ঢাকার বাইরে কিংবা হচ্ছে সারা বিশ্ব থেকে যারা কানেক্টেড থাকতে চাচ্ছেন তাদেরকে বলছি, আপনারা আমাদের যে ওয়েব পেজটি রয়েছে রেডিও ক্যাপিটাল ডট এফ এম, সেই পেজে কিন্তু আপনারা লাইভ স্ট্রিমিংটা শুনতে পাবেন। পাশাপাশি যে গুরুর যে পেজটি রয়েছে লাভ গুরু এতেশাম, সেখানে গেলেও কিন্তু আপনি অডিও স্ট্রিমিংটা শুনতে পাচ্ছেন এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে পাচ্ছেন। আর আপনার কথাবার্তাগুলো আপনি কোথায় সেন্ড করছেন আমাকে? অবশ্যই ফেসবুক পেজটিতে কমেন্টের মাধ্যমে। আরো কিছু কমেন্ট অন্তত লাইকের কথা বলতে চাই, যে অনেক বন্ধুরাই কিন্তু কানেক্টেড হয়েছেন। এদিকে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের সাথে রয়েছেন মোরসালিন ফরহাদ, সুভা সিনহা রয়েছেন, হুমায়ুন কবির রয়েছেন, তামিমুল ইসলাম রয়েছেন আমাদের সাথে, অনন্ত বর্মন রয়েছেন, আব্দুর রহমান রয়েছেন, মাহবুবুল আলম রয়েছেন, তারপর হচ্ছে তানজিম হাসানকে দেখতে পাচ্ছি, তিনিও কিন্তু লাইক দিয়ে আমাদের সাথে কানেক্টেড হয়েছেন। অপেক্ষার প্রহর, কি চমৎকার নাম আপনার। অনিল কে এফ রয়েছেন আমাদের সাথে, মারুফ আদনানকে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন, আর হচ্ছে সায়দুল মোল্লা আছেন, এদিকে ঈশিকা জারিয়া প্রমা রয়েছেন, হৃদয় খান আছেন, রফিক রয়েছেন আমাদের সাথে, রায়হান আহমেদও কিন্তু ঠিক চমৎকারভাবে আমাদের সাথে কানেক্টেড আছেন। তো বন্ধুদেরকে আবারও বলছি যে আমাদের ফেসবুক পেজটিতে আসুন, আপনার কথাবার্তাগুলো লিখুন, তাহলেই কিন্তু আমরা আপনার কথাবার্তাগুলো জানতে পারব। এছাড়া মোহন খান রয়েছে, আমি জানি ভালোবাসা জিনিসটা জোর করে কখনো পাওয়া যায় না, কিন্তু এটাও ঠিক যে সত্যিকারের ভালোবাসা কখনো সহজে পাওয়া যায় না, আর হচ্ছে অনেক বেশি কেয়ার করে তারপর আদায় করে নিতে হয়, এরকম টাইপের কথাবার্তাগুলোই ছিল, তাই না? চমৎকার বলেছেন। অসহায় কবি রয়েছেন, রাত্রি জাগে একা একা, ভুল নয় তো স্বপ্ন দেখা, তুমি সারা রিক্ত চোখ, দৃপ্ত নয়ন তৃপ্ত হোক, মনের বাগান বালুচর, সুখের নিশি তাসের ঘর, বাহ কি চমৎকার কবিতা আপনার রচিত, জানান না আরো একটাবার কমেন্টের মাধ্যমে। আর এদিকে মাসুম রানা রয়েছেন আমাদের সাথে, পৃথিবীতে সেই সবচেয়ে ধনী যার একটি সুন্দর মন আছে, যার মনে নাই কোনো অহংকার, নাই কোনো হিংসা, আছে শুধু অন্যের জন্য ভালোবাসা, কুয়েত থেকে তিনি কানেক্টেড রয়েছেন আমাদের সাথে। জাহাঙ্গীর আলমকে দেখতে পাচ্ছি, এসে ফিরে যাব তা কেন হবে, আমি ঘরে আছি, ঘর পর্যন্ত তোমাকে পৌঁছতে হবে, ভয় নেই, জেগে আছি, শব্দ পেলেই দরজা খুলে দিব, বাহ। অবুজ মন রয়েছেন, যখন কেউ ভালোবাসা মানুষের সাথে থাকে তখন সবারই খুব ভালো লাগে, তখন কেউ এটা ভাবে না যে এই মুহূর্তগুলো একটু পরেই অতীত হয়ে যাবে। কিছুক্ষণ আগে আমরা লাইভে ছিলাম, এই যে মিনিট খানেক আগেই ছিলাম, তখন সেই সময়টা আমার বন্ধুরা অনেক বেশি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন এবং তাদের কথাবার্তাগুলো বলছিলেন, তাই বলছি বন্ধু একেবারে মন খারাপ করার কিছু নেই, কিছুক্ষণ পর আবারও শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে, আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আবারও আমরা লাইভে আসবো। সো ডোন্ট ওয়ারি, আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে অবশ্যই ক্যাপিটাল এফ এম 94.8, সেই পেজটিতে আসলেই কিন্তু আপনি আমাদের সাথে লাইভে থাকছেন। অবুজ মন রয়েছে, অবুজমন রয়েছেন আমাদের সাথে, আর তিনিও বলছিলেন যে একটু শুনতে বোধ হয় একটু প্রবলেম হচ্ছে, না অসুবিধা নাই তো, সবসময় যে যদি আপনি একটু ঢাকার বাইরের অন্যদিকে হয়ে থাকেন তাহলে একটু শুনতে অসুবিধা হওয়ারই কথা। এর জন্য বলছি আমাদের যে ওয়েব পেজটি রয়েছে রেডিও ক্যাপিটাল ডট এফ এম, সেখানে আপনি শুনতে পাবেন। এছাড়া হচ্ছে লাভ গুরু এতে সামনে যে পেজটি রয়েছে সেই পেজে গেলেও কিন্তু অডিও স্ট্রিমিংটা আপনি পাচ্ছেন। অরিজিনাল ডাপচো রয়েছেন, ওয়াহ হোয়াট আ নেম, খুব মজা লাগলো। রায়হান রয়েছেন, শুভকামনা রইল, সেই কথাটাই জানিয়েছেন। আর আমার মতো আমার বন্ধুরাও ভীষণভাবে উদ্গ্রীব হয়ে আছে জানার জন্য যে নাজিয়ার পরবর্তী ঘটনাটা আসলে কি হল।
এক্স্যাক্টলি, তাই আমরাও জানতে চাই। আমিও ফেসবুক লাইভে যখন তুই কথা বলছিলি এনি, এবং তখন আমি লাইভে নিজেও দেখার চেষ্টা করছিলাম যে লাইভ স্ট্রিমিংটা প্রপারলি হচ্ছে কিনা, যদি একটু কষ্ট পাইছি এটা চিন্তা করে যে আমাকে এত বেশি ডার্ক দেখাচ্ছে কেন, ওদেরকে তো ঠিকঠাকই দেখাচ্ছে, আমি বুঝতে ভুল করেছি, স্রষ্টা প্রথমেই তো মাটি চুজ করতেই একটু পক্ষপাত দুষ্ট করে ফেলেছেন, একদম ফ্রেশ মাটি, আরেকটাতে একটু বিভিন্ন মাটির সংমিশ্রণ, দোয়াশ মাটি, যেই কারণে কমপ্লেক্সনটা একটু ডাউন মার্কেটে ছিল, বিধায় দেখতে একটু অসুবিধা হচ্ছে।
গুরু আমার আসলে একটু বলার আছে, এখানে শুধুমাত্র আমাদের মাটির তারতম্যের কারণেই যে আমরা একটু অন্যরকম দেখিয়েছি তা কিন্তু নয়, আমাদের লাইটিংটাও আসলে একটু ব্যাপার ছিল।
আমার সাথে জড়াস না, তোকে তোর রঙে তোকে তোর জায়গাতেই দেখতে ভালো দেখায়। যাই হোক, যেভাবেই দেখাক আর যেমনই দেখাক, মানুষটা তো আমি না, যারা যাকে তোমরা ভালোবাসো, একবার ভালোবেসে ফেলেছো যেহেতু, তো লুকে কোনো কিছুই আমার আর যায় আসেন আমি জানি, যে কারণে তোমাদেরকে প্লিজ সবসময় আমার সাথে কানেক্টেড থাকতে হবে। আমি বারবার বলি, তোমরা আমার আয়নার মতো, তোমরা না ফেসবুকের এই পেজটা ক্যাপিটাল এফ এম 94.8, এটা একটা আয়নার মতো, কারণ সেখানে তোমরা লাইক এবং কমেন্ট করলেই আমি বুঝতে পারি যে তোমরা কতখানি আমাকে ভালোবাসছ, কতখানি আমার সাথে আছো, আমার আয়োজন তোমরা পছন্দ করছো কি করছো না। তো প্লিজ তোমরা আমাদের সাথে থাকো, আমরা আমাদের আজকের এই বাকি গল্পটা এখন কন্টিনিউ করি। আমি অদ্ভুত একটা দারুণ কিছু ট্রানজিশনের ভেতর দিয়ে যাচ্ছিলাম, নিজের জীবনের দারুণ একটা প্রেক্ষাপটকে আমি রিলেট করতে করছিলাম। আমার তোমাদেরকে ধন্যবাদ দেওয়ার আছে যে যেমন বলছিল নাজিয়া তার বাবা মা যেন তার ভালোবাসা তাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে নিয়ে এসেছে, আমাকে কিন্তু ফিরিয়ে নিয়ে এসেছে লিটারেলি। আমার ফ্যামিলির লোকজন তো বটে, স্পেশালি তোমরা, এত বেশি ভালোবেসেছিলে তোমরা, এত বেশি চেয়েছিলে বিধায়, একদম আমি এতে সময় কিন্তু একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসেছি। সো আমরা দুজনেই যেন ওই জায়গাগুলোকে একটু রিলেট করতে পাচ্ছিলাম এই বিষয়টার মাধ্যমে, কিন্তু জীবনটাকে খুব ভালোভাবে বুঝতে শিখেছি, রাইট নাজিয়া? জীবনটা যে কত বড় স্রষ্টার একটা দান, এটা যে কত বিশাল একটা ব্লেসিং, সেটা আমরা বুঝতে শিখেছি। এখন কিন্তু বকুল ফুলের গন্ধ আমাদের কাছে আগের চাইতে অনেক বেশি তীব্র মনে হয়। কেন মনে হয়? যে পরবর্তীতে গন্ধ শোনার সুযোগ পাব, তো এখন যেন আকাশটা যখন একটু সুন্দর হয় তখন আগের চাইতে অনেক বেশি তীব্রতম সুন্দর মনে হয়, রাইট? এখন কিন্তু ভালোবাসার মানুষ যখন হাত ধরে তখন অনেক বেশি আগের, না আগে কেন, আগে তো আর প্রেম আসে না।
প্রেম কিন্তু গুরু একটা আছে আমাদের সাথে, আমাদের লিসেনারে, তাই আবারও বলছি বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি আবারও লাইভে চলে এসেছি, আমাদের সাথেই থাকুন।
এক্স্যাক্টলি, একটু হাওয়া মানে বাতাসটা একটু হালকা করার জন্য আমি ওইভাবে কথা বলার চেষ্টা করলাম, বাট এটাই সত্য কথা যে আমরা দারুণ কিছু ফেজ পার করছি। এখন শুনতে চাইবো যে তোমার জীবনের কথা, তোমার ভালোবাসার মানুষের হাত ধরে, তোমার প্রিয়তম মানুষের হাত ধরে। ওরা ওর ছবি দেখে তো বলছি মনে হয় অনুষ্ঠান শুরুতে, রাইট, যে আমি আবার মুভে করে আয়নার সামনে দাঁড়াইছিলাম, যদিও কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ আসেনি, অদ্ভুত দেখাচ্ছে, বলছি না যে যেতেই হবে, বাট মডেলিং এর একবার ট্রাই করলেও পারতে, অদ্ভুত অদ্ভুত ক্যামেরার প্রেজেন্স তোমার, ইজ রিয়েলি কুল,
আমার
কথা বলছেন
না, আমি তো বরাবরই তোমার প্রিয়তম মানুষটার কথা বলছি, এবার তোমার কথাই ফর্চুনেটলি বলছিলাম। অদ্ভুত সুন্দরী, বহুদিন পর চোখে যেন একটা দারুণ শান্ত স্নিগ্ধ পায়েসের স্বাদ লেগে গেল।
থ্যাংক ইউ,
ওয়াট আ কমপ্লিমেন্ট,
কি বললাম,
পায়েস,
ওকে, কিছু কিছু সুন্দর থাকে না যেটা স্নিগ্ধতা ছড়িয়ে দেয়, কিছু সুন্দর থাকে না স্রষ্টার প্রশংসা করতে মন চায়, এমন সৌন্দর্য। আর গায়ের রং কি বরাবরই এমন ছিল নাকি মনে করে নাস্তার সাথে ফেয়ার লাভলি খাওয়া হয়
বিয়ের পর খুশিতে?
আরে বলো কি, এরম বিয়ে তো আমি তাহলে দশটা কি করতে রাজি। ওকে, অনেক হাসাহাসি হলো, যাই, আবার তোমার সাথে মরি আমরা ভালোবাসার মরণ, ভালোবাসার এত ভালো লাগা, ভালোবাসার এত তীব্রতা, ভালোবাসার এত শক্তি, ভালোবাসা এই সময়েও মানুষকে এত বেশি মানুষ করে তুলতে পারে, এত বড় রিক্স নিতে পারে, ভালোবাসা এই বয়সেও, এই সময়েও, এই অস্থির পৃথিবীতেও এভাবে মানুষকে শক্ত করে হাত ধরতে পারে। অবাক হয়েছি তোমাদের জীবনের কথা শুনে, অবাক হয়েছি তামিমকে দেখে। তুমি কেমন পেয়েছো তোমার এই তামিমকে?
আমি এক কথায় অদ্ভুত, আমার যখন রিকভারি চলছিল তখন তামিম আমার সাথে দেখা করতে আসে, দেখা করতে এসে অনেক কষ্ট করে আমাকে আমার বোনরা ছাদে নিয়ে যায়, ও যায়, যাওয়ার পরে ও আমার দিকে তাকায় থাকে, কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার হাত ধরে বলে, তুমি সুস্থ হয়ে যাবা, আগের থেকেও আরো অনেক সুন্দর হয়ে যাবা তুমি, এভাবে আমাকে মোটিভেট করতে থাকে। তারপর প্রায় সময় চিটং আসে, হঠাৎ বলে হঠাৎ না বলে, একদিন দেখি বলে, তোমার বারান্দায় এত কালার কাপড় শুকাতে দিয়েছ কেন? তা আমি বললাম, তুমি কিভাবে জানলা যে আমার বারান্দায় এত কালার কাপড় শুকাতে দিলাম? তো বলে কি, একটু আসো না। আমি গেলাম, হঠাৎ দেখি একটা বিল্ডিং এ কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে দাঁড়িয়ে আমার বারান্দায় ক্লিয়ার দেখা যায়, আমার রুমও দেখা যায়, সেখানে দাঁড়িয়ে আছে, পাশেই আমার আব্বু দাঁড়ানো ছিল, যদি আব্বু তখন ওকে চিনত না, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমার বোন দুইজন ছিল, তারা আমাকে দেখা করতে নিয়ে গেল ওর সাথে। প্রায় সময় ওরাই আমাকে বাসা থেকে লুকিয়ে বের করে নিয়ে যেত ওর সাথে দেখা করানোর জন্য। অসুস্থ ছিলাম, আমাকে একা বের হতে দিত না। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে ও আমার লাইফে আসে। হঠাৎ একদিন আমার বার্থডেতে ও আমাকে সারপ্রাইজ দিতে বাসায় আসে। বাসায় এসেই ও আমাকে গিফট দেওয়ার পরে আমার আব্বু আম্মুর সাথে কথা বলে। আমি বুঝতে পারিনি যে কিসের কথা বলবে। আমাকে অন্য রুমে পাঠিয়ে দেয় এবং তখন সেই বোকা ছেলেটা আমার আব্বু আম্মুর কাছে আমার হাত চেয়ে বসে। আমার আব্বু আম্মু খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যে আমার মেয়ের মধ্যে এমন কিছুই তো নেই যেটা তোমাকে দিতে পারবে, বা আমাদের কাছেও তো এমন কিছু নেই যেটা তোমাকে দিতে পারবে।
মানে তোমার সৌন্দর্যের কোনো কিছু তখন চোখে মুখে অবশিষ্ট নেই, রাইট?
কোনো কিছুই ছিল না।
মানে ও বলছিল যে 30 কেজিতে নেমে এসেছিল তোমার ওজন, রাইট?
জি।
এবং একজন ক্ষীণকায় একজন মানুষ, বারান্দায় সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নাই, সেই মানুষটাকে ডক্টরসরা রীতিমতো তো প্রথম তো হাল ছেড়ে দিয়েছিল তোমার সার্ভাইভাল ব্যাপারে, দেন ফাইনালি ডক্টর কিন্তু বলেছিল যে অ্যাটলিস্ট 4-5 বছর না হলে স্বাভাবিকভাবে দাঁড়াতেও পারবে না। সেই মানুষটা বছর খানেকের মাথায় নাকি তারও আগে,
লাইক
4 মান্থস তোমার রিকভারির 4 মাসের মাথায় একেবারে সুস্থতার লেশমাত্র তোমার চোখে মুখে অবয়বে নাই, কিন্তু তোমার বাবা মার কাছে চেয়ে বসেছে এই মানুষটাকে আমার দরকার। কই পাও এত জোর? আমি আমরা তাহলে কোন পৃথিবীতে থাকি, কোন প্রেম করি, আমরা কিভাবে তাহলে জীবনকে দেখি? তামিম, ইটস রিয়েলি কুল ডিয়ার, অনেক শ্রদ্ধা তোমাকে। তুমি আমার বয়সে ছোট হবে, তবে আমি দেখে যতই চ্যাংড়া ছুল্লু সেজে থাকি আমার কিন্তু বয়স প্রচুর, 45 চলে, জানো কি?
ও মাই গড, আমি তো
তাছাড়া ভাবি
আমি, মানে ভেবেছি সর্বোচ্চ 35-36,
ভাগ্যিস দয়া করেছে 10 বছর,
সর্বোচ্চ।
কই পাও এত জোর? আমি এত ভালো না তামিম, আমি কোনোদিন এত সাহস দেখাতে পারতাম না।
না, ওই যে বললাম যে মানে জীবনের প্রথম ক্র্যাশ, এবং ওর প্রতি মানে আসলে
কত ক্র্যাশ খাইছি আর মডিফাই করে ফেলেছি।
হ্যাঁ, ঠিক, বাট সেটা যেটা হয় তোমাদের যে আমার ফিলিংস,
তোমাদের তোমাদের ডাইমেনশনই ভিন্ন, তোমাদের প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি ভিন্ন।
আমি আসলে মানে ওর প্রতি ফিলিংসটা কি, আমি যতই বলি
আমি দাঁড়িয়ে তোমাকে আমি স্যালুট মারতেছি একটা, যেমন স্যালুট মারতো জানো নাজিয়ার বাবা, ঠিক সেই রকম ভাবে। এরকম পরিস্থিতি খুব কম আসছে যেভাবে আমি দাঁড়িয়ে, তুমি বসো, তুমি বসো, তুমি আমার বয়সে কত ব্যাচ তুমি এসএসসি?
আমি হচ্ছে 2003-এর ব্যাচ।
আরে অনেক ছোট তো, 12 বছর, এক যুগের ছোট তুমি।
ফ্রেন্ডস, এই মুহূর্তে কিন্তু আমরা লাইভে রয়েছি।
ইয়া, অফ কোর্স লাইভে, এবং আমি দাঁড়িয়ে তোমাকে স্যালুটটা এই কারণে জানাতে চাচ্ছি কয়েকটা ঘটনার জন্য। একটা হচ্ছে যে এখনো তাহলে কি এই প্রেম আছে? প্রতি মুহূর্তে যে ভাবি যে অস্থিরতা প্রেমের জায়গাটাকে দখল করে নিয়েছে, এখন নাকি কেউ কাউকে ওইভাবে অন করে না। একজনের প্রেমে যখন কেউ মাইক্রোফোনের এই জায়গাটা বা লাল মানে সুন্দরী মেয়ের সাথে যায় আর কি, কেউ যখন একবার নতুন করে প্রেমে পড়ে, আগে যেমন ছিল 60s, 70s আর 80s, না আর্লি 90s ছিল, তখন তাকে দিবি একটু 80-90-এর কোনো গান, কোন বাংলা বা কোনো কিছু, একদম আষ্টপৃষ্ঠে ধরে নিত, একটা চিঠির জন্য পাগল হয়ে থাকত, দুলাইন কবিতার জন্য ব্যাকুল হয়ে থাকত, অথবা কোনো কিছুই না, জানো তো, দূর থেকে কেউ একজন আধো আলো ছায়া দিয়ে ওই ব্যালকনিতে একবার হেঁটে যাবে, সারাদিনে হয়তো এরকম সুযোগ দুইবার পাবে বা সারা রাতে দুইবার পাবে, তার জন্য হয়তো দাঁড়ায় থাকতো, ওদের আবার সিগন্যাল থাকতো, তখনকার বিখ্যাত একটা হিন্দি গান ওই ওই আওয়াজ দিত অনেক দূর থেকে, আরো দূর থেকে জানলার পাশে একবার আসত, এসে আবার মিলিয়ে যেত, ওই একটা আওয়াজের জন্য আর একটা দেখার জন্য তারা সারাদিন অপেক্ষায় থাকত। আর সেই প্রেমটা নাকি হারিয়ে গেছিল। তোমরা তো এই জন্মেরই, এই যুগেরই, স্পেশালি তুমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে একজন চমৎকার এক্সিকিউটিভ হিসেবে জব করতেছ, চৌধুরী ফ্যামিলির মেয়ে আমাদের নাজিয়া, চিটাগং কিন্তু একটা কনজারভেটিভ এনভায়রনমেন্ট বিলংস করে, সেই জায়গা থেকে বের হয়ে আসা তোমরা মানুষ কত চমৎকার ভাবে ভালোবাসার বোঝা তোমরা করে চলেছ। আমি শ্রদ্ধা জানাই তোমার এই অনুভূতিকে, আমি শ্রদ্ধা জানাই তুমি সহ তোমাদের জেনারেশনকে, যেখানে এখনো শেরি ফরহাদ টাইপ বা লালি মজনু টাইপের এই ভালোবাসাকে তারা ধারণ করে। আমি শ্রদ্ধা জানাই সেই তামিমকে, যে তামিম ওই কনস্ট্রাকশন বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে থেকে ক্ষীণকায় ওই মেয়েটির দিকে তাকিয়েছিল, যেখানে সৌন্দর্যের লেশমাত্র নাই, যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখনও যুদ্ধ করে চলেছে, যে আদৌ সার্ভাইভ করবে কিনা তার গ্যারেন্টি নাই, সেই মেয়ের জন্য চিরহংপন্দ ছুটে এসে তার বাবার কাছে হাঁটু গেড়ে বলছে যে আপনার এই কন্যা সন্তানটিকে আমাদেরকে দিয়ে দেন। সেই বাবা মায় অবাক হয়ে গেছে, কেমনে চায় এখন, কি আছে আমার মেয়ের মধ্যে যে মেয়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিঃশ্বাস আটকে আছে, নিঃশ্বাস গেল, ফিরবে কিনা তার কোনো গ্যারেন্টি নাই, একুশ দিনের আইসিইউ থেকে কোমা থেকে বের হয়ে আসছে যে মানুষটি, একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে।
তবে আমি কনফিডেন্ট ছিলাম যে ও সুস্থ হবেই, ও সুস্থ হবেই, এবং আমি ওকে জাস্ট মানে ওর সাথে আমার ওই সময় কিন্তু আমার ফ্রেন্ডশিপ, মানে যখন ওর আব্বুকে বলি তখনও মানে রিলেশনটা আসলে ওইভাবে প্রেমের রিলেশন
স্কুল, এই যে ছোট ভাল বেলার একটা ফার্স্ট ক্র্যাশ, তাকে জড়িয়ে রাখার যে মনের জোর এবং তাকে পাওয়ার যে আকুতি, যে অবস্থাতেই সে থাকুক, যেমনই সে থাকুক, সে অবস্থাতে তাকে ভালোবাসার যে চেষ্টা, এই 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 ভাবনাগুলোর জন্য আমার পক্ষ থেকে অনেক শ্রদ্ধা। স্পেশাল ট্রিবিউট টু ইউ অ্যান্ড দ্য গ্র্যান্ড স্যালুট ফ্রম মি গুরু এতেশম টু ইউ ডিয়ার, অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক শ্রদ্ধা, থ্যাংক ইউ।
তো মানে ওই সময়টা মানে নাজিয়ার আব্বুকে জাস্ট আমি বলি, মানে ওকে আমি টাইম ফ্রেম দিতাম, আজকে দুই মাস পরে তোমাকে আমি এই জায়গায় দেখতে চাই, এক মাস আরো এরপরে আরো দুই মাস পরে এই জায়গায় দেখতে চাই, ওকে একটা টাইম ফ্রেম দিছিলাম।
এইভাবে কাউন্সেলিং চলতো?
হ্যাঁ কাউন্সেলিং।
নাজিয়া শুনি তোমার কাছ থেকে, তোমার মুখ থেকে শুনি কথাগুলো।
আমি খেতে চেতাম না, মানে এত পাওয়ারফুল মেডিসিন খেতাম যার কারণে আমার মুখে কোনো রুচি ছিল না। একটা পর্যায়ে আমাকে কোনোভাবেই আব্বু আম্মু আমার বোন খাওয়াতে পারত না, হঠাৎ করে ও আমাকে মোটিভেট করত, মানে মোটিভেট করা শুরু করলো এইভাবে যে তোমাকে আমি দশ দিনের সময় দিলাম, দশ দিনের মধ্যে তোমার এই কাজগুলো করতে হবে, তোমার উঠা বসা করতে শিখতে হবে, তোমার আস্তে আস্তে সব কাজ করতে হবে, একা একা বাথরুমে যেতে হবে। আমি একা একা বাথরুমেও যেতে পারতাম না। আমি চিন্তা করলাম আমার উপর কারো ভরসা নেই, এই একটা মানুষ আমার উপর এত ভরসা করছে, আই হ্যাভ টু লিভ ইট আপ। আমি চেষ্টা করা শুরু করলাম এবং আস্তে আস্তে আমি সবকিছু করতে শুরু করলাম। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম যে আমি এগুলো কিভাবে পাচ্ছি, যে এখানে ডক্টরও আমাকে মুভমেন্ট করতে বলছিল আমি পাচ্ছিলাম না, কিন্তু এই একটা মানুষের কথায় আমি সবকিছু কিভাবে পাচ্ছি। তারপর আমি খাওয়া শুরু করলাম, খাওয়া শুরু করে আমি আস্তে আস্তে আমি নামাজ পড়তে পারতাম না, এরপর আমি বসে বসে নামাজ পড়া শুরু করলাম।
প্রায়শই কিন্তু মুভিতে আমরা এই ধরনের পিকচারাইজ দেখি, রাইট তামিম? আমরা কি রকস্টার মুভি, লাইক ওইটা রণবীর কাপুর, রাইট? রণবীর কাপুর মেয়েটার নাম কি, অনেক লম্বা, নার্গিস ফাকরে, একদম পিকচারাইজেশনটা যেন একদম চোখে মুখে ভাসছে। ওইখানে ঠিক আছে, ওইখানে ওরা অনেক ব্রেন ট্রেন চালায়, মানুষের মনের মাধুরী মিশায় একটা পরিস্থিতি তৈরি করে, বাট একদম সরাসরি জীবন থেকে যখন এগুলো হয় আর এগুলো যখন ভালোবাসাবিদ গুরু হেতু সময় স্টুডিওতে ক্যাপচারিং হয়, তখন গর্ব হয়, গর্ব হয় যে আমাদের মধ্যে এ ধরনের ক্যারেক্টারও আছে। ওকে, তারপর
আস্তে আস্তে আমি এভাবে সবকিছু করে আস্তে আস্তে সবকিছু আমার রিকভার করা শুরু করছি। ডক্টরের কাছে গেলাম চেক আপের জন্য, ডক্টরও বলছে ও এত তাড়াতাড়ি রিকভার কিভাবে করছে। আব্বু অবাক হয়ে গেল যে আমি কিভাবে ওর কথা এত শুনছি। আব্বুর কাছে যখন হাত চেয়েই বসল, তখন আব্বু বললো আমার
এই ডক্টরের কাছে সুপর্দ করতে হবে, যে ওর ওর তত্ত্বাবধানে ভালো থাকতেছে সে।
জি, তখন আব্বু বলল যে আমার কাছে তো আমার মেয়েটা ছাড়া দেওয়ার মতো কিছুই নাই, আমি আমার মেয়েটাকে তোমার হাতেই তুলে দিলাম, আজকের পর থেকে ওর সব দায়িত্ব তোমার। তারপরে আমার আক্তের সময় আসলো, আমার আক্ত নিয়ে বাসায় এত প্রস্তুতি, এত কিছু, আমার মেহেদি চলছে,
তোমার দুই বোন তো পাগল তখন,
আমার দুই বোন খুশিতে পাগল হয়ে গেছে,
পাগল পাগল। এই পরিবারটা আবার নতুন করে হাসবে কেউ ভাবছিল
না, কেউ কখনো ভাবে
কিভাবে কি সাজিয়ে রাখেন। হ্যাঁ তামিম, কি বলতে চাই,
এর মধ্যে আরেকটা অনেকগুলো প্রসেস এর মধ্যে আমি করেছি, এগুলো একটু শেয়ার করতে
প্লিজ বলো।
এখানে আমার অফিস ইনভলভ, অফিস ইনভলভ কিভাবে, তো আমি এই যে ছবিটা আজকে আপনাদের যেটা শেয়ার করলেন, ওই ছবিটা আমার হোয়াটসঅ্যাপে ছিল, তো হঠাৎ করে এমডি স্যার একদিন আমাকে ডাকলো, মাহফুজ কি অবস্থা তোমার? এই আমার অফিসে মাহফুজুর রহমান তামিম, তো অফিসে সবাই মাহফুজ নামে ডাকে। এমপিসি ডাকলাম, মাহফুজ কি অবস্থা তোমার? এই তো কি, আমি তো কিছুই জানলাম না। তারপর আমি বললাম, স্যার এই অবস্থা চিটাঙ্গের মেয়ে। মাহফুজ তুমি কি শুরু করলা এগুলা, তো চিটাঙ্গের মেয়ে তুমি কিভাবে বিয়ে করবা? এটা তো সম্ভব না, তো
ওরা বাউন্ডারির বাইরে যায় না।
হ্যাঁ, এটা তো এর বাইরে বিয়ে দেয় না। আর তুমি চিটাং পারবাই না মাহফুজ, তুমি এইসব মানে কোথা থেকে মানে কি যে করো আমি তো বুঝি না। হ্যাঁ, মানে আমার যে মানে প্রফেশনাল বলে তুমি সব ডিফিকাল্ট শিপমেন্ট গুলো নিয়ে আসো, যেগুলো আসলে বাংলাদেশে কেউ করতে চায় না, যে বিগ বিগ প্রজেক্ট তুমি নিয়ে
আসো, তাই করলে
এক্ষেত্রেও তো তুমি ঠিক সেম কিছু করলে। তো এর মধ্যে কি করলো যে আমাদের যে জিএম ছিলেন উনি এখন নেই, তো উনি রিটায়ার করেছেন আর কি, তাকে এমডি স্যার ফোন দিল যে এই মোজাম্মেল মাহফুজের তো এই অবস্থা, মাহফুজ তো এখন চাকরি টাকরি করতে পারবে না। হ্যাঁ, ওর তো এই ও তো একটা মেয়েকে পছন্দ করছে, ওই মেয়ের সাথে শুধু বিয়ে না, ওর তো ক্যারিয়ার শেষ, তুমি কিছু করো। তারপর তাকে দিয়ে হচ্ছে গিয়ে মানে সে হচ্ছে আমার শ্বশুরের নাম তাকে বললাম, সে তাকে চিনে, তো সে আবার এর মাঝে একটু তার সাথে ইনভলভ হয়েছিল, বলছে যে আমাদের এরকম কলিগ আছে মাহফুজ, তো খুব ভালো ছিল, মানে আমার নামে অনেক প্রশংসা করছে আর কি, জানি না এটা মানে বেশ মানে যার কারণে আমার শ্বশুর যে সে বাবা একটু মানে ইন্টারেস্টেড ফিল করে যে না আচ্ছা ঠিক আছে ছেলেটাকে তো আমি চিনি, আমার গন্ডির মধ্যে
ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক এরকম কিছু ছিল।
এবং শুধু এরকম না, মানে এটা যে ও যে খুব সহজে বললো না যে ওর বাবা রাজি হয়ে গেছে, প্রসেসটা
এরকম ছিল, ব্যাকগ্রাউন্ড ওয়ার্কের আলটিমেট রেজাল্ট ওইটা।
হ্যাঁ, এছাড়া অনেক প্রসেস ছিল, প্রসেস ছিল মানে সে হচ্ছে আমার শ্বশুর চিটাং ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, তো ওই সময়কার তার যে বন্ধুরা ছিল বরিশালে যারা, তো তাদেরকে সে ফোন দিচ্ছে আর কি, তো ফোন দেওয়ার পরে সবাই আমার মানে আমার ফ্যামিলিকে বরিশালের ফ্যামিলিকে সবাই এক নামে চিনে, আপনি যাকে আমার বাবার নাম বলবেন সবাই, যদি সে স্থানীয় হয়ে থাকে আমার বাবাকে সবাই চিনে, আমার ফ্যামিলিকে সবাই চিনে। এই তো যাকেই জিজ্ঞেস করেছে এক নামে বলছে, ও মানে মন্টু সাহেবের ছেলে, কোনো ব্যাপার না, আপনি চোখ বন্ধ করে মেয়েকে বিয়ে দিতে পারেন, নো প্রবলেম। তো এর মাঝে এই গ্রাউন্ড রোড গুলো হয়েছে। তো তারপরে মানে তার সাথেও যেদিন আমি প্রথম মানে ওকে নিয়ে ওর বাবা মাকে প্রপোজটা করি, সে মিটিংটা ছিল প্রায় 2 ঘন্টার মিটিং। তো 2 ঘন্টার মিটিং শেষে মানে আমি জাস্ট টোটাল লাইফের আমি একটা প্রজেকশন দাঁড়িয়ে করেছি, মনে হচ্ছে যে আমি কোনো ক্লায়েন্টের কাছে যে আমি প্রেজেন্টেশন দিচ্ছি,
ওই বার্থডে দিন যেদিন দেখা করতে গেছিল।
হ্যাঁ হ্যাঁ, মানে আমি 2 ঘন্টার মানে একটা জাস্ট তার সাথে আমার একটা মিটিং আর কি, জাস্ট কোনো বলা নেই কোয়া নেই, হঠাৎ করে বাসায় গেছি ওকে গিফট টিফট নিয়ে, তখন তো জানতো আমি ফ্রেন্ড। তো তারপরে তাদের সাথে আমি বললাম যে আঙ্কেল আন্টি আপনি কিছু মনে না করলে আপনাদের সাথে আমি একটু কথা বলতে চাই, তো তারপরে হচ্ছে তাদের সাথে কথা বললাম, সেটা প্রায় 2 ঘন্টার একটা বৈঠক ছিল, এবং 2 ঘন্টার মধ্যে আমি মানে মানে অনেক সাহস সঞ্চার করে মানে আমার দ্বারা যে এরকম কিছু হওয়া সম্ভব আমি নিজেও জানতাম না, কিভাবে পারছে আল্লাহ মাবুদ জানে। তো বললাম মানে ওর একটা টোটাল প্রজেকশন আমি দিলাম যে আমি আজকে আজকে থেকে 6 মাসের মধ্যে নাজি এরকম সুস্থ হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ এর মধ্যে ও মানে আমি আক্ত করে ফেলব যদি আপনারা রাজি থাকেন, তারপর আরো 6 মাসের মধ্যে ওকে বিয়ে করার মতো পর্যায়েও যাবে, ওর শরীরটা ওইভাবে ও ই করতে পারবে, গোথ্রু করতে পারবে। তো এইভাবে একটা প্ল্যান দিয়ে বিয়ের পরে কোথায় আমার বাসা তো আপনি বলেছেন জানেনি, তো মানে সব মিলে একটা প্রোজেকশন আমি তাদের দিলাম যে এইভাবে এইভাবে আপনার মেয়েকে এইভাবে রাখবো, এবং আমার ফ্যামিলি আমার যে শিক্ষা আমার বাবা মা কিন্তু আমার আসলে লাইফের মানে আমি যা কিছু বলে আমার সব বাবা মার কাছ থেকে আমার শিক্ষা পাওয়া, আমি যদি জীবনে কোনো ভালো কাজ করি সেটাও আমি ওই বলবো যে আমার বাবা মার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে শিখেছি, জানি না ভালো কাজ করতে পারছি কিনা।
ওকে ফাইনালি পাইলাম, আমি উহাকে পাইলাম, রাইট? কেমন ছিল প্রথম সফলতার প্রথম সেই মুহূর্ত?
সফলতার খুব নার্ভাস ছিলাম। নাজিয়ার একটা জিনিস আমি বলতে চাই, ও হয়তো লজ্জায় বলবে না, যেদিন আক্ত হয় আমরা তো বরিশাল থেকে সবাই চিটাং গেলাম, আক্তের অনুষ্ঠানের দিন প্রথমে ওর বাসায় আক্ত হলো, তারপর হচ্ছে কমিউনিটি সেন্টারে চলে গেলাম ওইখান থেকে। তো যখন ওর বাসায় আক্ত হয় তো ওর পাশে আমার বোনরা ছিল, সবাই আত্মীয় স্বজন ভরা, মানে যখন আক্তের পরে যে মোনাজাত করে না, মোনাজাতের পরে নাজিয়া জাস্ট আমিন বলেই এবার আল্লাহ আমার বিয়ে হয়ে গেছে, থ্যাঙ্কস গড, মানে সবাই ওর দিক তাকিয়ে হাসতেছে,
ও আমিন বলার সাথে সাথে
আমিন বলার সাথে সাথে
আল্লাহ আমার বিয়ে হয়ে গেছে,
থ্যাঙ্কস গড আমার বিয়ে হয়ে গেছে, এখন আর কোনো টেনশন নাই।
এখন বলছি যে এই যে চমৎকার একটা গল্প শুনছি, এত মজার একটা বিষয় যে নাজিয়ার যখন বিয়ে হয়ে গেল আমিন বলার সাথে সাথে সে বলছে আল্লাহ আমার বিয়ে হয়ে গেছে। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। ওই সিচুয়েশনটা আমার বন্ধুদের জন্য হয়তো আমি ফিরিয়ে আনতে পারবো না, বাট এই মুহূর্তে যদি চান এই সুন্দর কাপলকে দেখতে তাহলে আপনি অবশ্যই আমাদের ফেসবুক লাইভটাতে চলে আসেন। ক্যাপিটাল এফ এম এর যে পেজটি রয়েছে ফেসবুকে সার্চ বারে যে লিখবেন হচ্ছে ক্যাপিটাল এফ এম 94.8 তাহলে পেয়ে যাবেন পেজটি, এবং সেখানে লাইভে রয়েছে আমাদের এই সুন্দর কাপলটি এবং সাথে রয়েছেন আমাদের গুরু এতেশাম।
নাজিয়া
জি,
মৃত্যুকে পরাভূত করেই ভালোবাসার মানুষের হাত ধরে নতুন পথে যাত্রা, কেমন আছো নতুন পৃথিবীতে?
আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুখী আমি।
সবচাইতে সুখী?
সবচাইতে সুখী। তামিমের মতো মানুষ হয় না। হয়তো আমার যদি কখনো আল্লাহ বলে, মানে সবাই বলে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো আমার ওই পরীক্ষাটা ছিল যেন আমি ওকে পাই সারা জীবনের জন্য। ওইটুকু হয়তো আমার পরীক্ষা ছিল, যে এই পরীক্ষাটাতে আমি 100-এ 100 পেয়েছি। আমার আব্বু বলে আমার মেয়েকে বাঁচিয়ে রাখছে শুধুমাত্র তামিমের জন্য, সেকেন্ড লাইফ পেয়েছে শুধুমাত্র তামিমের জন্য, নয়তো আর কোনো উদ্দেশ্যই ছিল না আমার বেঁচে থাকার।
মানে তোমার বেঁচে থাকার ডেস্টিনি তামিম, তোমার বেঁচে থাকার অর্থই তামিম,
তামিম
তোমার বেঁচে থাকার প্রশ্ন তামিম,
তামিম আমার সব প্রশ্নের উত্তরও তামিম, আমার সবকিছু শুরু হয় তামিম দিয়ে শেষ হয় তামিম দিয়ে।
তোমরা অনেক ভালো থাকো, তোমরা ভালো থাকলে প্রেম ভালো থাকে, তোমরা ভালো থাকলে আসলে পৃথিবীটা ভালো থাকে। বিশ্বাস করো পৃথিবীতে প্রেম ভালোবাসার প্রতি কারো কোন ওই ওই বিশ্বাসের জায়গাগুলো আলগা হয়ে যাচ্ছে, বাট আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন আরেকজনকে ওভারল্যাপ করে এই পৃথিবী এক্সিস্ট করবে না। এই পৃথিবী যদি সত্যি এক্সিস্ট করে এই ভালোবাসা প্রবণ মানুষের জন্য এক্সিস্ট করবে। তোমরা যখন এত বেশি ভালো থাকো পরস্পরের হাত ধরে পরস্পরকে ভালোবেসে, তখন সত্যি স্বপ্ন দেখতে মন চায়। এখন কিন্তু বাইরের এই পৃথিবীতে যারা অনেক বেশি কষ্টে আছে তোমাদেরকে দেখে হয়তো আগ্রহী হবে যে তাই তো এত সুখ এই ভালোবাসাতে, এই প্রেমে, এই টানে।
আমার অনেকে আমার হাত ছেড়ে চলে গেছে, অনেকেই আমার অনেক কাছের বন্ধুরাও আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু এই তামিম যে কখনোই আমাকে ছাড়েনি, সব কিছুর বিনিময়ে সে আমাকে চেয়েছে, সব কিছু জেনেও সব কিছু মেনেও শুধু চেয়েছে নাজিয়া, আর কিছুই যায়নি।
ফাইনালি বিয়ে, বিয়ের তারিখটা কত ছিল?
বিয়ের তারিখ ছিল হচ্ছে গিয়ে আপনার 12ই জুন, মানে আক্তের তারিখটা, ওইটাই আসলে তো বিয়ে।
বাসর ঘরে
আর ওইটার প্রোগ্রাম হচ্ছে গিয়ে মানে ফার্স্ট
বাসরের প্রথম স্টেটমেন্ট, ওখানে কি ধরনের কিন্তু উইট উইয়ার্ড কোন ব্যাপার, আল্লাহ বিয়ে হয়ে গেছে টাইপ কিছু?
না আসলে ওইভাবে না, আমাদের
এক্সট্রিমলি রোমান্টিক কোন মুহূর্ত,
তার 6 মাস পর ডেফিনেটলি রোমান্টিক তো হবেই, বাট আমাদের মানে ওই সময় জাস্ট ব্লিভ করতে পারছি না, ও আমার সামনে আমি ওর সামনে, মানে সারা রাত আমরা শুধু মানে এটা হচ্ছে যে দুইজন দুইজনের চোখ থেকে পানি পড়তেছে, মানে সারা রাত মানে এত সুন্দর একটা মুহূর্ত, এবং সারা রাত গল্প করতে করতে কখন যে সকাল হয়ে গেছে, কখন যে 8-9 বেজে গেছে তাও টেস্ট পাই না, মনে হয় যে আমরা মানে গল্প করতে বসছি 5-10 মিনিট। বাট আমি আমার লাইফে হ্যাপি, বিশেষ করে আমি একটু জাস্ট একটু সমীকরণ দেখাচ্ছি আর কি, আমার যখন আক্ত হয় আমার ওয়েট ছিল মানে 78 কেজি, আমি যখন ওকে তুলে নিয়ে আসি আমার ওয়েট হচ্ছে গিয়ে 82 কেজি, আর এই কয়দিনে ও রান্না খেয়ে আমার ওয়েট হয়ে গেছে 93, মানে এটা আসলে এক্সট্রিম লেভেলে, আমি খুব চেষ্টা করতেছি
প্লিজ
আবার 85-80 মধ্যে চলে
আসি, ভালোবাসা যেন ভালোবাসার অত্যাচার না হয়ে যায়। নাজিয়া,
আচ্ছা আমি আমার আক্তের কিছু মুহূর্ত শেয়ার করি।
প্লিজ বলো।
আমার যখন প্রথম, আমার একটা নিয়ম আছে মেয়েদের, মানে 5 জন মিলে আপনার নাকফুল পরায় বিয়ের, যেটা হাজবেন্ড পাঠায়, আমাকে যখন আমার ফুপুরা পড়াচ্ছিল, মানে আমি টপ অফ দ্য ওয়ার্ল্ড, আমি এত খুশি, আমার জন্য সবকিছু হচ্ছে, আমার জন্য এত আয়োজন, এই আয়োজনগুলো করেছে কে? তামিম, আমার জন্য, আমার খুশির জন্য, আমার সবকিছুর জন্য, আমাকে পাওয়ার জন্য, আমাকে এই অন্ধকার থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য, আমাকে নতুন স্বপ্ন দেখানোর জন্য, আমাকে একটা সুন্দর বাসা দেওয়ার জন্য, একটা সুন্দর সংসার দেওয়ার জন্য, সব আমার জন্য, ওর কোনো স্বার্থই নেই। আমাকে যখন দেখতে আসে আমার শ্বশুর, তখন বারবার জিজ্ঞেসা করে, আমার আব্বু বারবার জিজ্ঞেসা করে যে আপনাদের আর কিছু মানে চাওয়ার আছে, আর কিছু চাওয়ার আছে? আমার শ্বশুর এক কথাই বলেছিল, আপনার মেয়েকে আমরা একজোড়া কাপড়েই চাই, আর কিছু চাই না আপনাদের কাছ থেকে। তখন থেকেই আমার শ্বশুর বাড়ির মানুষদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। আমার নন্নাস তিনজন, তারা প্রত্যেকেই আমাকে, কেউ ছোট ভাইয়ের বউ হিসেবে দেখে না, আমাকে সবাই নিজের বোন হিসেবে দেখে। তারা যেটা পড়ে, তারা যেটা খায়, আমাকে ফেলে কোনো দিন কোনো কিছু করেনি এই দুই বছরে। আর আমার শাশুড়ি, সে হচ্ছে অন্যরকম মাটির মানুষ। আমার শ্বশুর শাশুড়ি, তাদের মতো মানুষ এখনো বেঁচে আছে, মানে এখনো এই পৃথিবীতে আছে, এটাই আমার ভাবতে খুব অবাক লাগে। আর আমি আমার শাশুড়ির সাথে একেবারে বন্ধুর মতো, সে আমাকে সবকিছু শিখিয়েছে, সবকিছু, রান্না বান্না থেকে শুরু করে সবকিছু। এবং নিজের মেয়েকে যেভাবে শিখায়, আমাকেও ঠিক সেভাবেই শিখিয়েছে। কোনোদিন কোনো ভুল ত্রুটিতে আমাকে একটা বকাও দেয়নি, আমাকে সবসময় উৎসাহ দিয়েছে। আর আমার নন্নাসদের কথা কি বলবো, তারা তো আমাকে ছোট ভাইয়ের বউ না, পারলে আমাকে তাদের মেয়ের মতো করে রাখে। যা চায়, যা বলি, যখন যেটা বলি, কখনো কোনো কিছু নিয়ে আমার সাথে মন খারাপ করেনি আজ পর্যন্ত, কখনো কোনো কিছু আমাকে ছাড়া খায়নি। এমন শ্বশুরবাই আসলে ভাগ্যে অনেকে পায় যেটা আমি পেয়েছি। আমার হাজবেন্ড যেরকম আমার প্রতি সাপোর্টিভ, আমার শ্বশুরবাড়িও আমার প্রতি অনেক সাপোর্টিভ। এক টাকা যৌতুক তো দূরের কথা, যতটুকু পেরেছে আমার হাজবেন্ড আমার ফ্যামিলিকে, আমার আব্বুকে, ততটা সাপোর্ট দিয়েছে যতটুকু পেরেছে।
নাজিয়া, উপরে যিনি বসে আছেন, যিনি আমাদের স্রষ্টা, তিনি তো আসলেই পক্ষপাত দুষ্ট নন। তিনি কিন্তু সব রকমের পরীক্ষা তোমার নিয়েই নিয়েছে। তিনি কিন্তু দারুণ এক ফেজের ভেতর দিয়ে তোমাকে নিয়ে আগুনে পুড়িয়ে খাঁটি সোনা বানিয়ে ফেলেছেন। তো খাঁটি সোনার সাথে বা হীরার সাথে সবসময় এ ধরনের বিহেভ হবে, এটাই তো স্বাভাবিক। তো তামিম ভালো হতে বাধ্য, তামিমের সারাউন্ডিংস ভালো হতে বাধ্য, কারণ যা হওয়ার, যা ঘটার, তুমি তো সব রকমের পঙ্কিলতাকে ঝেড়ে ফেলে মৃত্যুর কূপ থেকে যখন বের হয়ে এসেছো, তখন একদম পরিপূর্ণ নারী তুমি, সম্পূর্ণ। সম্পূর্ণ অ্যাড করলাম না, কিন্তু কি একটা প্রোগ্রাম হয় সম্পূর্ণ কোথায় জানো, বাট আসলেই তুমি তখন সম্পূর্ণ। এবং আমার কাছে মনে হচ্ছে তামিম, এখানে কিন্তু আসলে কোনো প্রিভিলেজ তুমি দাওনি বা কোনো ফেভার করনি। আমার তো মনে হচ্ছে যে এরকম একটা মানুষের জন্য বহু যুদ্ধ জয় করা যায়, বহু দূর পথ হাঁটা যায়, যার সৌন্দর্যে এবং যার অ্যাপ্রোচে এত বেশি সরলতা। এবং সবচেয়ে ভালো যেটা বিষয় আমার কাছে মনে হয়েছে, যে দুইজন মিলেই কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে অ্যাচিভ করেছো তোমরা। সেই অ্যাচিভমেন্টটা হচ্ছে যে স্রোতের বিপরীতে সাঁতার কেটে মৃত্যুর দুয়ার থেকে তোমাদের দুইজনের জীবনটাকে ছিনিয়ে নিয়ে আসা, তোমাদের ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে আসা, এটা অদ্ভুত। তোমার ভালোবাসা মানুষকে ডেডিকেট করে কিছু একটা করে ফেলো, কিছু করো কখনো ক্রিকেটের বাইরে?
না, আমি ওকে অনেক সারপ্রাইজ দিতে পছন্দ করি।
তো তোমার কাছ থেকে একটা সারপ্রাইজ আমি চাইবো। তার আগে একটু বলে রাখি, এখানে কিন্তু কোনো রক স্টার মুভি নার্গিস ফাকরে অথবা রণবীর কাপুর বসে নাই, কোন সেলিব্রিটি গেস্ট এখানে বসে নাই। আমরা একটা আনসেন্সার্ড প্রোগ্রাম ডেমনস্ট্রেট করি এখানে ভালোবাসা উইথ গ্রোহেতের সামনে, যেখানে আমার গেস্টদের সাথে দেখা হওয়ারও কোনো সুযোগ থাকে না, তাদেরকে প্রিব্রিফিং এরও কোনো সুযোগ থাকে না। শুধু নিয়ে আসি তোমাদের জন্য, এই যে তোমরা দেখছো, তাই ক্যাপিটাল FM 94.8 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের পেজটা পাচ্ছ। এই পেজে তোমরা আছো, তাই তোমরা আমাদের সাথে ইনভলভ, তাই। এবং এটা করি কেন জানো, আমি সহ আমরা সকলেই জানো এদের কাছ থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়ে কিভাবে এক হয়ে থাকতে হয়, কিভাবে পরস্পরকে ভালোবাসতে হয়, কিভাবে একজোড়া হাত দারুণ কিছু ভালো লাগা মুহূর্ত তৈরি করতে পারে, সেগুলোর সাক্ষাৎ সম্যক ডেমনস্ট্রেশনের জন্য। কি চমৎকার সুরে বাজছে, কারো নজর না লাগুক, হিংসায় আসলে অনেকের বুক জ্বলে পড়ে যাবে। এত ভালো মানুষ থাকতে পারে, এত প্রেমময় একটা মানুষের জীবন হতে পারে, আবার উল্টোটাও হতে পারে। অনেকে হয়তো প্রোগ্রাম শুনে ভাবছে, তাই তো, কেন আমরা শুধু শুধু আমাদের জীবনকে বিস্ময় করে তুলেছি, সব অভিমান ভুলে যায়। এখন এই মুহূর্তে সব ভুলে গিয়ে বলি, আচ্ছা আমি বলিও না বলুক, আমি বলছি আমাকে মাফ করে দাও, ভুল হয়েছে, ঘাট হয়েছে আমার, জান ভালোবাসি আমি তোমাকে। এজন্যই নিয়ে আসা তোমাদেরকে, এজন্য রিপ্রেজেন্ট করা তোমাদেরকে, অনেক অনেক কৃতজ্ঞতা। ভালোবাসা বিদ গুরুয়েতের সামনে স্টুডিওর পক্ষ থেকে তোমরা থাকো বিধায় বহু মানুষ নতুন করে আবার স্বপ্ন দেখে, তোমরা আসো বিধায় বহু মানুষ আবার নতুন করে পথ চলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়। তোমরা এভাবেই বসো বিধায়, অনেকেই ভাবে যে আমরা এরকম প্রতীক হতে চাই যে পথের ডেস্টিনি ভালোবাসা।
এখনো যখন অফিস থেকে অনেক টায়ার্ড হয়ে আসে, আমি যখন বাসায় টুকিটাকি কাজ করতে বলি, কখনো আমাকে বলেনি যে নাজিয়া আমি অনেক টায়ার্ড, আমি পারব না।
আসলে ভালোবাসাকে নার্চার করতে হয়।
সবকিছু তো আমাকে বলে, নাজিয়া তোমাকে কি হেল্প করতে পারি, কিচেনে গিয়ে আমার পিছনে
দাঁড়িয়ে থাকে। জানো আমরা এরকম না, এই যে এখনই শুনতে শুনতে আমারও মনে হচ্ছিল তাই তো এরকম ভালোবাসা তো আমিও ডিজার্ভ, কত সুন্দর সুন্দর কথা কই, আমি কতই নিয়ে নিয়ে প্রেমের কাব্য করি, আমি এরকম না যে ক্যামেরা ধরছে সে নিজেও এরকম না।
কিন্তু এটা সত্য আছে,
ক্যামেরা ঘোরাচ্ছে এদিক থেকে ওদিকে তোমাদেরকে দেখানোর জন্য, সেও এরকম না, জিরো আউট অফ টেন। এখন আফসোস করার কোনো কাম নাই, খুব নার্চার করে বিধায় এরকম ভালোবাসা পায়। বিষয়টা আসলে এখানে, পানি ঢালে বিধায় ওর গাছটা দিন দিন তত্তর করে বাড়তেছে। এখানে জাদু নাই, দিস ইজ অল অ্যাবাউট ইটস অ্যান এক্সারসাইজ, প্রেমকে বাঁচিয়ে রাখার, ভালোবাসাকে বাঁচিয়ে রাখার এক্সারসাইজ। আমরা এরকম করি না, যে কারণে ভালোবাসাটাকে পরিপূর্ণভাবে আমরা ধরতে পারি না, ছুটে যায়। এত ইম্পেশেন্ট আমরা, এত এত
তো আমি তোমার জন্য একটা সারপ্রাইজ দিয়ে, জানি না আসলে হবে কিনা, বা এখানে অনেক তো লিসেনার আছে তাদের পছন্দ হবে
কিনা, একবারে সাধারণ মানুষের চ্যানেল এইটা।
আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই আপু, তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু অফ করে দেন, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
এটা আমাদের আর জি অ্যানির জন্য, রাইট?
হ্যাঁ, এটা আমার বিউটিফুল ওয়াইফ এর জন্য, আমার নাজিয়ার জন্য।
এক্সপেক্টেশন একটু বেশি হাই হয়ে গেছে।
তাহলে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা পুরোপুরি মিউট করে দেন, জাস্ট একটা ছোট দুই লাইনের একটা গান
প্লিজ।
তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, তবে আজ এত একামি আলো হয়ে দূরে তুমি, আলো আরো আমি কখনো খুঁজে পাব না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাব না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না। যত দূরে সরে
যাও, আউটস্ট্যান্ডিং। কেমন ছিল নাজিয়া?
মাইন্ড ব্লোয়িং অ্যাজ ইউজুয়াল।
আসলেই তো, যে প্রচেষ্টা শুধুই তোমার জন্য, যে চেষ্টা শুধুই তোমার জন্য, যেতে বেটার আর কি হতে পারে। তো ইউ আর দ্য সুপারস্টার, রাইট?
ইয়েস, এন্ড আই এম প্রাউড অফ
ইউ। নট রিয়েলি।
তোমাদের নিজেদের মধ্যে একটু কথোপকথন হোক, এইভাবে কথোপকথন করতে করতেই আমরা অনুষ্ঠানের শেষে গান চলুক ব্যাকগ্রাউন্ডে, তোমরা পরস্পরের মধ্যে কথা বলতে থাকো, সেই না বলা কথাগুলো যেটা সাক্ষী হয়ে থাকুক দেশ বিদেশের লক্ষ লিসনার্স, যারা জানুক বুঝুক ভালোবাসা কারে কয়, প্রেম কারে কয়, মহব্বত কারে কয়, টান কারে কয়, ইশকে কেমনে দেওয়ানা হতে হয়, কিভাবে পরস্পরের ভালোবাসায় দুধ হয়ে থাকতে হয়, কিভাবে প্রেম মানুষকে পাগল করে তোলে, কিভাবে ভালোবাসার মরণ মরতে হয়, কথা বলো।
আজকে তোমাকে কিছু কথা বলতে চাই। আমি আমার লাইফে সবসময় তোমার ছায়া হয়ে থাকতে চাই, প্রতিটা পথে তোমার পথিক হতে চাই, প্রতিটা নিঃশ্বাসে তোমাকে পেতে চাই, সব সময় ঝগড়া হোক ভালোবাসা হোক যেখানেই থাকি তোমার হয়ে থাকতে চাই, তোমাকে ভালোবেসে থাকতে চাই।
এবং আমার শেষ নিঃশ্বাস পর্যন্তই যেন আমি তোমার সাথে থাকতে পারি।
ইনশাআল্লাহ আমরা এট লিস্ট 100 ইয়ার্স একসাথে থাকবো, একসাথে মানে আরো 70 বছর আছে, ডোন্ট ওয়ারি।
আমারটা জানি না আমি কত বছর আছি, কিন্তু আমি সবসময় চাই তুমি যেখানেই থাকো সবসময় যেন ভালো থাকো, হাসি খুশি থাকো, সবাইকে নিয়ে থাকো। আমি আমার মন থেকে তোমার জন্য সবসময় একটা জিনিসই বের হয়, সেটা হচ্ছে দোয়া। হাজারো ভিড়ের মধ্যে আমি তোমাকে, তুমি যেখানেই থাকো আমি তোমাকে খুঁজে বের করব। সবসময় তুমি আমার মনের অনেক কাছে থাকো। পরিস্থিতি সিচুয়েশন লাইফে ফিউচারে কেমন আসবে জানি না, বাট আই উইল বি অলওয়েজ দেয়ার ফর ইউ।
আমিও আছি, সমস্যা নাই। আর এই ক্ষেত্রে রিয়েল লাইফেও তো তুমি, যখন আমি, তুমি আমার কাছে ভিজিবল ছিল না, বাট তুমি আমাকে খুঁজে ঠিকই কিন্তু ফলো করছো যে আমি কি করতেছি কি করতেছি। এক্ষেত্রে তো আমি ফেইলার, বাট তুমি এটা পারবা, আমার সবসময় সাথেই থাকবা। আর এই জীবন মৃত্যুর কথা না বলি, ইনশাল্লাহ আরো 70 বছর আছি, তারপরে দেখা যাবে, পরে চিন্তা করবো যে এরপরে আর কি করা যায় ইনশাল্লাহ। আর থ্যাংক ইউ ভাইয়া, মানে আমাদের সেটাই আর কি। নাজিয়া ইনশাল্লাহ আছি সবসময় তোমার পাশে, সবসময় থাকবো। মানে আসলে মাঝে নিজে চিন্তা করি যে আসলে কত কতটুকু তোমার জন্য করতে পারছি, এখনো মনে হয় যে আমি 5% করতে পারি নাই, আরো 95% বাকি আছে। ইনশাল্লাহ তুমি দেখবা, খুব চেষ্টা আছে যে যাই করি মনে হয় তোমার জন্য কম কিছু করছি। ইনশাল্লাহ চেষ্টা থাকবে তোমাকে সবসময় হ্যাপি রাখতে।
আর আমি স্পেশালি কিছু মানুষকে থ্যাঙ্কস জানাতে চাই, সেটা হচ্ছে আমার বাবা মা, রিয়া, নাদিয়া, ছোট আপু, তমা আপু, আমার নন্দাশয়, মায়াস, আরিফ ভাই, শাওন আপু, বড় আপু, সেও আমার নন্দাশয়, আমার শ্বশুর শাশুড়ি, আর আমার অনেক কাছের একটা মানুষ হচ্ছে মেজু আপু, সে আমার ননাস হয়, মেজু ননাস, সে আমার অনেক কাছের মানুষ, তাকেও অনেক অনেক থ্যাঙ্কস। আমি অনেক সময় ডিসিশন নিতে পারি না, বাট ওরা আমাকে অনেক হেল্প করে, আমি যেন সবসময় রাইট ডিসিশনটা নিতে পারি, আমাকে কখনো ওরা ভুলেও ভুল পথে যেতে দেয় না। আর আমার লাইফের সবকিছুর জন্য থ্যাংক ইউ তামিমকে, আমি ওকে যতই থ্যাঙ্কস দিই ততই কম হবে। আমাকে খুঁজে বের করার জন্য সবকিছুর মধ্যে তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। আমাকে আমার মতো করে তোলার জন্য, আমাকে আমার স্বাধীনতা দেওয়ার জন্য, আমাকে আকাশে উঠতে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। আমার সব ভুল ত্রুটি মাফ করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস।
তোমাকে অনেক ধন্যবাদ। আসলে
এইসব কথার পরে আর কোশ্চেনে কোনো কথা চলে না। স্বপ্ন নিয়ে বলেছিলাম, স্বপ্নবাজ মানুষ আমি, স্বপ্ন নিয়ে বলেছিলাম যে ভালোবাসা মানে কিন্তু পজিটিভ কিছু না। আমারটা আমি চাপিয়ে দিলাম, এটা করতে হবে, ওই করতে হবে, এমন করো তেমন করো, এসব না। ভালোবাসা মানেই হচ্ছে লেট ইট গো, তুমি তোমার মতো থাকো, আমি আছি, তুমি কানামাছি খেলে যাও, আমি তোমার আকাশ, বুকের বাতাস, আমি তোমার মতো করে তোমাকে সাজিয়ে তুলব, যেমনটা তুমি থ্যাঙ্কস দিয়ে তাকে বললে। তো এটাই ভালোবাসা। ভালোবাসার সত্যিকারের রং তোমরা ছুঁয়েছ, ভালোবাসা সত্যি করে রূপ তোমরা ধরেছ। সত্যি কোনো নজর না লাগে, তোমাদের মতো মানুষের রিপ্রেজেন্টেশন আজকের এই সমাজে খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ভালো নাই বাইরের মানুষ, এখন ডিভোর্সের রেট আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, এখন সেপারেশনের রেট আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, এখন ব্যভিচারের রেট আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, এখন পরকীয়ার রেটও অসংখ্যাজনকভাবে বেড়ে গেছে। কারণ কেউ কারো মধ্যে সন্তুষ্টি খুঁজে পাচ্ছে না, আর নতুন করে যেন ওয়ান উইমেন ম্যান বা ওয়ান ম্যান উইমেন হতে পারছে না, কিন্তু এখনো হওয়া সম্ভব। 30 বছর কেন, 100 বছরেও এ ভালোবাসা পুরাণ হওয়ার না, কারণ এ ভালোবাসা তো ভালোবাসা নাই, তো সাধনার কাছাকাছি। যখন 100 ইয়ার্সে পা দিবে তখনও মনে হবে যে আরেকটা মুহূর্ত, আরেকটা সময়, আরেকটা লগ্ন যদি একসাথে বাঁচতে পারতাম। স্রষ্টা তোমাদের এই ভালোবাসাকে এইভাবেই বাঁচিয়ে রাখুক, তোমরা এটা ডিজার্ভ করো, তোমরা এটাকে নার্চার করো বিধায়। কিন্তু হঠাৎ করে এই ভালোবাসা পেয়ে যাওনি, মঙ্গল গ্রহে থেকে ভালোবাসা এসে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়েনি, তোমরা অর্জন করেছ, নার্চার করে ভালোবাসার এই সফল রূপ তোমরা দেখিয়েছ।
এ ছেলেটি কি পরিমাণ মনের জোর থাকলে, কলিজার প্রতি ভালোবাসার তীব্রতা থাকলে একটা ক্ষীণকায় মেয়েকে, যে মেয়েটি জীবন মৃত্যু সন্ধি করে লেপটে পড়ে আছে বিছানার চাদরের মতো, সেই মেয়েটিকে আগলে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কি অদ্ভুত! আমি জানি তোমার আর আমার মধ্যে হয়তো ছেলে আর মেয়ের পার্থক্য, বাট আমি তো বুঝি যে ওই মানুষটার কোনো মূল্য থাকে না যখন মানুষ মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে যায়। সেটা তো আমি নিজের জীবন দিয়ে দেখেছি। সেই মানুষটাকে কেউ যদি আলগে তুলে ধরে সেটাকেই ভালোবাসা বলে। সেই রূপটা তুমি কাছ থেকে দেখেছ, এর চেয়ে ইম্পর্টেন্ট আর কি হতে পারে? স্রষ্টা তোমাকে নির্ধারণ করেছে, কিন্তু ওখানে কিন্তু কোন রকমের ফেভারের কোনো কিছু নাই। কখনো এইভাবে ভাববে না নাজিয়া, স্রষ্টা তোমাকেই চুজ করে নিয়েছেন, কারণ তোমাকে দিয়ে স্রষ্টা বহু কিছু দেখাবেন। তাই এজন্যই তুমি আলোর মতো জ্বলতে শুরু করেছো, এজন্যই তো তুমি এত সুন্দর, কারণ স্রষ্টার কিছু ডেস্টিনি হয়তো তোমাকে দিয়ে আছে। স্রষ্টা হয়তো ভালোবাসার কিছু দারুণ বারতা সাধারণ মানুষের কাছে তোমাকে দিয়ে পৌঁছাতে চান, যে কারণে তোমার জীবনের মধ্যে এত বেশি ক্লাইম্যাক্স এবং তোমার জীবনটা ফাইনালি এরকম স্বপ্নের মতো। তোমরা ভালো থাকো, তোমাদের ভালো থাকাটা সত্যি অনেক ইম্পর্টেন্ট।
আমি আসলে থ্যাংকস ক্যাপিটাল FM 94.8 অনেক কৃতজ্ঞ, এবং অনেক নিজেকে সৌভাগ্যবান মনে হয় যে আমি আপনার সাথে আজকে মিট করতে পারছি, এবং আপনার সাথে আমাদের মানে জীবনের অনেক রঙিন কথাগুলো আমি শেয়ার করতে পারছি। তো সবার কাছে শুধু একটা জিনিসই চাইব, সবাই যেন আমাদের জন্য একটু দোয়া করে, যেন আমরা অনেক হ্যাপি আছি, যেন সুস্থ থাকতে পারি, সুন্দর থাকতে পারি, এইটাই আর কি সবার কাছে এই দোয়াটা চাইব।
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি হয়তো আমার মনের কথাগুলো এভাবে ওর সামনে কখনো প্রকাশ করতে পারিনি, বাট আপনাদের মাধ্যমে সেটা পেরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর আমার লাইফে যারা আমাকে অনেক অনেক হেল্প করেছে এতটুকু সার্ভাইভ করার জন্য, মানুষের মতো মানুষ হিসেবে দাঁড়ানোর জন্য, মনটাকে বড় করার জন্য, পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে মনকে বড় করা, সেটা আমি করতে পেরেছি আমার হাজবেন্ডের মাধ্যমে, আমার ফ্যামিলির মাধ্যমে। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি চাইব সবাই যেন আমাদের জন্য দোয়া করে, যেন আমরা ভবিষ্যতে আমাদের সব, আমাদের ফ্যামিলির সব আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের ফ্যামিলিকে হ্যাপি রাখা। ওরা যেমন আমাদেরকে হ্যাপি রেখেছে, আমরা যেন ওদেরকে হ্যাপি রাখতে পারি সবসময়, সব সিচুয়েশনে। এটার জন্য যেন সবাই আমাদের জন্য দোয়া করে।
শেখার আছে, আসলেই শেখার আছে। তুমি কিন্তু অদ্ভুত। তোমার জানি না এখন কি এডুকেশন কি পর্যায়ে আছে, তোমার শেষ করে দিয়েছ কি?
আমি বিবিএ কমপ্লিট করেছিলাম, এমবিএ করতে পারিনি, অসুস্থ হয়ে পড়েছি।
অনুরোধ করব যে তোমার সংসারের পাশাপাশি যদি জব করতে হবে জরুরি না, বাট কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি বা কোনো কিছুর সাথে যদি তামিমকে সাথে নিয়ে করতে পারো, এটা খুব ভালো কিছু হবে। কারণ তোমার প্রজ্ঞা, কিছু কিছু কথা এত স্পেসিফিক, এবং তার মধ্যে অ্যাকচুয়ালি ইটস রিয়েলি ওর্দি, এবং সেই সাথে সেটা বলছিলাম শেষ কথাটা কানে বাজছে, নিউরনের মধ্যে ঘুরতেছে, সেটা হচ্ছে যে ফোকাস। ফোকাসটা খুব ইম্পর্টেন্ট, যে আসলে আমি আমার নিজের জীবন নিয়েই সেটেল হতে চাই নাকি আমি আমার পারিপার্শ্বিক নিয়ে ভালো থাকতে চাই। আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমার মুখ দিয়ে আসলো, সেটি হচ্ছে যে আমি কিভাবে নিজের মনটাকে বড় করতে হয় এটা শিখেছি। এটা অনেক শেখার একটা বিষয়, হঠাৎ করে মন বড় হয়ে যায় না, এটা প্র্যাকটিসের বিষয়। এই জিনিসগুলো হয়তো তোমার প্রজ্ঞার কারণে অটোমেটিক তৈরি হয়নি, জীবন তোমাকে শিখিয়ে দিয়েছে। জীবন একবার হঠাৎ করে ছুটে গিয়ে ঘুরে আসলে না জীবনের মূল্য বোঝা যায়, তখন অল্প সময় অনেক কিছু শেখা যায়। যেমন তুমি আমি শিখি, রাইট? তোমার আমার কাছে কিন্তু এরা ধরা, বুঝছো না কেন? আমরা অনুষ্ঠান শেষ করছি, দারুণ স্নিগ্ধ ভালো লাগা ভালোবাসা, মানে ভ্যালেন্টাইন এরকম একটা অকেশন, এটা এরকম কাপড় ডিমান্ড করে, যে যাদের 6 ফিটের কাছাকাছি হাইট নাই কি তোমার?
6 ফিট।
বাহ,
একেবারে 6 ফিট।
দেখো কেমন ব্রেন চলতেছে আমার। না তোমার হাইট তো জরুরি না, তোমার ক্ষেত্রে তোমার লুক 5'2", স্পেশালি তোমার লুক, মানে একজন সুপুরুষের লুক যেমন হওয়া উচিত, কি বলে এটা, ডার্ক হ্যান্ডসাম, একটা কি টল, তিনটা হ্যান্ডসাম, হ্যাঁ টল, তিনটে সন্নিবেশন তার মধ্যে, আর তোমার লুক মাশা আল্লাহ, অলরেডি এটা দেখতেছে আমাদের ক্যাপিটাল FM 94.8 এ। এরকম লুক আর এই ধরনের কেমিস্ট্রি ডিমান্ড করেছিল আমাদের আজকের এই অনুষ্ঠান, ষোলো কলা পূর্ণ হয়েছে ক্যাপিটাল FM 94.8 স্পেশালি ভালোবাসা উইথ গুরু এতে, সাম ডিমান্ড করছিল এই ধরনের অনুষ্ঠান একটা হোক। তো একদম বিদায় মুহূর্তে চলে এসেছি, আমি দু একটা ফোন কল নিতে চাই। আমি জানি যে অনেকে মুখিয়ে আছে যে তাদের সাথে একটু যদি কথা বলা যাবে, আমাদের সাথে যদি ইন্টারঅ্যাক্ট হয় সব বিষয়গুলো নিয়ে। সো ফোন কলের সুযোগ যেহেতু নাই,
গুরু আমি আসলে বলতে চাচ্ছি যে একদম শেষ মুহূর্তে চলে এসেছি, তো আজকে না হলো আর লাস্ট মোমেন্টে, যেহেতু আমরা বুঝতে পারছিলাম যে এত চমৎকার একটা কাপল থাকবে, তাই অন্তত একজন লিসেনারের সাথে আমরা কথা বলেছি যে কিনা লাস্ট উইকে আমাদের পোস্টটা সবচাইতে বেশি শেয়ার করেছে।
ওকে, তাহলে আমরা কিছু টেক্সট নিয়ে নিই। আর আমরা বারবার বলছিলাম যে আমরা চাইলে যদি ফোন দু একটা নিতে পারি স্কুল, অথবা আমরা দু একটা টেক্সট
আমরা পেয়ে গেছি।
ওকে, ফোনে যাচ্ছি তাহলে, রাইট? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভালো আছি, কে বলছেন, কোথেকে বলছেন? ওকে, আপনাকে স্বাগত জানাচ্ছি, ঘুম ঘুম স্বাগত।
গল্পটা অসম রয়েছিল, মানুষের লাইফ এত ভালো হইতে পারে?
দেখুন, ভালোবেসে কিন্তু অনেক ভালো থাকা যায়, এবং
আসলে কখন আসলে বুঝে যাবে না সেটা যে একটা মানুষ এত লাইফ এতটা ভালো থাকতে পারে।
ফোনটা ডিসকানেক্টেড। ওকে, নেক্সট ফোন কলে যাবো আমরা, নেক্সট ফোন কলে যাবো, তার মধ্যে যদি সুযোগ থাকে। ওকে, যাচ্ছি ফোনে। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি কে বলছেন, কোথেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, প্লিজ গয়ের উপরে রসসহ একটু চাপ দিয়েন, কেমন যেন শোনাচ্ছে না হলে। সাকিব, স্বাগত জানাচ্ছি ক্যাপিটাল FM 94.8, আপনাদের প্রিয় অনুষ্ঠান ভালোবাসা উইথ গুরু হাতের সামনে। প্লিজ কথা বলুন।
গুরু, আমি অনেক আট বছর ধরে আপনাকে শুনতেছি, সবগুলো সময় গুরু আপনাকে শুনতেছি, তো আমার অনেক সবকিছু আপনাকে দেখার আসলে আগে আমার ফেসবুক ছিল না, সেই জন্য দেখতে পাইনি।
প্লিজ দেখেন না, দেখলে আগ্রহ কমে যাবে।
ইউজ করতেছি, এখন দেখতেছি।
দেখে কি আগ্রহ কমছে? সত্যি কথা বলবেন সাকিব।
সরি,
বলি দেখে কি আগ্রহ কমে গেছে? মানে বেলুনের মধ্যে সুই ফুটালে যেরকম।
সত্যি কথা বলতে গুরু,
সত্যি কথাটা বলেন।
সত্যি কথা বলতে আপনার কথা বা কণ্ঠ আপনাকে শুনে যে আমার ভিতরে আগ্রহ যে ফিলিংসটা প্রয়োগ হয়েছে, ঠিক আছে,
তৈরি হয়েছিল এটা
দেখার পরে,
ধ্বংস হয়ে গেছে
দেখার পরে। সেই যে মানুষটার চেহারা আর কণ্ঠটা দুইটা একজাস্ট করে মিলাই আমি সেটা খুঁজে পাই, ঠিক আছে। কিন্তু আপনাকে অনেক এখনো ভালোবাসি, আগে ভালোবাসি,
যাক আগ্রহ কমেনি,
সারা জীবনও ভালোবাসি।
ভেরি গুড। বাট বাকি থাকে যারা বাইরে থেকে শুনতেছে, নতুন লিসেনার, তারা বা ভাববে টেস্টের চেঞ্জ হয়েছে কিনা। নো, সে কিন্তু টেস্ট ঠিকই রেখে, শুধুই ভালোবাসার ক্ষেত্রে, শ্রদ্ধার ক্ষেত্রে আমাকে এভাবে ভালোবাসে, রাইট সাকিব?
হ্যাঁ, শ্রদ্ধার ক্ষেত্রে আমি অনেক আপনার কাছ থেকে আমার লাইফে অনেক কিছু আমি শিখছি আপনার কথার থেকে, আপনার একটা কথার থেকে আমি যে আমার লাইফটাকেও চেঞ্জ করছি, আমার লাইফটাকে চেঞ্জ করে আমি এখন সুন্দরভাবে বাঁচতে পারতেছি, বাঁচতেছি।
একদমই তাই, বাঁচাটা খুব জরুরি। দেখো কত বড় ব্লেসিং থাকলে একটা মানুষ বাঁচতে পারে।
ছিল না বাচ্চা, কিন্তু আমার লাইফটা অন্যরকম হচ্ছিল, বাচ্চার সত্য ছিল না, কিন্তু এই অ্যাটেম্প শোনা, এই গল্পগুলো শোনা, আমার বন্ধুদের যে যারা অতিথি আসে তাদের গল্প শুনে আমি যেটা নিজের ভিতরে ওই গল্পের থেকে কিছু শিখছি নিছি, সেটার থেকে আজকে আমি ভালোভাবে বেঁচে আছি।
ওকে বাবজান, বাচ্চাটা সত্যি অনেক ইম্পর্টেন্ট, অনেক ভালো থাকো, অনেক দোয়া তোমার জন্য, স্পেশালি দিস ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। আজকেও বলছিল না জিয়া তার জীবনের কথা, 21 দিন কোমাতে ছিল, দুই দফায় কোমায়।
আমি পুরো অনুষ্ঠানটা শুরু থেকে লাইভে আছি এখনো।
ওকে,
কলটা যখন বলছেন কল নেবেন তখনই লাইভটা থেকে বের হয়ে কল দিই।
ওকে, থ্যাংক ইউ। আমরা আছি এখন লাস্ট 2-3 মিনিট, লাস্ট ফোন কল একটা নিই না, অনুষ্ঠান শেষ করছি, লাস্ট ফোন কল। আমরা লাইভে তো অলরেডি পাচ্ছি, যেটা আমাদের পেজ লাভ গুরু এতেশাম, সেখানে স্ট্রিমিং হচ্ছে, এবং চাইলেই কিন্তু তোমরা ভিডিও স্ট্রিমিং এর মাধ্যমেও দেখতে পাচ্ছ ক্যাপিটাল FM 94.8, এবং কেউ যদি লাইভে আসতে চাও এখন। ওকে, লাস্ট সুযোগটা বরং লাইভেই দিই আমরা, রাইট?
আমাদের অলরেডি ফোনে আছে একজন,
ফোনে থাকবে। মজার ব্যাপার কি খেয়াল করেছো, তোমরা চ্যানেল চেঞ্জ করছো, নাম্বার বলারও প্রয়োজন এখানেও কিন্তু পড়ে না।
হ্যাঁ, সেটাই,
এবং সবাই কিন্তু আমাদের সাথে রাত বিরাতেও কানেক্টেড থাকে। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম
গুরু, আমি আমিন ইসলাম খান, মানিকগঞ্জ থেকে।
হ্যাঁ আমিন, স্বাগত জানাচ্ছি,
কেমন আছেন?
ভালো আছি, কেমন আছো?
হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো।
কিছু বলবে?
অনেক অনেক ভালো ধরনের,
কি শিখছো
আমি তো জানি, বুঝতে পারিনি, বলো তো কিভাবে কি শিখেছো? অসুস্থ মানুষ দেখে ভালোবাসবে, প্রেমে পড়বে, তাই
না?
এইটাই, অপেক্ষার ফল বিফলে যায় না, ভালোবাসার রং কখনো ফিকে হয় না। বা কবিতা হয়ে গেল, অপেক্ষার ফল কখনো বিফলে যায় না, ভালোবাসার রং কখনো ফিকে হয় না, এটা শিখেছো রাইট? এটাই ইম্পর্টেন্ট আজকের প্রোগ্রামের। ওকে থ্যাংক ইউ, আজকে শেষ করছি বাপ। ইয়া গয়ের পরে রস্য করে চাপ দাও। হ্যাঁ শুনছি, প্লিজ বলো।
আমি একটু বেশি মানে ইয়ে মানে খুশি একটু, কারণ আমি আপনার সাথে প্রথম কথা বলতে পারতেছি, আর ক্যাপিটালিজমে আপনার কারণে আসছি।
ওকে বাপ, জান আমি জানি এরকম ঘটনা হচ্ছে, এটাই আমার একমাত্র পুঁজি বাপ, এবং আমি এই কারণে তো কোনো দিকে কিচ্ছু করি না, কোনো কিছুর সাথে তোমাদের ভালোবাসাটাকে কম্পেয়ার করি না, এই ভালোবাসাটাকে কোথাও ব্যবহার করি না, কারণ তোমাদের সাথে তো আমার এই প্রতিজ্ঞাগত কয়েক বছরের, অনেকে অনেক কিছু করে আমাকে কখনো করতে দেখো না, এটার এই কারণেই। বলো প্রশ্ন বলো।
গুরু আসলে লাভ কি, মানে এটা কি একটু বলতেন?
ভালোবাসা কারে কয়, ভালোবাসা আমার কাছে মনে হয় বাপ, যে যদি কোনো মানুষকে দেখে আমার বুকের পাশে একটা চিনচিনে ব্যথা অনুভব করে, যদি কোনো মানুষটাকে আমি তীব্রভাবে মিস করতে থাকি, যদি কোনো মানুষটার কথা চিন্তা করে আমার মনে হয় তোমার আমার অস্থির পৃথিবী টাইপের অনুভূতি, সেটাই কিন্তু ভালোবাসা। ভালোবাসা মানেই কিন্তু পজিটিভ কিছু না, ভালোবাসা মানেই তাকে পেতে হবে এমন কিছু না, ভালোবাসা মানেই তাকে উড়তে দেওয়া, চলতে দেওয়া, তার মতো করে তার জীবনে তাকে ছেড়ে দেওয়া, ভালোবাসা মানে তাকে ভালো রাখা। ওকে অনুষ্ঠানের শেষ করছি আমি, একদম শেষ মুহূর্তে শেষ করছি, একদম লাস্ট মিনিট রাইট। তো সবার জন্য অনেক অনেক ভালো লাগা, অনেক অনেক ভালোবাসা, স্পেশালি তামিম এবং নাজিয়াকে উদ্দেশ্য করে, তামিমের পক্ষ থেকে নাজিয়ার জন্য। ওকে তামিমের পক্ষ থেকে নাজিয়ার জন্য, আমি তো গরিব আদমি, কিছুই নাই আমার দেয়া, আমি অনেক কৃতজ্ঞ তোমাদের প্রেজেন্সে, তোমাদের এই গ্ল্যামারস, তোমাদের এই কি বলবো, তোমাদের গ্রেসফুল প্রেজেন্স সত্যিকার অর্থে আমাদের অনুষ্ঠানটাকে দারুণ এক মর্যাদা দিয়েছে। ভালোবাসা দিবসের আগে এটি রিকোয়ার্ড ছিল, যেটা আজকে পেয়েছে ভালোবাসা উইথ গুরুতে স্বামের আজকের আয়োজন। তো তামিম, তোমার পক্ষ থেকে তোমার জানের টুকরা, তোমার কলিজার টুকরা, তোমার ভালোবাসার ধন নাজিয়ার জন্য, তোমার পক্ষ থেকে তোমার আমার অস্থির পৃথিবী, যা হবার হবে হোক, নাজিয়া তোমার তামিমের সাথে দুদণ্ড থামো, জীবনটাকে খুব কাছ থেকে একেবারেই কাছে থেকে জানো, একদম ওদের হাত দুইটা একটু দেখি, দুজনে মিলে পরস্পরকে দারুণ ভাবে।